স্বাগত সবাইকে, আসসালামু আলাইকুম। এবং শুনছেন আপনি সবসময় জাগো এফএম 94.4 ভূত স্টুডিও। প্রতি বৃহস্পতিবারের মতো কিন্তু আজকেও আরেকটা বৃহস্পতিবার, এবং এই বৃহস্পতিবারের জন্য কিন্তু আমরা মারাত্মক লেভেলে এক্সাইটেড থাকি যে সপ্তাহের ছুটির একটা দিন শুক্রবার, তার আগের দিন এই সময়টাতে মোটামুটি কিন্তু সবারই যেটা হয় যে একটা মনের ভিতর একটা অন্যরকম আনন্দ কাজ করে, কারণ পরের দিন ছুটি, আপনার ক্লাস, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান মোটামুটি সবকিছুই বন্ধ থাকছে। আরও একটা জিনিস খুশি যুক্ত হয়, সেটা হচ্ছে ভূত স্টুডিও। তো দীর্ঘদিন অপূর্বর যেহেতু এই অনুষ্ঠানটার ব্যাকএন্ডে কাজ করার একটা বিগ এক্সপেরিয়েন্স, তো সব মিলিয়ে যদি বলি যে কখনো কখনো এই অনুষ্ঠানটার উপস্থাপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা যখন আমাকে দেয়া হয় কিঞ্চিত ইমোশনাল হয়ে যায় অনেকগুলো কারণে। কারণ এরকম অসংখ্য এপিসোডে বিভিন্ন বন্ধুর সাথে পরিচয় হয়েছে, চলতি পথে ঘুরতে ফিরতে যে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে এবং তাদের কাছ থেকে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা শুনতে পেরেছি বা জানতে পেরেছি। যেমন কিছুদিন আগের একটা ঘটনা, ভদ্রলোক পেশায় একজন মাঝি, তিনি যদি বলি যে সাধারণত খেয়া পারাপার করে থাকেন। তো ভদ্রলোকের বাড়িটা হচ্ছে বরিশালের কোনো একটা জায়গায়। তো তার কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম, ঘটনাটা কাইন্ড অফ এরকম, তিনি নিয়মিত হচ্ছে লোক পারাপার করেন এই পার থেকে ওই পারে। তো একদিন একটা অদ্ভুত রকম ঘটনা ঘটে, একজন ভদ্রলোক তার নৌকায় হচ্ছে খেয়া পারাপারের জন্য হচ্ছে তাকে অফার করে যে আমাকে ওই পারে একটু কাইন্ডলি নামিয়ে দিবেন। তো যেই ভাবা সেই কাজ, মাঝি যেটা করে সেটা হচ্ছে যে একদমই মোটামুটি রাত্রে তিনি যখন বাড়ি ফিরবেন ঠিক সেই সময়ে হচ্ছে তিনি এই কাজটা পায়। তো মোটামুটি সাধারণ ভাড়ার চাইতে অনেকটা দ্বিগুণ ভাড়া তাকে অফার করা হয়। তো তিনিও অনেকটা লোভে পড়েই আসলে সেই লোকটাকে ওই পাশে ওই বারে নামিয়ে দেওয়ার জন্য হচ্ছে যাত্রা শুরু করে, এবং যাত্রার মধ্যপথে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তিনি যেটা স্পষ্ট ফিল করতে পারেন যে কেউ হয়তো বা কোনো একটা কিছু খেলে, যেটা হয় এক ধরনের শব্দ হয় একদম মাঝ নদীতে শুনশান নীরবতা যেই জায়গাটাতে, তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন একটা শব্দ। তারপর তিনি যখন ভালো করে ওদিকে তাকায় যে লোকটা যেখানে বসা ছিল, তিনি স্পষ্ট দেখতে পায় যে ছোট্ট একটা নবজাতক তার হাতে, এবং সেই নবজাতকের বুক চিরে কিছু একটা খাওয়ার চেষ্টা করছে সেই লোকটা। তারপর যেটা হয়, সেই মাঝি সেখানে ফেইন্ট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, এবং পরের দিন কিছু মানুষ তাকে রেস্কিউ করে, এবং রেস্কিউ করার পর বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। এরপর থেকে তিনি এই প্রফেশনটাই ছেড়ে দেন, কারণ তিনি এতটাই ভয় পেয়েছেন। এবং তার কিছুদিন পর তিনি স্বপ্নে বেশ কিছু অদ্ভুত রকম ব্যাপার তার সাথে ঘটে। তো এরপর থেকে তিনি আসলে তার প্রফেশনটাই বদলে ফেলেন। তিনি বর্তমানে একটা টি স্টলে, এই ঢাকা শহরে কোনো একটা টি স্টলে তিনি ব্যবসা করছেন, এবং তার কাছ থেকে এরকম একটা ঘটনা আমি শুনেছি। আমি জানি না ঘটনাটা আসলে ভৌতিক কতটুকু কিংবা প্যারানর্মাল কতটুকু, এমনও হতে পারে হ্যালুসিনেশন, এমনও হতে পারে সম্পূর্ণটা তার ভুল ছিল, বাট কোথাও না কোথাও তো এরকম ঘটনা ঘটে, রাইট? তো এরকম কিছু ঘটনা আজকে আমরা আশা করছি ভূত স্টুডিওর পুরো এপিসোড জুড়ে শুনবো, এবং বেশ কিছু অতিথিকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তাদের জীবনের ঘটে যাওয়া বা তাদের কালেক্ট করা বেশ কিছু ঘটনা আজকে আমরা শুনবো। তো আজকে আমাদের প্রথম যিনি অতিথি রয়েছে তার কাছে যাবার আগে যেটা বলছি, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এই প্রাণ পটাটা জিনিসটা কিন্তু খুবই মজার, তো যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই প্লিজ ট্রাই করবেন, আর যাদের বাসায় আছে বা সঙ্গে আছে প্রাণ পটাটা নিয়ে বসে পড়ুন, কারণ আজকের গল্পগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তো আশা করছি আপনার সময়টা মন্দ কাটবে না। একই সাথে পরের পর্বে যদি আপনি এখানে আসতে চান আপনার ঘটনাগুলো বলতে, খুবই সহজ একটা কাজ, রেজিস্ট্রেশন। মনে রাখবেন আপনি এই মুহূর্তে ঢাকা থেকে হতে পারেন, নরসিংদী থেকে হতে পারেন, মুন্সিগঞ্জ থেকে হতে পারেন, মানিকগঞ্জ থেকে হতে পারেন, চিটাগং, রাজশাহী, নওগাঁ, নাটোর, হোয়াট এভার, যেখানেই আপনি থাকেন না কেন, আপনাকে ঢাকা স্টুডিওতে এসে ঘটনাগুলো বলতে হবে। প্রতি সপ্তাহে আমরা এমন কিছু বন্ধুকে পাই যারা বিনা কারণেই রেজিস্ট্রেশন করেন, RBS লিখে তার নাম লিখে পাঠিয়ে দেন। সো প্লিজ, আজকের এপিসোডটা আমরা শুরুতেই ক্লিয়ার করতে চাই আরও একটা বার যে এই ভুল থেকে আমরা বিরত থাকি, শুধুমাত্র RBS তারা লিখবেন যারা পরের পর্বে এখানে এসে ঘটনা বলবেন। মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RPS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এনিওয়ে, সো প্রথম যিনি অতিথি তাকে আমরা এই মুহূর্তে ওয়েলকাম করব, এবং তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আজকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম বন্ধু, কি নাম আপনার?
জিও অপূর্ব ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে সুজন।
সুজন ভাই, কি করা হয় সুজন ভাই?
আমি স্টুডেন্ট।
আচ্ছা, কিসে পড়ছেন?
আমি হচ্ছে যে মাদ্রাসায় পড়াশোনা করছি, হেফখানায়।
আচ্ছা, মাশাআল্লাহ। সুজন ভাই, যে মানুষটাকে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি আমাদেরকে কন্টিনিউ শুনেন বেশ প্রায় অনেক বছর যাবৎ। এই ভূত স্টুডিওটা তার ভালো লাগে, এবং তার সাথে যখন আমার ওভার দ্য ফোন কথা হচ্ছিল এবং আমাদের টিম ভূত স্টুডিওর কথাবার্তা হচ্ছিল, তো তিনি একটা কথা কিন্তু আমাকে বারবার বলছিলেন যে ভাই, আমি না ছোটবেলা থেকে চোখে দেখতে পাই না। তো এই ব্যাপারটা অনেক মানুষজনই কিন্তু এরকম জাগো এফএম এর, যদি বলি আজকে বলছিলাম না, অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, জাগো এফএম এর চলতি পথে এরকম অসংখ্য লিসেনারদের সাথে আমার দেখা হয়েছে বা পরিচয় হয়েছে, যারা ফিজিক্যালি যদি বলি যে কেউ হয়তোবা চোখে দেখতে পায় না, কেউ হয়তোবা বলতে পারে না কিন্তু শুনতে পারে, এরকম মানুষও কিন্তু অসংখ্য মানুষ আমাদের সঙ্গে সব সময় থাকেন। এই মানুষগুলোর প্রতি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে এবং এই মানুষগুলোকে ট্রিবিউট করতে চাই আজকের গোটা এপিসোডটা। সো সঙ্গে থাকুন এবং সুজন ভাইয়ের কাছ থেকে আশা করছি চমৎকার কিছু ঘটনা শুনব। সুজন ভাই, এই যে আপনি আসলেন, আপনার আমরা যেটা বলছিলাম একটু আগে যে আপনি চোখে দেখতে পারেন না ছোটবেলা থেকেই, এর পরেও যে আসলেন, কেন আসলেন, কি কারণে আসলেন?
এটা হচ্ছে যে আমার আগে থেকে একটা আশা ছিল যে সবাই যেহেতু জাগো এফএম এ গিয়ে গল্প বলে, আমিও শুনি 2016 সাল থেকে। তো জাগো এফএম আমার 2016 সাল থেকে শোনা হয়। তো অনেক আশা ছিল যে আমি অপূর্ববাসে দেখা করব, কিংবা আমারও কিছু ঘটনা আছে সেগুলো হচ্ছে যে বলবো। তো যদিও আমার আসতে কোনো অসুবিধা হয়নি, তবে আমি প্রথম ভেবেছিলাম যে কিভাবে যাব, পরবর্তীতে বললাম যে একটা কনফিডেন্স বা একটা আত্মবিশ্বাস মনে রাখলাম যে না, আমাকে যেতেই হবে। তো ভালোবাসার টানে আর কি, সবার প্রতি একটা ভালোবাসা, জাগরণের প্রতি একটা ভালোবাসা, এই ভালোবাসার টানে আমি চলে আসতে পারছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং এই ভালোবাসার টানেই আমরা আরো একটা নতুন এপিসোড আজকে, যারা দর্শক, যারা জাগো এফএম এর বন্ধু, ফ্যামিলি মেম্বার, তাদেরকে আমরা উপহার দিচ্ছি। তো সুজন ভাই, প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা?
জি, আমরা যে প্রথম ঘটনাটা শুনবো সেটা হচ্ছে যে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘটনা। এই ঘটনাটা আমরা শুনবো এখন। জি, তো আশা করি ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে। তো জাগো এফএমকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং আজ অপূর্ব ভাই, উদয় ভাই, সবাইকে ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ঘটনা চলে যাচ্ছি। আশা করি ভিউয়ার্স আপনাদের অনেক ভালো লাগবে। তো ঘটনাটি হচ্ছে 2018 সালের একটি ঘটনা। তো আমার একজন ভাই ছিলেন, উনি হচ্ছে যে ঢাকা মেডিকেলে হচ্ছে যে কাজ করত। তো ওনার কাছ থেকে শোনা, তো এখন তিনি অন্য একটা জায়গায় কর্মরত আছেন, আমি তার ঠিকানাটা বলছি না এবং তার নামও বলছি না। তো চলে যাচ্ছি ঘটনাতে। তো উনি হচ্ছে যে প্রতিদিনই হচ্ছে যে লাশ টানার কাজ করতো অ্যাম্বুলেন্স দিয়ে, হচ্ছে উনি রাতে লাশ টানতো, দিনে না। তো ওনার কাজ হচ্ছে দিনে অন্য কাজ করতো আর রাতে হচ্ছে যে লাশ টানতো, কারণ তিনি হচ্ছে যে অনেক গরিব ছিলেন। তো ওনার কাজ হচ্ছে লাশ টানা, আর এই লাশ টানার কাজটা তাকে আরেকজন দিয়েছিল। তো উনি হচ্ছে যে প্রতিদিন রাতে লাশ টানাটানি করত, বাট তার কোনো সমস্যা হতো না। তো একদিন তার সাথে আমার হঠাৎ করে দেখা হয়। তো উনি এখন বর্তমানে যে জায়গায় আছেন তার সাথে সে জায়গায় দেখা হয়। তো আমি ভাইয়াকে বললাম যে ভাই, আপনার কি অবস্থা, কেমন আছেন? তো ভাইয়া আমাকে বললো যে ভালো আছি, কিন্তু সে বললো যে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। আমি বললাম যে কি সমস্যা বলেন। পরে সে কোনোভাবে বলতে চাচ্ছিল না প্রথম, পরে বললাম যে ভাইয়া বলেন, সমস্যা নাই। পরে হচ্ছে যে সে বলল যে আচ্ছা ঠিক আছে বলছি। তো উনি একদিন রাতের বেলা হচ্ছে যে ছুটি নিয়েছিলেন, তো লাশ টানার কাছ থেকে মানে ছুটি নিয়েছিলেন, অ্যাম্বুলেন্স সেদিন চালাবেন না। তো সেদিন হচ্ছে যে রাতে হচ্ছে বৃষ্টি ছিল, আকাশে হালকা বৃষ্টি পড়ছিল। তো উনি হচ্ছে যে ছুটি নেওয়ার পর তে বাসায় চলে যান। তো হঠাৎ করেই রাত 11:30 কিংবা 12:00 ভেতরে উনার একটা ফোন আসে, একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। তো ফোন দিয়ে সে বলতেছে যে ভাইয়া, আপনাকে ইমার্জেন্সি একটা মেডিকেলে আসতে হবে। আমি মেডিকেলের নামটা না বলি। তো ভাইয়া বলল কেন? পরে সে বলতেছে যে একটা লাশ আছে, লাশটাকে আপনাকে নিয়ে যেতে হবে। তো এখনই আসেন, লাশটা নিয়ে যান। তো ভাইয়া বললো যে আজকে তো আমার শরীরটা ভালো না, আমি কিভাবে লাশটা নিব, আজকে অন্য কাউকে দেন, আমি আসতে পারবো না। কিন্তু বারবার সেই লোকটা বলে যাচ্ছে যে না, আপনাকে আসতে হবে, অন্য কেউ নাই। তো ভাইয়া খুবই মন খারাপ যে একদিনের জন্য একটু ছুটি নিলাম, তারপরে একটু রেস্টে থাকতে পারলাম না। তো ভাইয়ার আরেকটা রুমমেট ছিল, তো ওনারা হচ্ছে দুজন থাকতো সেখানে। তো ভাইয়া বললো যে দেখো আমাকে তো আবার যেতে হবে, তো রুমমেট বললো যে ভাই আজকে যাইন না, আপনি যেভাবে হোক না করে দেন। তো পরে বললো যে না থাক যাই, যদি ইমার্জেন্সি থাকে তাহলে কিছু করার নাই। তো তিনি হচ্ছে যে এই ঝুম বৃষ্টির ভিতরে ছাতা নিয়ে বের হয়ে গেলেন। তো উনি হচ্ছে যে ছাতা নিয়ে বের হয়ে যান, তো তার বাসা থেকে সেই মেডিকেলটা হচ্ছে যে কিছু দূরে, মানে কিছু দূর যেতে হয় আর কি। তো উনি হচ্ছে যে রিক্সা খুঁজতেছিলেন, তো রিক্সা পাচ্ছেন না, তো এক পর্যায়ে তিনি হেঁটেই চলে যেতে শুরু করেন, যেহেতু রিক্সা নেই, রাত প্রায় 12টা বেজে গেছে, তাহলে আমি হেঁটেই যাই। তো উনি হেঁটে যাওয়া শুরু করলেন। পরবর্তীতে হচ্ছে যে উনি হাঁটতে 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 হালকা বৃষ্টি পড়ছে, তো উনার মেডিকেলের পৌঁছে যায়। তো গিয়ে দেখে যে একটা লাশ সাদা কাফনে মোড়ানো, মেডিকেলের যে বারান্দা আছে সেই বারান্দাতে শোয়ানো। তো সিকিউরিটি বলল, সিকিউরিটিকে এসে বলল যে লাশটা কখন আনা হয়েছে। তো সিকিউরিটি বলল যে তো কিছুক্ষণ আগে আনা হয়েছে, লাশটা হচ্ছে যে সুসাইড করে সে নাকি আত্মহত্যা করছে, তো এরকম একটি লাশ আনা হয়েছে এখানে। তো লাশটি তার গ্রামের বাড়ি পৌঁছাই দিতে হবে, তার গ্রামের বাড়ি যে লাশটি পৌঁছাই দিবে সে যাবে হচ্ছে নোয়াখালীতে। তো ভাইয়া বলল যে এত দূর হেল্পারও তো নাই, আর হেল্পার তো বৃষ্টির ভিতরে আসবে না। তো পরে সিকিউরিটি বলল দেখেন এখন তো কিছু করার নাই, কোনোভাবে ম্যানেজ করেন কাউকে। তো ভাইয়া বলল যে আচ্ছা ঠিক আছে আমি একাই যাব, হেল্পার লাগবে না। আর ভাইয়া যেহেতু অনেকদিন আগে থেকেই কাজটা করেন, তো ভাইয়ার একটা অভিজ্ঞতা ছিল যে না সমস্যা নেই কিছু হবে না। তো লাস্টে হচ্ছে যে সেই মেডিকেল থেকে আপনার হচ্ছে ময়নাতদন্ত করতে করতে এবং কি তারা অটোপসি করতে করতে অনেক অনেক লেট হয়ে যায়। তো লাস্টে হচ্ছে যে তারা রাত 1:30টার দিকে তাকে বুঝিয়ে দেওয়া হয়, এতক্ষণ পর্যন্ত তিনি এখানে বসেছিলেন। তো উনি হচ্ছে যে রাত 1:30টার দিকে একটা পাশের দোকান থেকে, একটা টং দোকান ছিল, সেই টং দোকান থেকে চা খেয়ে তিনি স্মোকিং করতেন, তিনি হচ্ছে যে রওনা দেন। তো স্মোকিং করে হচ্ছে রওনা দেন এবং তিনি দু একটা জিনিস তিনি নিয়ে নেন, আমরা যাই বলি না কেন সিগারেট, সেটা হচ্ছে তিনি নিয়ে নেন। তো নিয়ে উনি হচ্ছে যে রওনা দেয় লাশটিকে নিয়ে। তো লাশটিকে নিয়ে হচ্ছে যে অনেক দূরে যেতে হবে নোয়াখালীতে, ঢাকা থেকে তাকে অনেক দূরে যেতে হবে। তো তিনি একা একা গাড়িতে আবার লাশ হচ্ছে পিছনে রেখে ভালো মতো ঠিকঠাক করে সে লাশটাকে কাফনে মুড়িয়ে একটা কফিনের ভিতর ভরে তিনি নিয়ে রওনা দিলেন। তো মোটামুটি অনেক ঘন্টা অনেকক্ষণ যাওয়ার পর তিনি হচ্ছে যে ঢাকার রাস্তা যখন তিনি ছেড়ে দিলেন, মানে ঢাকার রাস্তা যখন ঢাকা থেকে যখন তিনি বের হয়ে গেলেন, কিছু দূর সামনে গিয়ে তিনি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন যে তার সামনে কিছু শ্যাডো দেখা যাচ্ছে, অর্থাৎ ছায়া। তো ছায়া দেখা যাচ্ছে, তো উনি ভাবলেন যে এটা হচ্ছে চোখের ভুল, আমি হয়তো বা ভুল দেখছি। তো উনি প্রথমে কিছু মনে করলেন না। তো ছায়া দেখতে পাচ্ছেন যে এমন যে তার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে যে তার চোখের সামনে অনেকগুলো মানুষ পার হচ্ছে রাস্তা দিয়ে, কিন্তু সেখানে রাস্তায় কেউ ছিল না, শুধুমাত্র দু একটা গাড়ি যাচ্ছে, তাও সে গাড়িগুলো হচ্ছে যে স্পিডে চলে যাচ্ছে আর তার গাড়িটাই আছে। তো উনি দেখতে পাচ্ছেন কি যে উনার চোখের সামনে দিয়ে অনেকগুলো মানুষ পার হচ্ছে। তো প্রথম এইগুলো দেখতে দেখতে তিনি হচ্ছে সামনে আগান। তো সামনে আগানোর পর হচ্ছে তিনি হঠাৎ করে দেখলেন যে একটা মহিলা চুল খুলে রাস্তার মাঝ বরাবর দিয়ে পার হয়ে যাচ্ছে। তো তিনি সেটা দেখে হচ্ছে কি যে গাড়িটা ব্রেক করে ফেলেন, মানে এমন ভাবে ব্রেক করলেন যে আসলে বলার মতো না। সো ব্রেক করে যখন তিনি ভালোভাবে তাকালেন তখন দেখলেন যে রাস্তার পাশে কেউ নাই, অর্থাৎ তিনি যে মহিলাকে দেখেছিলেন সে মহিলাটাও নাই, এমনকি রাস্তার পাশে কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা আর আশেপাশ দিয়ে হচ্ছে যে দু একটা গাড়ি চলে যাচ্ছে। তো উনি প্রথম কিছুটা ভয় পেলেন, ভয় পেয়ে আবারও হচ্ছে যে গাড়িটা স্টার্ট দিলেন, দিয়ে ছাড়লেন। তো সামনে যাওয়ার পর আবারও কিছু দূর যাওয়ার পর দেখা গেল কি যে ওই যে সেই মহিলাকে দেখেছিল যে চুল খুলে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, সেই মহিলাটা আবারও একই রকম ভাবে সেম ভাবে সেই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। তো আবারও ভাইয়া হচ্ছে যে গাড়িটা ব্রেক করে ফেলেন। তো ব্রেক করার পর হচ্ছে তিনি গাড়ি থেকে নিচে নামলেন। তো নিচে নেমে দেখলেন যে না রাস্তার আশেপাশে কেউ নাই, শুধুমাত্র দু একটা গাড়ির জন্য যাচ্ছে। তো উনি সুরা পড়ে আবারও হচ্ছে যে সামনে আগানোর চেষ্টা করলেন। এরপর কিছু যাওয়ার পর একজন লিপ চাচ্ছে, মানে বলছে যে ভাইয়া আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু লিপ দেন। একটা মহিলা লিপ চাচ্ছে। তো ভাইয়া বললো এটা তো লাশের গাড়ি, এটা তো লিপ দেওয়া যায় না। তো সেই মহিলাটা বলতেছে যে না, আমি তো সামনেই নেমে যাব, আমাকে একটু লিপ দিতে হবে, আমি তো একা একা। এখন ভাইয়া হচ্ছে যে বললেন যে এত রাতের বেলা একটা মহিলা এভাবে লিপ চাচ্ছে, তাহলে আমি দেই। পরে মহিলাকে সে বললো যে দেখেন এটা কিন্তু লাশের গাড়ি, আপনি ভয় পাবেন। পরে সে মহিলা বললো যে না, আমি ভয় পাবো না, আপনি আমাকে একটু লিপ দেন। এখন ভাইয়া হচ্ছে যে মনে মনে ভাবলো যে না ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমার জন্য ভালো হবে, হেল্পারও তো নাই, তাহলে সে মহিলাকে লিপ দেই, সে থাক। তো সে মহিলাকে বললেন যে ঠিক আছে আপনি উঠেন। পরবর্তীতে হচ্ছে সেই মহিলা উঠে যায়, এবং উঠে তিনি হচ্ছে যে লাশের যে জায়গা থাকে, যেখানে লাশ শোয়ানো থাকে, তার পাশাপাশি বসলেন, অর্থাৎ ওই লাশের মাথার পাশে তিনি বসলেন। তো ভাইয়া মনে করলেন যে আচ্ছা ঠিক আছে। ভাইয়া তারপরে বলেছিলেন যে আন্টি আপনি এখানে বসেন না, এখানে তো লাশ রাখা, আপনি অন্য জায়গায় বসেন, আর তো ফাঁকা ইয়ে আছে। পরে বললো যে না আমি এখানেই বসবো। তো ভাইয়া আর কিছু মনে করলেন না, বললেন যে না ঠিক আছে সমস্যা নেই বসুক। তো ভাইয়া আনমনে হচ্ছে গাড়ি চালাচ্ছেন। তো এক পর্যায়ে ভাইয়া হচ্ছে যে স্মোকিং করার নেশায় সে হচ্ছে যে আবার একটা সিগারেট ধরায়। তো মহিলাটা যখনই সিগারেট ধরায়, তো মহিলাটা বললো কি যে এই সিগারেট ধরায় না, এরকম মানে একটা ভাষায় বললো এই সিগারেট ধরায় না। তো ভাইয়া বললো যে আজব বিষয়, আমি তো সিগারেট খাওয়া ছাড়া থাকতে পারি না, এখন আমি কিভাবে ইয়া করবো। তো মহিলাকে বললো যে আন্টি আপনি তাহলে বসেন, আমি তো নিজ থেকে খেয়ে আসি। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া হচ্ছে যে নিজ থেকে স্মোকিং করে তিনি হচ্ছে যে প্রকৃতিটাকে সারা দিতে চলে যান। তো কিছুক্ষণ পর আসেন, আসা দেখে যে মহিলা ওনার মতো বসে আছে। তো কিছুক্ষণ পর যখন গাড়ি আরো কিছুক্ষণ দূরে যায়, তো পুরোপুরি হচ্ছে যে ভাইয়া হঠাৎ করে খেয়াল করেন যে গাড়িটা কেন যেন ভারী হয়ে যাচ্ছে। মানে শুধুমাত্র গাড়িতে কি উনি একটা লাশ আর ভাইয়াই, তো গাড়িটা কতটুকু ভারী হতে পারে। কিন্তু সে মহিলা ওঠার পর এক দেড় ঘন্টা পর সেই গাড়িটা না কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। তো ভাইয়া মনে করলেন যে হয়তো বা কোনো সমস্যা, দেখি ইঞ্জিন ঠিক আছে কিনা। তো উনি হচ্ছে যে আবারও নিচে নামলেন, নেমে দেখলেন যে না ইঞ্জিনের সব ঠিক আছে। তো উনি হচ্ছে যে আবারও গাড়ি স্টার্ট দিলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার গাড়ির পিছনে হচ্ছে যে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, এবং কুকুরগুলো হচ্ছে যে কালো রঙের বর্ণের কুকুর, তো ঘেউ ঘেউ করতে থাকে। তো ভাইয়া কোনোভাবেই সেই কুকুরগুলোকে তাড়িয়ে দিতে পারছে না, গাড়ি যেদিকে যায় কুকুর হচ্ছে সেদিকে চলে যায়। তো ভাইয়া এখন কি করবে সেটা বুঝতে পারছে না, আর এমন একটা জায়গায় সে চলে গেছে মোবাইলের যে গুগল ম্যাপ, সে কোন জায়গায় আছে সেটাও দেখা যাচ্ছে না। আর আকাশে তো মেঘ মোটামুটি আছে, আর সময়টা ছিল হচ্ছে বর্ষাকালে, তো মেঘ থাকারই কথা সে সময় আর কি। তো পরবর্তীতে ভাইয়া কোনোভাবেই সেই কুকুরগুলোকে তাড়াতে পারছে না। আর ভাইয়া আরেকটা জিনিস লক্ষ্য করে যে সেই গাড়িতে যখনই সেই মহিলাটা উঠে, মহিলাটা ওঠার কিছুক্ষণ পর থেকেই গাড়ি থেকে কেমন যেন একটি অদ্ভুত রকমের গন্ধ চলে আসছে নাকে। ভাইয়া এরকম লেভেলের গন্ধ আসলে কোনো সময় পায় নাই। তো ভাইয়া এই কুকুরগুলোকে তাড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু পারে না। তো ভাইয়া এক পর্যায়ে হচ্ছে যে কুকুরগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও পারল না। পরবর্তীতে সে কি করলো, রাগে সে হচ্ছে যে ওই কুকুরের উপর দিয়ে গাড়ি চালানো শুরু করলো, কারণ এমনিতেই অনেক সময় হয়ে যাচ্ছে, তার উপর আবার বৃষ্টি, তার উপর মনে হয় একটু ভয় যে কি হচ্ছে আমার সাথে, আর সে হচ্ছে একা লাশ, আর সে মহিলা। তো মহিলা সামনে নামার কথা থাকলেও সে মহিলাকে ভাইয়া বললো ভাই আপনি কোথায় নামেন আন্টি, কিন্তু মহিলা বললো যে এই তো আমি কিছুক্ষণ পর নেমে যাব। তো ভাইয়া সামনে যেতে থাকে। তো যাওয়ার পর হচ্ছে কি যে কিছুক্ষণ পর দেখলো কি যে মহিলা কি যেন মানে খাচ্ছে। তো ভাইয়া মনে করলো যে হয়তো বা কোনো কিছু খাচ্ছে, তো এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু খাবারটা হচ্ছে এমন যে কোনো কিছু মানে হাড্ডি জাতীয় জিনিস যদি কেউ চাবায়, ওরকম যখন খাইলে যখন শব্দ হয় না, ঠিক এরকম ভাবে একটা শব্দ হচ্ছে হাড্ডি খাওয়ার মতো। তো ভাইয়া মনে করলেন যে থাক ওর মতো ও চলুক, আমি আমার মতো নিয়ে যাই দেখি সে কোথায় নামে। তো কিছুক্ষণ পর পিছনে একটা বিকট আওয়াজ হয়, মানে লাশ যেখানে রাখা আছে সেখানে একটা বিকট আওয়াজ হয়। তো ভাইয়া হঠাৎ করে গাড়িটা ব্রেক করে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলেন লাশটা নিচে পড়ে গেছে। লাশটা হচ্ছে নিচে পড়ে গেছে। এরপরে ভাইয়া গাড়ি থেকে নেমে যায়, নেমে দেখলেন যে লাশটা মাথা থেকে মানে মুখ থেকে কাফনের কাপড় সরানো, আর মুখের অর্ধেক নাই। যদি কোনো জীবজন্তু খেলে যেমন হয় এরকম হয়ে গেছে, কিন্তু তার চেয়েও ভয়ানক। মানে মুখের অর্ধেক নাই, মুখের যে চামড়ার যে ওই গালে যে চামড়ার গুস্ত থাকে সেই গুস্ত বের হয়ে হাড্ডি বের হয়ে আছে, মানে গুস্ত নাই কিন্তু হাড্ডিটা বের হয়ে আছে। ভাইয়া তো রীতিমতো দেখে এটা ভয় পেয়ে যায়। তো ভাইয়া তারপরেও সাহস হারানে, কোনো মতো সে লাশটাকে তুলেই পিছনে তাকে দেখলে সে মহিলাটা তার মতো বসে আছে। কিন্তু ভাইয়া আরেকটু লক্ষ্য করে দেখে যে তার মুখটি রক্তাক্ত, মানে সে মহিলার মুখটি হচ্ছে রক্তাক্ত অবস্থায়, আর জিভটা হচ্ছে যে বের করা, জিভটা দিয়ে টকমক করে রক্ত পড়ছে। জিভটা হচ্ছে যে মানে গলা পর্যন্ত এত লম্বা, আর মহিলাটা ছিল তো উনি হতে লাইট মারে, লাইট মারার পরে দেখে যে মহিলাটা কালো বর্ণের ছিল। তো পরবর্তীতে হচ্ছে যে ভাইয়া এটা দেখে মোটামুটি ভয় পেয়ে যায়, তারপরে আল্লাহর নাম নিয়ে সে আবারও গাড়ি চালাতে শুরু করে। এখন লাশটা তো তাকে পৌঁছে দিতে হবে বাসায়। তো এভাবে কিছু যাওয়ার পর দেখলো যে আবারও গাড়ি ফাঁকা, মানে গাড়িতে বিকট শব্দ। এবার পিছন দিক তাকিয়ে দেখলো লাশটা নেই, লাশটার নিচেও নেই গাড়িতেও নেই। তো হঠাৎ করেই ভাইয়া একটা গাছের দিকে তাকালেন, একটা তাল গাছ না কি যেন গাছ ছিল সেখানে, ভাইয়া বললেন আমার ঠিক মনে নাই। তো ওই গাছের দিকে দেখলেন যে সেই মহিলা এবং সেই লাশ ঝুলে আছে। তো মহিলা ওই লাশটা ঝুলে আছে, তো ভাইয়া কোনোভাবেই সেটা দেখে মানে চিৎকার দেয়। তো আশেপাশের কিছু বাড়িঘর ছিল, ভাগ্য ভালো, সে বাড়িঘর থেকে কিছু লোকজন আসে। আসার পর হচ্ছে যে ভাইয়াকে উদ্ধার করে এবং লাশটাকে কোনোভাবে নামিয়ে আনে। তো নামিয়ে আনার পর হচ্ছে যে তারা বলল যে আপনি এখানে থেকে যান, সকালবেলা যায়েন। তো ভাইয়া বলল না আমাকে যেতেই হবে। তো ভাইয়া বলল যে না আমাকে যেতেই হবে। পরবর্তীতে সে হচ্ছে যে আবারও কোনো মতো আল্লাহর নাম নিয়ে গাড়িটা রওনা দিয়ে চলে যায়। এরপর ঠিক তার যে লাশের যে গ্রামের বাড়ি সেখানেও যায়। সেখানে যাওয়ার পর তারা দেখলেন যে লাশের যে পুক থেকে মাছ বরাবর সেটাও নেই, এবং মুখের যে অর্ধেক চামড়া ছিল ওই চামড়া নেই, তবে হাড্ডিটা বের হয়ে আছে, এরকম বের হয়ে আছে। পরবর্তীতে হচ্ছে যে সিকিউরিটিকে বলল, দুঃখিত ওই ড্রাইভারকে বলল যে কিভাবে কি সম্ভব। ড্রাইভার সব ঘটনা খুলে বলল। ড্রাইভার তো রীতিমতো হচ্ছে যে ভাইয়া তো রীতিমতো হচ্ছে যে আপনার মানে সেন্সলেস অবস্থায়, পরে তাকে পানি টানি খাওয়ানো হলো। এরপর একটা ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেব বললেন যে রাস্তায় যখন তিনি এক মহিলাকে লিভ দেয়, সেই মহিলাটা হচ্ছে যে মহিলা নয়, সেটা হচ্ছে যে একটি মোর্দাখোর বলা হয় যাকে গ্রামের ভাষায়। তো উনি হচ্ছে একটা মোর্দাখোর, উনি হচ্ছে লাশ খেয়ে অভ্যস্ত। তো ওই মহিলাই সেই লাশটাকে খেয়ে ফেলেছে এবং ওই ভাইয়াকে ক্ষতি করতে পারেনি, কারণ ভাইয়া সুরা পরে পরে যাচ্ছিল, তো ভাইয়াকে কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু লাশটাকে সে খেয়ে ফেলেছে। তো এরপরে হচ্ছে যে ভাইয়া এরপর থেকে সে হচ্ছে যে কোনো সময় আর রাতে লাশ টানে নাই। তারপরে হচ্ছে যে ভাইয়ার অনেকদিন জ্বর ছিল, ভাইয়া অনেকদিন অসুস্থ ছিলেন, তার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছিল। এরপর হচ্ছে যে কোন এক হোজের চিকিৎসায়, রাকির চিকিৎসায় সে আস্তে আস্তে সুস্থ হয়। কিন্তু তিনি লাশটানা চাকরি ছেড়ে দিয়ে এখন অন্য একটা প্রফেশনাল জবে তিনি আছেন, আমি কোম্পানির নামটা না বলি। তো এই ছিল হচ্ছে যে আমার প্রথম একটি ঘটনা।
অল রাইট, লাশবাহী গাড়ি নিয়ে আমরা একটা অদ্ভুত রকম ঘটনা শুনছিলাম, এবং আদমখোর এবং বা মুর্দাখোর যাই বলি না কেন, এই ধরনের ঘটনাগুলো কিন্তু মানে এর আগেও আমরা ভূত স্টুডিওর বিভিন্ন এপিসোডে শুনেছি। এবং দেখেন ঘটনাগুলো কখনো কখনো আপনি এরকমটা ফিল করবেন যে এরকম একটা ঘটনা তো আমি এর আগেও শুনেছি। প্রথমত সায়েন্টিফিক্যালি নাকি একটা ব্যাখ্যা আছে যে এরকম অনেক সময়ই আমাদের হয়, যে ধরুন আপনি ভূত স্টুডিওর আজকের এপিসোডটা দেখছেন, আপনার কাছে কখনো মনে হচ্ছে যে এই এপিসোডটাই কি এর আগে আমি দেখেছি, কিংবা এই ঘটনাটি বাদ দিন বা এই প্রোগ্রামটি বাদ দিন। আজকে অনেক সময় আমাদের এরকম হয় না যে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় আপনি এর আগেও দাঁড়িয়েছিলেন, বাট সেই জায়গাটা আপনি একদম প্রথমবার গিয়েছেন। তো এটা এক ধরনের ডিজিজ বা এটা এক ধরনের প্রবলেম, এটা অনেক সময় মানুষের সঙ্গে ঘটে থাকে। যে বিষয়টা আমরা ছিলাম যে প্যারানর্মাল এই ব্যাপারগুলো কিন্তু একটার সঙ্গে একটার কানেক্টিভিটি থাকে বা সিমিলিয়ার হলে হতেই পারে। অনেকেই রয়েছেন আমাদের সাথে, যেমনটা ফাহাদ বলছেন, তিনি আছেন মিরসরাই থেকে, আমাদেরকে দেখতে পাচ্ছিলাম যে এসএমএস প্যানেলের মাধ্যমে যুক্ত হয়ে রয়েছেন। যেমনটা আছেন আমাদের সাথে সুমাইয়া, এবং তিনি শুনছেন এই মুহূর্তে কাফরুল থেকে, বলছেন গত প্রায় দেড় মাস যাবৎ নিয়মিত শুনছি ভূত স্টুডিও, আগে একটা সময় হচ্ছে রেকর্ডেডটি শুনতাম, মানে হচ্ছে শেষ হয়ে যাওয়ার পর পরের দিন দিনের বেলা শুনতাম ভয় লাগত দেখে, বাট এখন লাইভ দেখতে পাচ্ছি এবং ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হুমায়রা আছেন আমাদের সাথে, নন্দিনী জয়েন করে আছেন, আশরাফ জয়েন করে আছেন আমাদের সাথে, চীনা আছেন আমাদের সাথে, তাথই জয়েন করে আছেন, শিমু আছেন আমাদের সাথে এই মুহূর্তে, কুমিল্লা থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে, রিমু বা খুবই চমৎকার এবং তারা দুই বোন, বাহ ইন্টারেস্টিং, দুই বোন মিলে শুনছেন আমাদেরকে। আছেন আমাদের সাথে এই মুহূর্তে জোহরা, হাই জোহরা, ওয়েলকাম টু দ্য শো। আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আসিফ, থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই, এবং ও ওয়াও চমৎকার, শুভ জন্মদিন এবং আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, এবং আশা করছি আজকের এপিসোডটা আপনার আরো বেশ ভালো লাগবে। এনিওয়েজ, আমরা শুনবো আমাদের যেই প্রথম গেস্ট রয়েছেন তার কাছে আমরা আবার যাব এবং তার কাছে তার দ্বিতীয় ঘটনা শুনবো। বাট তার আগে যেটা বলছি, ভূত স্টুডিও চলছে অপূর্বর সাথে এবং আপনি দেখছেন জাগো এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ আর যে অপূর্বর ফেসবুক পেজ থেকে। আর একই সাথে কিন্তু যদি বলি যে প্রবাসী যে সকল বন্ধু রয়েছেন, আপনি তো এসএমএস করতে পারছেন না, আপনার কমেন্টটা যখন আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে। সেকেন্ড ঘটনাটা যখন শুনবো, যখন ফিরবো ইনফ্যাক্ট আপনার কাছে, তখন আপনাদের পাঠানো কমেন্টসগুলো নিয়ে ফিরছি। তো বন্ধু, এখন কোন ঘটনাটা শুনবো আমরা?
এখন আমরা যে ঘটনাটা শুনবো সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা
শুনি আমরা।
আর ব্ল্যাক ম্যাজিক আসলে মানুষকে কখনোই ভালো পথে নিয়ে যায় না,
একদম।
তো এটা আসলে খুব খারাপ জিনিস, আমি আশা করবো যে এগুলো কাজ কেউ করবেন না, অনেকে শখের বসে করে থাকেন। তো শুনছেন জাগো এফএম নাকি 4.4, এখন যে ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের। আশা করি আপনার ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ঘটনাটি হচ্ছে যে 2014 সালের একটি ঘটনা, এটা হচ্ছে কানেক্ট করা। তো আমার এক বন্ধু, নাম হচ্ছে রায়হান, উনার হচ্ছে উনার আত্মীয়র কাছ থেকে উনি শুনেছেন এবং উনি হচ্ছে যে আমাকে বলেছেন। তো ঘটনাটি হচ্ছে যে উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই শোনার চেষ্টা করব। তো উনার এক আত্মীয় একই স্কুলে পড়াশোনা করতেন, তার নাম হচ্ছে রাসেল। তো রাসেল ভাই হচ্ছে যে একটা মেয়েকে, তিনি একটা মেয়ের সাথে রিলেশন করত, তো তার পরিবার হচ্ছে যে কোনোভাবেই মেনে নিচ্ছিল না। তো তারা কি করে, তারা এক পর্যায়ে হচ্ছে যে তারা পালিয়ে বিয়ে করে ফেলে আর কি। যাই হোক, সেটা হচ্ছে যে তাদের ব্যক্তিগত বিষয়, পালিয়ে বিয়ে করে ফেলে। তো আমরা ঘটনায় যাচ্ছি। তো বিয়ে করার পর সে মেয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়, মানে রাসেলের মায়ের বাড়িতে চলে যায়, রাসেলের বাড়িতে চলে যায়। তো রাসেল কিছুদিন ভালোই থাকে তার বউ নিয়ে, সে থাকতে থাকে এবং তার মা অর্থাৎ রাসেলের মা এটা দেখতে পাচ্ছিলেন না, কারণ রাসেলের মা ইচ্ছা ছিল যে তাকে অন্য একটা জায়গায় বিয়ে করাবে তার ছেলেকে। তো তার ছেলে যে আসলে রিলেশন করতো সেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তো পরবর্তীতে হচ্ছে যে রাসেলের মা বলল যে ঠিক আছে, তা তোমরা যেহেতু বিয়ে করেছো থাকতে থাকো, সমস্যা নাই। কিন্তু রাসেলের মায়ের মনে ছিল একটি অন্যরকম যে তাকে কিভাবে তাড়ানো যায়, এটা হিংসা ছিল। তো উনি হচ্ছে যে বিভিন্ন ধরনের কবিয়াজের সাথে যোগাযোগ করেন, কিভাবে তাকে তাড়ানো যায়, কিভাবে তাকে রাসেলের থেকে সরিয়ে দেওয়া যায়। তো এভাবেই একদিন এক কবিরাজ তার বাসায় নিয়ে আসেন। তো নিয়ে আসার পর উনি হচ্ছে যে তার মা ওই কবিরাজকে বলে যে এরকম এরকম রাসেল তো এভাবে বিয়ে করেছে, তো আমি চাই না রাসেল তার সাথে সংসার করুক। তো ওনার শাশুড়ি, মানে রাসেলের ওয়াইফের শাশুড়ি অর্থাৎ রাসেলের মা, তিনি হচ্ছে যে বললেন যে আমি এই মেয়েটাকে তাড়াতে চাই, কিন্তু মেয়েটা তো এইভাবে যাবে না, কি করা যায়। তো তাকে ওই কবিরাজটা আসলে তান্ত্রিক টাইপের ছিলেন, তো উনি বলেছিলেন যে ঠিক আছে আমি কাজ করব, কিন্তু টাকা লাগবে অনেকগুলো। তো তার মা বলেন, তার মা নাকি বলেছিলেন যে ঠিক আছে আমি টাকা দিব। তো রাসেল ভাই হচ্ছে যে কিছুটা বুঝতে পেরেছিলেন তখনই, কিন্তু রাসেল ভাই ভাবলেন যে ধৈর্য, এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে যে একটা ফালতু, বা এগুলো আম্মু কিছু করতে পারবে না, খামাখা কবিরাজকে টাকা দিয়ে সবাই ইয়া করবে আর কি। তো রাসেলের মনে এগুলো বিশ্বাস হচ্ছিল না যে তার থাক, আম্মু যেটা মতো সেটা করুক, আমি আমার বোনের সঙ্গে থাকি। তো ঠিক আছে, রাসেল আর কিছু বলে নাই। তো এভাবে অনেকদিন যেতে থাকে, তাদের সংসার হাসি খুশি থাকতে থাকে, তার মাও ঠিক মতো কথা বলে, কিন্তু তার মা আসলে মনে মনে কি করছে সেটা আসলে কেউ বুঝতেছে না। তো একদিন রাতের বেলা রাসেল কোথায় যেন যায় তার কাজের পরিপ্রেক্ষিতে। তো রাসেলের ওয়াইফের নাম হচ্ছে সাদিয়া, তো উনি হচ্ছে যে একটা প্রফেশনালি গার্মেন্টসে জব করতেন। তো উনি হচ্ছে যে সকালবেলা চলে যায় আর রাতে হচ্ছে যে গার্মেন্টস থেকে বাসায় আসে। তো ওনার তো এগুলো দেখার টাইম নাই, কে কি করছে, উনি ওনার মতো আছেন, রাসেল ভাই রাসেল ভাইয়ের মতো আছেন, তার মা তার মায়ের মতো আছেন, কিন্তু কথাবার্তা ঠিকই চলছে, মানে এমনি সংসারে যা হয় কথাবার্তা ঠিকই চলছে। তার মা হচ্ছে তার রাসেলের ব্যাপারে সাথে কোনো ঝগড়া করছেন না, মিলেমিলে থাকছেন। তো একদিন রাসেল ভাইয়ের ওয়াইফ বাসায় একা ছিলেন রাতের বেলা, এবং রাসেল ভাই ছিলেন না, তার মা ছিল শুধু, অর্থাৎ তার শাশুড়ি ছিল, সাদিয়া শাশুড়ি ছিল। তো সাদিয়া শাশুড়ি এবং সাদিয়া যে ঘরে ঘুমায় সেই ঘরে হচ্ছে যে তার শাশুড়ি যায়। যাওয়ার পর বলল যে বৌমা, মানে গ্রামের ভাষায় যেটা বলা হয় যে বৌমা তোমার ঘরে একটা কাজে আসছি। তো সাদিয়া বললো যে আচ্ছা মা কি কাজে আসছেন বলেন। তো উনি বললো যে তোমার একটা বালিশ দাও আমাকে, বালিশ মানে অর্থাৎ যে বালিশে সাদিয়া ঘুমায় সে বালিশটা চায়। তো সাদিয়া হচ্ছে সরল মন দিয়ে দেয়, মা যেহেতু চেয়েছে দেই। তো বালিশটা নেওয়ার পর সে কিছুক্ষণ বালিশটা নিয়ে কুলে নিয়ে বসে থাকে, এবং কুলে নিয়ে বসে থাকে আর যে বালিশে যে কাবার থাকে সে কাবারের কাবারটা খুলে ফেলে, কাবারটা খুলে তোলার ভিতরে কি কি যেন ঢুকায় দেয়। তো সাদিয়াকে বললো যে দেখো তোমার বালিশে একটা জিনিস রাখছি, তুমি কিন্তু কখনোই সরাবা না। সাদিয়া বললো আচ্ছা ঠিক আছে মা আমি সরাবো না, সমস্যা নাই। তো সাদিয়া হচ্ছে যে পরবর্তীতে প্রেগনেন্ট হয়ে যায়, মানে কিছুদিন পর সে হচ্ছে প্রেগনেন্ট হয়ে যায়। তো সাদিয়া বললো যে ঠিক আছে মা সরাবো না। তো সাদিয়া প্রেগনেন্ট, উনি হচ্ছে যে পরবর্তীতে চাকরিতে যান না, ওনাকে রেস্টে থাকতে বলা হয়েছিল, ডাক্তার বলেছে রেস্টে থাকেন চাকরিতে আর যায় না। তো রাসেল ভাইও সরল মন, ঠিক আছে তুমি চাকরিতে যেও না, তুমি বাসায় থাকো, মাকে একটু হেল্প করো আর তুমি রেস্টে থাকো, আমি একাকে কাজ করি। সাদিয়া বললো আচ্ছা ঠিক আছে, মাও বললো না তুমি চাকরিতে যেও না। তো একদিন সাদিয়া হচ্ছে যে রাতের বেলা বালিশে শুয়ে আছেন, তো হঠাৎ করেই তার কাছে মনে হলো কি যে তার পায়ের সাইড দিয়ে মানে আগুনের তাপ যেমন লাগলে যেমন হয় না, ঠিক এরকম পায়ের সাইড দিয়ে আগুনের যে তাপ সেটা লাগছে। সাদিয়া ভাবলো যে কি রে আগুনের তাপ কোথেকে এলো, এখানে তো কেউ নাই। প্রথম ভাবেছিল যে কোয়েল থেকে মনে হয় আগুন লেগেছে, কারণ তাদের ঘরে তো কোয়েল জ্বালায়। পরে পিছন দিকে তাকিয়ে দেখে যে না কোনো আগুন নাই, কোয়েল তো নিচে জ্বলছে কিন্তু পায়ের সামনে কিভাবে আগুনের তাপ আসে। তো সেটা গেল সেদিনের ঘটনা। তো আস্তে আস্তে হচ্ছে কি সাদিয়া একদিন ওয়াশরুমে যায় গোসল করার জন্য বিকালবেলা। তো ওয়াশরুমে যে শাওয়ার থাকে অর্থাৎ ঝর্ণা, সে ঝর্ণার থেকে একটা গ্লাস থাকে, আয়না একটা গ্লাস থাকে, সে হচ্ছে যে সেই গ্লাসের দিকে তাকিয়ে ভয় পেয়ে যান, কারণ হচ্ছে যে সে তার চেহারা সেই মানে তার চেহারা সেই নিজেই দেখতে পাচ্ছে, এরকম একটা অনুভব তিনি করেন যে আমি আমার চেহারা দেখতে পাচ্ছি এমন একটা বিষয়। তো তিনি তো চিৎকার দিয়ে বাথরুম থেকে বের হয়ে যান, অর্থাৎ ওয়াশরুম থেকে বের হয়ে যান। পরবর্তীতে তার মা আসেন যে কি হয়েছে কি হয়েছে। পরে হচ্ছে সাদিয়া বললেন যে দেখো আমি তো এরকম একটা জিনিস দেখেছি যে যখন আমি শাওয়ারের দিকে তাকাই তখন দেখলাম যে আমি আমার চেহারা দেখছি, আমি আমার চেহারা দেখছি। পরে তার মা বললো যে না এগুলো কিছু না, তুমি হয়তো কিছু ভয় পাইছ। সাদিয়া বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো তার মা হচ্ছে যে সান্ত্বনা দিয়ে চলে যায়। তো সাদিয়া হচ্ছে যে সেই বালিশে আবার শোয় রাতের বেলা, যখনই সেই বালিশে শোয় তখনই হচ্ছে যে তার পায়ের সামনে কি একটা আগুনের তাপ এসে লাগে এবং সে অনুভব করতে পারে। তো আরেকদিন তার শাশুড়ি হুট করে তার ঘরে আসেন, সেদিন রাসেল ভাই ছিলেন না। যখন রাসেল ভাই না থাকে তখন তার শাশুড়ি অর্থাৎ সাদিয়া ভাবির শাশুড়ি তিনি হচ্ছে যে তার ঘরে আসেন। তো এসে সাদিয়ার সাথে বিভিন্ন ধরনের গল্প করেন এবং তার বালিশটা নিয়ে শুধু বসে থাকেন। এরপর একদিন সাদিয়াকে বলল যে সাদিয়া তোর যদি কোনো কাপড় থাকে একটা এক টুকরো কাপড় আমাকে দে। সাদিয়া তো এগুলো হচ্ছে বিশ্বাস করে না, যে বললো যে না সমস্যা নাই নেন, আম্মু কি করবেন। বললো যে না আমার মেয়ের ওই উন্নানা কি যেন করবে, তো তো তোর কাপড় এক টুকরো দে থাকলে আমি পরে ইয়া করবো না। তো সাদিয়া ঠিক আছে দিল। তো আরেকদিন সাদিয়া চুল ওই যে মাথার চুল ঝাড়লে তো চুল কিছুটা পড়ে যায়, তো সেই চুলগুলো হচ্ছে সাদিয়া একটা পলিথিনের ভিতরে রেখে দেয়। কিন্তু সাদিয়া যখন ঘর ঝাড়ু দিতে যায় তখন সে পলিথিন এক জায়গায় ফেলে দেয়, কিন্তু একদিন দেখে যে সেই পলিথিন নাই। তো সাদিয়া ভাবলো যে কি রে ঘর থেকে পলিথিন কোথায় গেল। পরবর্তীতে হচ্ছে যে সাদিয়ার কাপড় সে তার মা নিয়ে যায় অর্থাৎ তার শাশুড়ি নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর কি না কি করে একমাত্র তার মাই জানে এবং সে আল্লাহ জানে, এবং সে কবে আসতে হচ্ছে যে দু একদিন পর পর তাদের বাসায় আসতো। সাদিয়া ভাবতো যে এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে যে খামাখা, তার শাশুড়ি হচ্ছে পাগল হয়ে গেছে এরকম ভাবে আর কি। তো যাই হোক সাদিয়া আস্তে আস্তে মানে তার ঘরে আস্তে আস্তে তার মা প্রতিদিন আসতে থাকে এবং এক একদিন এক এক কাজ করে। তো একদিন সাদিয়াকে বললো যে সাদিয়া এই তুমি একটু ঘর থেকে বাহিরে যাও, তুমি আমার ঘরে যাও, আমি তোমার ঘরে একটু কাজ করব। তো তার মা হচ্ছে যে দুঃখিত, তার মা হচ্ছে যে তার ঘরে প্রায় এক ঘন্টা যাবত কি যেন করে সে নিজেও জানে না। পরবর্তীতে বের হয়ে আসে। তো সাদিয়া যখন তার ঘরে যায় তখন তার পায়ের ভিতর মানে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, মানে শরীর ছটফট করতে শুরু করে এবং বমি বমি ভাব, এবং সে জ্বালা পোড়া শুরু হয়ে যায় এবং তার ঘর থেকে কেমন যেন একটা উৎক গন্ধ তার নাকে আসতে থাকে। তো সাদিয়া ভাবলো যে হয়তো বা আমি প্রেগনেন্ট অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন। তো রাসেল ভাইকে বিষয়টা বলা হলো। রাসেল ভাই হচ্ছে যে বিভিন্ন ধরনের মেডিকেল নিয়ে গেল, কিন্তু ডাক্তাররা তার কোনো রিপোর্ট খুঁজে পাচ্ছেন না, তার কোনো টেস্ট সে পাচ্ছেন না। টেস্টে সবকিছু ভালোই আসছে, কিন্তু যখন সাদিয়া তার বাসা থেকে বাইরে বের হয়ে যায় তখন সে একটু ভালো থাকে। যখন তিনি বাসায় ঢোকেন ঠিক তখনই তার শরীরে জ্বালা পোড়া, হ্যাঁ পায়ের সামনে হচ্ছে যে আগুনের তাপ, এগুলো হতে থাকে। এবং এক পর্যায়ে রাসেল ভাই যদি তাকে ভালো কথাও বলে, সে হচ্ছে যে রাসেল ভাইয়ের সাথে এক পর্যায়ে মানে খিটখিটে মেজাজ যেটাকে বলা হয় সেটা শুরু হয় আর কি। তো রাসেল ভাই হঠাৎ করেই মানে একটু অন্যরকম হয়ে গেলেন যে কিভাবে সম্ভব, আমার বউ তো ভালো ছিল, হঠাৎ করে সে তার কি হলো, সে এখন আমার সাথে ভালো কথাও বললে খিটখিটে মেজাজ দেখায়। তো একদিন রাসেল ভাই আর সাদিয়া হচ্ছে যে একসাথে ঘুমাচ্ছে, তো পরবর্তীতে হঠাৎ করেই সাদিয়া মানে গোমরানের মতো আওয়াজ করছে। তো রাসেল ভাই সেটা শুনে উঠে যায়, উঠে পাশে থাকা যে ডিম লাইট থাকে সেই ডিম লাইট জ্বালায়, চালিয়ে দেখে যে সাদিয়া হচ্ছে যে রাসেল ভাইয়ের সাথে ছিল, কিন্তু সাদিয়া নিচে পড়ে আছে, ফলরে পড়ে সে গোমরাচ্ছে। তো তিনি কোনোভাবেই ওয়াশরুম থেকে পানি এনে তাকে মাথায় পানি দেওয়া হয় এবং সে তাকে ইয়া করার চেষ্টা করে, সান্ত্বনা করার চেষ্টা করে। এবং আরেকটা কথা বলা ভালো যে সাদিয়ার মাথা ছিল খাটের উপরে এবং পা ছিল নিচে, উল্টা মানে কেমন যেন ছিল সেটা আমি আসলে বুঝাতে পারবো না, মানে পা ছিল হচ্ছে উপরে আর মাথা ছিল নিচের দিকে, কেমন যেন ঝুলে ছিল আর কি। তো এটা যারা ফিল করতে পারবে না তারাই হয়তো বা ফিল করতে পারবে না, আমি আসলে বুঝাতে পারছি না। তো এরকম ছিল, তো তাকে সোজা করা হয়, এরপর তাকে পানি পুনি দিয়ে জ্ঞান ফেরানো হয়, মানে জ্ঞান বলতে তাকে সান্ত্বনা দেওয়া হয়, এরপর তিনি কিছুটা সুস্থ হয়। এরপর তিনি হচ্ছে সুরা ছেড়ে দেয়, সুরা বাকারা ছেড়ে দেয়, তো উনি হচ্ছে কিছুটা সুস্থ হয়। এরপর সাদিয়া বললেন যে আমি ঘুমের ভিতরে দেখি যে আমাকে স্বপ্নে কালো অবয়বের লম্বা টাইপের একজন লোক তার জিব স্বপ্নে দেখেন তিনি যে জিব বাটা বের হয়ে আছে, হাতগুলো হাতের নখগুলো অনেক বড় বড়, দাঁতগুলো হচ্ছে খুবই চোখা টাইপের। তো উনি হচ্ছে যে বলল যে তোর তো দিন ঘনিয়ে আসছে, তুই তো বেশি দিন বাঁচবি না, এরকম একটা কথা বলছে স্বপ্নে। আর বলছে যে তোর তো বাচ্চা, সেটাই তো আমি নিয়ে যাব, তোকে তো কেউ বাঁচাইতে পারবে না, তুই যদি বাঁচতে চাস তাহলে এই বাসা থেকে চলে যা। তো সাদিয়া এই স্বপ্ন দেখেই সে ভয় পেয়ে যায় এবং সে গুড়ানি আওয়াজ করতে থাকে, আর তার পা ছিল হচ্ছে উপর দিকে, মাথা ছিল নিচের দিকে, এরকম একটা ঝুলনি ছিল। তো পরবর্তীতে এই কথাটা রাসেল ভাইকে বলেন, তো রাসেল ভাই বললেন যে তুমি হয়তো বা বেশি ভাবো বাচ্চাকে নিয়ে বা আমাকে নিয়ে, এই কারণে হ্যালোসিনেশন যাকে বলা হয় সেটা হয়। তো সাদিয়া বলল যে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো আমার মনের ভুল। এক পর্যায়ে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তার নিয়মিত বমি হয়, এখন যদি সে না খায় তাহলে তো তার বাচ্চাটা সুস্থ থাকবে না। তো রাসেল ভাই চিন্তায় পড়ে যায় কি করা যায় কি করা যায়। তো একদিন রাতের বেলা সাদিয়া ভাবে যে বালিশে ঘুমায়, সেই বালিশটাতে যখন সাদিয়া ভাবে শুয়ে থাকে তখনই হচ্ছে যে তার মাথা তীব্র রকমের ব্যথা করে, মানে সেই লেভেলের মাথা ব্যথা করে যেটা আসলে সে একমাত্র নিজেই বুঝতে পেরেছিল, মাথা ব্যথা করছিল আর মুখ দিয়ে হচ্ছে রক্ত বমি হচ্ছিল, আর তার নাকে কিছু উদ্ভট রকমের গন্ধ, যেমন ধরেন পচা মাংস, অর্থাৎ একটা মুরগি যদি অনেকদিন রাখা হয় কোন একটা কোনায়, সেই মরা মুরগি যখন পচে গলে যায় একটা অদ্ভুত রকমের গন্ধ বের হয় না, ঠিক এরকম রকমের একটি গন্ধ বের হয় তার ঘরে, পুরো ঘর ছড়িয়ে যায়। রাসেল ভাই আস্তে আস্তে টের পায় যে এটা কি হচ্ছে, কিন্তু রাসেল ভাই কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না যে এটা কিভাবে সম্ভব। পরবর্তীতে হচ্ছে যে সাদিয়া ভাবি দিন দিন শুকিয়ে যায় এবং তার বাচ্চা হওয়ার ঢে তো চলে আসে, কিন্তু আলট্রাসাউন্ডে দেখা যায় যে বাচ্চা আসলে পেটের ভিতরেই মারা গেছে। তো সাদিয়া ভাবি খুবই শর্ট হয়ে যায় যে এটা কিভাবে কি হলো, এই সাদিয়া ভাবি শুকিয়ে যেতে থাকে আস্তে আস্তে। তো পরবর্তীতে হচ্ছে যে সাদিয়া ভাবি শুকিয়ে যেতে থাকে আর রাসেল ভাই হচ্ছে যে প্রাথমিকভাবে খুঁজতে থাকে কি করা যায় কি করা যায়, কিন্তু রাসেল ভাই তো এইগুলো বিশ্বাস করতেন না যে তার মা এটা করেছে। তো পরবর্তীতে হচ্ছে যে রাসেল ভাই হচ্ছে যে একটা আলেমের কাছে যায়, তো আলেম বলল যে ঠিক আছে আমি আপনার বাসায় যাব একদিন। তো এক শুক্রবারে ডেট হয়, তো আলেম হচ্ছে যে তিনি হচ্ছে ধানমন্ডির একটা আলেম, যাই হোক। তো পরে যায়, তো যাওয়ার পরে হচ্ছে যে উনি বাসায় ঢুকেই এক পা দিয়েছেন, ঠিক তখনই বললেন যে এই বাসায় এইভাবে ঢোকা যাবে না, ঝামেলা আছে। তো রাসেল ভাই বললেন যে কি সমস্যা একটু বলেন, পরে ইমাম সাহেব বললেন যে না এখন বলা যাবে না, আপনি থাকেন আমি একটু কাজ করি। তো উনি হচ্ছে যে প্রথমে ঢুকে বলল একটা বোতল চাইলো যে একটা বোতল আমাকে দেন, তো উনি হচ্ছে যে বোতল নিয়ে পানি পড়া নিয়ে পরে পুরো বাসায় ছিটাই দিয়ে পরে হচ্ছে যে সাদিয়া যে রুমে থাকে সেই রুমে যায়। তো সেই রুমে গিয়েই ইমাম সাহেব মানে শর্ট হয়ে যায় যে এটা কে করেছে, তাকে তো ভয়ানক ভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তিনি তো মারা যাবেন, কারণ তার শরীরে রক্ত চোষা জিন আছে একটা, আমরা পিশাচ বলে থাকি বাংলাতে, তো মূলত হচ্ছে রক্ত চোষা জিন। তো তার শরীরে প্রায় 7টা রক্ত চোষা জিন চালান করে দেওয়া হয়েছে, যা তার পেটের বাচ্চাকে সহ খেয়ে ফেলেছে এবং তার শরীরে যে অর্গান বা রক্ত এই রক্ত টেনে নিচ্ছে, অর্থাৎ তিনি বেশিদিন বাঁচবেন না, তিনি মারা যাবেন, এভাবে করা হয়েছে। আর যে করেছে এটা ভয়ানক তান্ত্রিক, সে হচ্ছে যে পিশাচ সাধক ছিল, এখন রাসেলের মা হচ্ছে এটা করিয়েছে, এটা রাসেল ভাই পরে কিছুটা বুঝতে পারেন। তো ইমাম সাহেব বললেন দেখেন বেশি দেরি হয়ে গেছে, এখন তো তাকে বাঁচানো খুব কষ্টদায়ক, কারণ কোন জিন যদি হচ্ছে যে রক্তের সাথে মিশে যায় তাকে ছাড়ানো খুব কঠিন। হ্যাঁ, তো এখন তো দেখা যায় কি করা যায়। তো ইমাম সাহেব অনেক চেষ্টা করতে থাকেন কিন্তু কোনোভাবে সাদিয়া শরীর থেকে সেই জিন আর ছাড়াতে পারেননি। এক পর্যায়ে সাদিয়া নিজে যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন রাসেল ভাই বাসা থেকে কোনো একটা কাজে যায়, তো রাতের বেলা এসে দেখে যে তিনি তার সিলিং ফ্যানের সাথে আসলে ঝুলে আছে এবং তার গলাটা মানে গলা থেকে মানে জিপাটা গলা পর্যন্ত ঝুলে আছে এবং হা হয়ে আছে, চোখটা খোলা ছিল আর রক্ত টকবক করে পড়ছে, এবং সেই যে পচা মুরগির মাংসের যে গন্ধটা সেটা রাসেল ভাইয়ের শরীরে আসছিল, মানে সরি রাসেল ভাইয়ের নাকে আসছিল আর কি, আর রাসেল ভাইয়ের শরীরটা শিহরিত হয়ে গেছিল। এটা কিভাবে সম্ভব, কি হয়ে গেল কোত্থেকে? পরবর্তীতে সাদিয়া যখন মারা যায় তখন রাসেল ভাইও কিছুটা শক হয়ে যায়, কিন্তু এই প্রভাবটা পরবর্তীতে রাসেল ভাইয়ের মায়ের উপরে পড়তে শুরু করে। তো একদিন রাসেল ভাইয়ের মা সন্ধ্যায় বসেছিলেন, তো রাসেল ভাইয়ের মা হঠাৎ করে চুল টুল খুলে ডাইনে বামে দৌড়ানো শুরু করলেন হঠাৎ করে, আর বললেন যে আমাকে খেয়ে ফেললো রে, আমাকে খেয়ে ফেললো, আমাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো সহ্য করতে পারছি না, আমার শরীর জ্বলাফড়া করছে। তো এইভাবে কয়েকদিন যায়, রাসেল ভাই আরো চিন্তায় পড়ে যায় যে কি কি হচ্ছে এগুলো। তো পরবর্তীতে তার মাকে নিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসাপাতি করা হয়, সেই ইমামকে ডাকা হয়, সেই ইমাম তো কোনোভাবেই তাকে ইয়া করতে পারছেন না। সেই ইমাম একটা কথাই বলে যে এটা হয়তো বা আপনার কাজ, আপনি এই কাজটা করেছেন, এখন যেহেতু সে নাই মানে সাদিয়া তো নাই, সে মৃত্যুবরণ করছে, এখন তার যে চালান করা জিন, এই জিনটা তো রক্ত চোষা জিন, তার তো অবশ্যই রক্ত লাগে, তো সেই রক্ত খাওয়ার জন্য এখন তার মাকে ধরছে এবং কি তার পুরো পরিবারকে এটা শেষ করবে, এখন আমরা মানে কিছু করতে পারবো না। তো পরবর্তীতে তার মাও একসময় এইভাবেই মৃত্যুবরণ করেন, মানে ঝুলে অ্যাটেম্প টু মার্ডার, মানে ঝুলেই মৃত্যুবরণ করেন। এবং কি তার দুটো একটা জিনিস কি মানে সাদিয়ার শরীর পুরো সাদা ছিল, কোনো রক্ত ছিল না, এবং একটা সময় রক্ত ছিল না, আর তার মায়ের শরীর থেকেও রক্ত ছিল না, একদম পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তো এভাবেই দুজন মানুষ মৃত্যুবরণ করেন। তো পরবর্তীতে রাসেল ভাইকে এই মাসে বললো কি যে আপনি এক কাজ করেন, আপনি এখান থেকে চলে যান, কারণ আপনার উপরেই প্রভাবটা পড়তে পারে। তো রাসেল ভাই ওই বাড়িটা ছেড়ে দেয়, সে বাড়িটা থাকেন নাই, সেই বাড়িটা ভেঙে ফেলা হয়। তো পরবর্তীতে রাসেল ভাই জায়গাটা কম দামে বিক্রি করে সে ঢাকায় চলে আসেন এবং সে বর্তমানে ঢাকায় বসবাস করেন। তো এই ছিল হচ্ছে যে আমার একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা।
অলরাইট, তো আমরা দুটো ঘটনা শুনছিলাম, আর একটা ঘটনা আমরা শুনতে পাবো আমাদের প্রথম যিনি গেস্ট তার কাছ থেকে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পচাটা। অনেকেই রয়েছেন আমাদের সাথে, যেমন ইফতেখার বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, মহসিন আছেন আমাদের সাথে, মেহের নিকার জয়েন করে আছেন, মেজবা আছেন আমাদের সাথে, এস এম এস তো দেখতে পাচ্ছি, মেহেদি আছেন আমাদের সাথে, আহমেদ তানু জয়েন করে আছেন আমাদের সাথে এবং তিনি শুনছেন এই মুহূর্তে খিলগাঁও থেকে এবং দেখছেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। মেহরাব জয়েন করে আছেন, আরাফাত আছেন আমাদের সাথে, আবির হাসান জয়েন করে আছেন, মেহেদি আছেন আমাদের সাথে, আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। রায়ান বলছেন আজকের গল্প ভালো লাগছে, ওকে, এবং রায়ানের কাছে পরি সংক্রান্ত বেশ কিছু ঘটনা আছে। সো প্লিজ নেক্সট এপিসোডে কিন্তু তুমি চলেই আসতে পারো। সো যদি আগামী পর্বে তুমি আসতে চাও তোমার ঘটনাগুলো নিয়ে, মোবাইলের এস এম এস অপশনে যে টাইপ করতে পারো RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং তোমার প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। অ্যান্ড হচ্ছে আমাদের প্রথম যিনি অতিথি তার কাছ থেকে হচ্ছে একটা ছোট স্টোরি শুনবো, তারপর তাকে আমরা বিদায় দিব। তো বন্ধু এখন কোন ঘটনাটা শুনবো আমরা?
জি, এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমার আম্মুর সাথে ঘটেছিল,
ওকে,
এই ঘটনাটা আমি বলছি। তো আমার কাছে আরো ঘটনা আছে, যদি আজকে সময় স্বল্পতার কারণে আমি শেয়ার করতে পারলাম না, ইনশাল্লাহ আরেকদিন আমরা চলে আসব। তো আজকে এই ঘটনাটাই দিয়ে আমি শেষ করে দিব, চলে যাচ্ছি ঘটনাতে। আর শুনছেন জাগো এফএম 94.4, ওকে। সো ঘটনাটা হচ্ছে দক্ষিণখানের একটি ঘটনা। তো আমি যেখান থেকে আসছি সেখানের একটি ঘটনা, সেটা হচ্ছে 2011 দিকে আমার আম্মুর মুখ থেকে শোনা। পরে আমার আম্মু আমাকে বলেছে, তো আমরা একটা বাসায় ছিলাম, সেই বাসাটা হচ্ছে যে টিনের বাসা ছিল। আর সেই বাসাটার বর্ণনা যদি দিতে যাই তাহলে সেই বাসাটার বর্ণনা হচ্ছে যে আপনার টিনের ঘর, টিনের চুলা পার ছিল, হচ্ছে যে টিনের ইয়া ছিল, চুলা সবকিছু টিনের ছিল, বিল্ডিং ছিল না সেটা। আর গাছ ছিল নানা রকমের গাছ, বড়ই গাছ, জাম গাছ, পানিফল গাছ, সেগুলো ছিল। আর ওয়াশরুমটা ছিল হচ্ছে যে একদম ঘরের পিছনে। তো খড়ি চুলা রান্না করতে হতো, তখন ওই বাসায় গ্যাস ছিল না। এখন সেই বাসাটা হচ্ছে ছয়তলা বিল্ডিং হয়ে গেছে। যারা মধুবাগ মাস্টার পাড়ায় আছেন তারা হয়তো বা বিষয়টা বুঝতে পারবেন যে আমি কোন বাসায় কথা বলছি, যারা মধুবাগ থেকে শুনছেন আর কি, যদি কেউ শুনে থাকেন। তো ওই বাসাটা এখন ছয়তলা হয়ে গেছে। তো সেই বাসায় আমরা ছিলাম। তো সেই বাসার একটা গাছ ছিল, পানিফল গাছ, আর পানিফল গাছের পিছনে ছিল ওয়াশরুম। তো সেই বাসায় আরো নানান রকমের ঘটনা ঘটত। তো আমরা ছিলাম তখন দুই ভাই এক বোন, এখন যদি দুই ভাই দুই বোন, তো তখন ছিলাম আমরা এক, মানে দুই ভাই এক বোন। তো আমার আম্মু একদিন রাতের বেলা হচ্ছে যে প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হয় ওয়াশরুমে যাবে। তো আমার আব্বু ঘুমাচ্ছিল, আমার আব্বুকে ডাক দেয়। তো আমার আব্বু বলেন যে তুমি যাও আমি আছি। আমার আব্বু আর ঘুমের কারণে উঠেন নাই। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে, ঘুমাচ্ছে তাহলে ঘুমাক আমি যাই। তো আম্মু হচ্ছে যে যেহেতু ওয়াশরুমে লাইট নাই, কোনো একটা লাইট নিয়ে যেতে হয়, তো একটা চার্জার লাইট নিয়ে আম্মু হচ্ছে যে যায় ওয়াশরুমে প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য। তখন প্রায় রাত নাকি প্রায় দুইটা বা আড়াইটা বাজে এরকম। তো আম্মু ওয়াশরুমে যাওয়ার পর গিয়ে দেখলেন যে ওয়াশরুমের দরজাটা ভিতর থেকে বন্ধ। তো প্রথমে হচ্ছে যে আম্মু ভাবলেন যে হয়তো বা কেউ ঢুকেছে এই কারণে বন্ধ। পরে আবার ভাবলেন যে এই বাসাতে কেউ আসে না, গেট তো বন্ধ, ভাইয়াও তো ঘুমাচ্ছে, কে ঢুকবে, আব্বুও তো ঘুমাচ্ছে। তো পরক্ষণে আম্মু রুমের দিকে তাকায়। তো রুমের দিকে তাকিয়ে দেখেছে না, ভাইয়া ভাইয়ার মতো ঘুমাচ্ছে, আব্বু ঘুমাচ্ছে। তো পরবর্তীতে হচ্ছে যে আম্মু জোরে জোরে টুকা দিতে থাকে সেই দরজায়। তো সেই দরজাটা হচ্ছে যে খুলে না। পরে হচ্ছে যে আনুমানিক 5 থেকে 10 মিনিটের ভিতরে দরজাটা একাই খুলে যায় হঠাৎ করে, কিন্তু কোনো মানুষ বের হয় না। কিন্তু একটি গরম বাতাস বা গরম টাইপের একটি বাতাস আমার আম্মুর শরীরের স্পর্শ করে চলে যায়। তো আম্মু আর কিছু মনে করলেন না, আম্মু ওনার মতো হচ্ছে যে ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুমে ঢুকেই দেখলেন যে একটা রক্তমাখা পা ঝুলে আছে ওয়াশরুমে যে সাইডটা আছে, টিনের সাইড, সেই টিনের সাইডে রক্তমাখা পায়ের মতো তিনি দেখে লাইট, মানে লাইট দিয়েও দেখলেন যে একটা রক্তমাখা পায়ের মতো ঝুলে আছে। তো হঠাৎ করে আম্মু এটা দেখে চিৎকার দিয়ে বাথরুম থেকে বের হয়ে আসে। তো তার চিৎকার হচ্ছে যে আব্বু উঠে যায়, ভাইয়া উঠে যায়, আমি তো ছোট ছিলাম তখন, আসলে ওইভাবে বুঝতে পারি নাই, ঘুমিয়েছিলাম। তো ভাইয়া উঠে যায় নাকি, তো আম্মু ভয়ে নাকি তার হার্টবিট পালস বেড়ে যায়, এরকম একটা অবস্থা ছিল যে সে মানে অন্যরকম হয়ে সিক হয়ে যায়। তো আম্মু হচ্ছে যে আম্মুকে সান্ত্বনা দেয় যে কি হয়েছে কি হয়েছে, আম্মু সবকিছু খুলে বলে। তো আম্মু খুলে বলার পর হচ্ছে যে যে আম্মুকে পানি পুনি খাওয়ানো হয়, পরবর্তীতে আম্মু একটু সুস্থ হয়। তো একদিন আরেকদিন রাতের বেলা বাথরুমে যায়। তো যাওয়ার পরে সেদিনও দেখে যে পানিফল গাছ, অর্থাৎ যে পানিফল গাছটা আছে সেই পানিফল গাছে কেউ নাকি বসে আছে, বসে সে হচ্ছে যে হাতটা ঝুলিয়ে দিয়ে চার দুই পাশে দুই হাত ঝুলিয়ে দিয়ে সে নিচের দিকে পা দিয়ে ঝুলে বসে আছে। আম্মু সেটা দেখে বলে কে এখানে কে, পরে বলছে যে কেউ কোনো কথা বলে না। পরে হঠাৎ করে একটি মৃদু হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আম্মু এটাও দেখে ভয় পেয়ে যায়। তো আমার ছোট বোনের জন্ম হয় সেদিন, সেই কয়েকদিন পর আমার ছোট বোনের জন্ম হয়, মানে আমার আম্মু প্রেগনেন্ট হয়ে যায়, পরে আমার ছোট বোনের জন্ম হয়। তো আমার ছোট বোন যখন আড়াই বছর বয়স, আড়াই বছরের আগে কিছু হয় নাই, পরে আড়াই বছর যেদিন হয়েছে সেদিন হঠাৎ করে রাত্রে আমার আম্মু আমার খালার বাড়িতে চলে যায়। তো আমার বোন এবং আমার ভাইয়া ঘুমাচ্ছিলেন। তো আমার ভাইয়া হচ্ছে যে পড়াশোনা করছিলেন, ভাইয়া ঘুমাচ্ছিলেন, আবার পড়াশোনা করছেন, মানে বই নিয়ে পড়াশোনা করতে করতে সে ঘুমিয়ে যায়। তো হঠাৎ করে আমার বোন রুমের ডাইনের দিকে তাকিয়ে, অর্থাৎ দরজার দিকে তাকিয়ে সে চিৎকার দেয়, আবার বামের দিকে তাকিয়ে সে হাসি দেয়। তখন ভাইয়া তো ভয় পেয়ে যায়, ভাইয়া আবার কি করছে তাকে রেখেই এবং আমাকে রেখেই সে দৌড়ে হচ্ছে যে আমার খালার বাড়িতে গিয়ে আমার আম্মুকে ডেকে আনে যে আম্মু আর তো দেখো তোমার মায়া কেমন জানি করছে। যে ডাইনের দিকে তাকালে হাসে, দরজার দিকে, আবার বামের দিকে তাকালে সে কান্নাকাটি করে, কিংবা বামের দিকে তাকালে হাসে, ডাইনের দিকে তাকালে কান্নাকাটি করে। তো পরবর্তীতে আমার আম্মু আসে, আসার পর আমার বোনকে যখন কুলে নেয়, তখন দেখলাম যে আমার বোনের শরীরে এমন জ্বর আসছে যেটা আসলে আসার কথাও নাই। একটু আগেও আমার আম্মু ভালো রেখে গেছেন, শরীরে অনেক জ্বর, এবং কি সে কান্না করছে, এমন ভাবে কান্না করছে যে তার কান্না থামানোর মতো কোনো পসিবিলিটি নেই। হঠাৎ ডাইনের দিকে তাকিয়ে কান্না করছে, বামের দিকে তাকিয়ে হাসি হাসি করছে এরকম। তো হঠাৎ করে তার যে চোখের যে একটা মণি থাকে সেটা উল্টে যায়, চোখ উল্টে ফেলে একদম, চোখটা বড় বড় করে ফেলে, এবং আমার আম্মু তো দেখে ভয় পেয়ে যায়। তো হঠাৎ করে একটা হুজুর পরে আমাদের যে মসজিদ আছে সেখান থেকে ডেকে আনা হয়। তো ডেকে আনার পর হচ্ছে কি যে হুজুর পানি পড়া দেয় এবং কিছু সুরা পড়তে থাকে। তো এক পর্যায়ে আমার বোন মানে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, তার চোখটা ঠিক হয়ে যায় এবং সে কান্নাকাটি আস্তে আস্তে বন্ধ করে দেয়। কিন্তু ফজরের আজানের আগে সে বললে কি যে সে বলতেছে যে বাইরে যাবে, মানে সে বাইরের দিকে দেখা দিচ্ছে আর কি, ছোট তো এভাবে বলতে পারে না, সে শুধু বাহির মানে ঘরের থেকে বাইরে যাবে, ছটপট করতেছে। তো আম্মু বলল যে আচ্ছা, তাকে একটু নিয়ে বাইরে যে আব্বুকে বললো যে তুমি একটু থাকো, আমি তাকে নিয়ে একটু বাইরে থেকে আসি। তো আব্বু বললো যে এখন তো আজানও দেয় নাই ফজরের, তুমি বাইরে যাবা? পরে আম্মু বললো যে উনি তো খালি বাইরে যেতে যাচ্ছে, তা নিয়ে যাই। তো আব্বু বললো আচ্ছা ঠিক আছে যাও, বেশি দূরে যাও না, আশেপাশে থাকো। তো আম্মু হচ্ছে রুমের বাইরে যায়। তো বাইরে যাওয়ার পরেই আমার একটা ফ্যান ছিল, ফ্যানটা আসলে কোনোভাবেই ভাঙা পসে বল না। হঠাৎ করে যখন একটি ফজরের আজান মানে একটা মসজিদে যখন আজান দিবে ভাব মানে মাইকে ফু দিছে, ঠিক তখনই সেই ফ্যানটা চলন্ত অবস্থায় এমন ভাবে ভেঙে পড়ল, মানে ফ্যানের পাখা পড়লো একদিকে আর ফ্যান পড়লো আরেক দিকে, শুধু রডটা ঘুরছিল। তো পরবর্তীতে আমার আব্বু ঘুম থেকে উঠে যায় এবং আমাদের যে খড়ি চুলা ছিল, খড়ি রাখা ছিল সেই ঘরে, সেই খড়িতে ভয়াবহ আগুন ধরে যায়। তো আমার আব্বু কোনো মতো হচ্ছে যে পানিতে পানি নিয়ে পানি ঢেলে আগুনটা হচ্ছে যে নিভায়। তো পরের দিন সকালবেলা ইমাম সাহেব চলে আসেন এবং ইমাম সাহেব এসে ওই আম্মুকে বললেন যে তিনটা রুটি ভাজতে হবে। তো আম্মু হচ্ছে তিনটা রুটি ভাজার সময় যখনই যায়, প্রথম রুটি যখন চুলায় দেয় তখন হচ্ছে যে আপনার ইয়া হয় যে পানিফল গাছের নিচে বিকট একটা আওয়াজ হয়। তো আম্মু রুটি ভাজে রেখে সেখানে যায়। তো যাওয়ার পর দেখে যে রুটি সব ঠিক আছে, পানিফল গাছও ঠিক আছে, কিন্তু টিনের চালটা একটু বাঁকা হয়ে গেছে। তো আম্মু আর দুটো রুটি ভেজে কোনোভাবে দিয়ে আসে। তো এরপর থেকে হচ্ছে আমরা বাসাটা ছেড়ে দেই, সেই বাসাটা বিলিং হয়ে যায় এবং আমার আম্মু এবং আমার বোন আস্তে আস্তে সুস্থ থাকে। তো এই ছিল আমার শেষ ঘটনা।
ওকে, অসংখ্য ধন্যবাদ। তিনটা ঘটনা শুনছিলাম আমাদের প্রথম যিনি গেস্ট তার কাছ থেকে, এবং চলছে কিন্তু ফুড স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো সুজন ভাই অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং আশা করছি অন্য যে কোনো একটা এপিসোড আবারও কোনো একদিন দেখা হবে আপনার সাথে, ঠিক আছে?
জি, আমি একটা কথা বলতে চাই,
জি
আমি শেষ করে দিব অবশ্যই। সো আপনারা শুনছেন জাগো এফএম 94.4। তো আমি দেখেন গত সপ্তাহে যখন রেজিস্ট্রেশন করেছিলাম, তো তারা হচ্ছে যে আমাকে খুবই গুরুত্বের সাথে ফোন দিয়েছিল। তো ফোনেও তারা অডিশন নিয়েছিল, আমি ঘটনা বলেছি এবং ঘটনা প্রচারযোগ্য হয়েছে বিধায় তারা আমাকে ডেকেছে। তো আপনারা চাইলেও আমার মতো এখানে কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাস নিয়ে আসতে পারেন, ভয় পাওয়ার কিছু নাই, আপনারা চাইলে আসতে পারেন। আর আসার নিয়ম তো সোজা একদম RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন প্রপেশন লিখে অবশ্যই 26969 পাঠাবেন।
থ্যাংক ইউ।
তো তারা হচ্ছে যে আপনার সাথে যোগাযোগ করবে।
থ্যাংক ইউ।
চলছে জাগো এফএম 94.4, আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যতদিন থাকবো, রেডিও কোনো সময় হারিয়ে যাবে না, ইনশাআল্লাহ আমরা রেডিওকে বাঁচিয়ে রাখবো।
ডেফিনেটলি, এবং এভাবে করেই বেশ কিছু বন্ধু, রেডিও পাগল বন্ধু বাংলাদেশের বিভিন্ন জায়গায়, প্রবাস থেকে, পশ্চিমবঙ্গ থেকে, অসংখ্যভাবে কিন্তু তারা তাদের জায়গা থেকে ভালোবাসা দিয়ে আসছে জাগো এফএম কে। এই ভালোবাসায় আসলে আমরা আবেগাবলুত, এবং একই সঙ্গে আমরা খুব পজিটিভ ভাবে প্রত্যেকটা উইশকে, প্রত্যেকটা কমেন্টকে আমরা রিসিভ করি। সো থ্যাংক ইউ সো মাচ যারা সবসময় এভাবে করে আমাদের সঙ্গে থাকে।
জি, আর জাগো এফএম কে সবাইকে ধন্যবাদ, স্থাপন ভাই, অপূর্ব ভাই, উদয় ভাই, সুস্মিতা আপু, সবাইকে আমার পক্ষ থেকে
থ্যাংক ইউ,
ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার চলে আসবো কোনো সময়। আর সবসময় শুনতে থাকবেন, আমার একটা রিকোয়েস্ট, সবসময় যেখানে থাকুন না কেন, সবসময় শুনতে থাকবেন জাগো এফএম 94.4।
থ্যাংক ইউ সো মাচ। এবং এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর।
জি, ধন্যবাদ।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পকোটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
সো ওয়েলকাম ব্যাক, এবং শুনছেন সবসময় জাগো এফএম 94.4। চলছে কিন্তু ভূত স্টুডিও, এবং আমাদের প্রথম যিনি অতিথি তাকে আমরা বিদায় দিলাম, এবং তিনি বারবার একটা কথাই বলছিলেন যে খুব সহজ একটা প্রসেস রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন করে কিন্তু আপনিও খুব সহজে এখানে আসতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করেন, এই মানুষটা চোখে দেখতে পারেন না। একটু আগে প্রথম যিনি অতিথি ছিলেন আজকে আমাদের, তো এর পরেও কিন্তু তিনি তার জায়গা থেকে অটল ছিলেন। ওভার দ্য ফোন যখন টিম ফুড স্টুডিওর সাথে কথা হচ্ছিল তার, যে তিনি এখানে আসবেন এবং তার ঘটনাগুলো বলবেন, তো আরও একটাবার তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাগো এফএম এবং পুরো ভূত স্টুডিওর পরিবারের পক্ষ থেকে। অনেকেই আছেন আমাদের সাথে, রোমেল বলছেন আজকের এপিসোডের ঘটনাগুলো বেশ ভালো লাগছে। আছেন আমাদের সাথে এই মুহূর্তে ইসমাম, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি ত্রিনাকে দেখতে পাচ্ছি, তিনি বেশ কিছু এসএমএস আমাদেরকে করেছেন এবং পরবর্তী পর্বে আসতে চান। খুবই সহজ, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। দ্বিতীয় যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব, এবং তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আজকে আমরা শুনব। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ আলী হায়দার।
আলী হায়দার ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। হায়দার ভাই, আজকে প্রথম কোন ঘটনাটা শুনবো আমরা?
আচ্ছা, আমি ডিরেক্ট ঘটনা যাচ্ছি। এই ঘটনাটা আমি আমার গ্রামের ভিতরে এই ঘটনাটা আমি শুনেছি, মানে কালেক্ট করা আর কি।
ওকে, শুনি আপনার।
আচ্ছা, এখন আমি আমার গল্পে যাচ্ছি। তো গল্পটা হচ্ছে আমার গ্রামের মধ্যে, এমনকি গ্রামের শেষ সীমানায়। তো গল্পটা একেবারেই মানে সত্য ঘটনা, এবং এই ঘটনাটা এখনো মানুষের মুখে মুখে শুনি। তো গল্প আমি ডিরেক্ট গল্পে যাচ্ছি। তো গল্পটা হচ্ছে যে মানে আগেরকার দিনে ফকির থাকতো, যারা কবিরাজগিরি করত অথবা মানুষের ওইসব বিষয় নিয়ে, প্যারানর্মাল বিষয় নিয়ে ট্রিটমেন্ট করত, অথবা জিন ভূত আসর পাইলে ওইসব বিষয় নিয়ে মানুষ ওনার কাছে যাইত। তো এক কথায় ওনাকে মানে মানুষ ওই লোকটাকে ফকির বলতো। তো ওই লোক এরকম ফকিরগিরি করতে করতে ওনার অনেক ধন সম্পদ হয়েছে। ধন সম্পদ হচ্ছে এমন যে ওনার ওই সময়ে 12টা গ্রামে ওনার 12টা নিজস্ব মসজিদ আছে, এবং ওনার ধন সম্পদ অভাব নাই। তো অনেক মানুষ আসে ওনাকে দেখতে। তো একদিন ওনার মুরিদরে বলতেছে যে হুজুর, আপনার তো আল্লাহ দিল অনেক সম্পদ দিছে, এতগুলো মানে মসজিদ, এত সবকিছু, তো আপনি একটা কাজ করেন, পুরো গ্রামবাসীকে একদিন দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করান, যেটাকে ওই গ্রামে মেজবানি বলে, গরু মহিষ মানে কাটাকাটি করে সবাইকে খাওয়ায় একটা উৎসব আনন্দের মতো। তো ফকির সাহেব একটু মানে ভেবে বলতেছে, কয় কাকে খাওয়াবো, কোনো মানুষে তো নাই গ্রামে। তো তখন ওনার সামনে যে মুরিদরা আছে ওরা তো অবাক হয়ে গেছে, কই কি রে, গ্রামে বলেন নাকি মানুষ নাই, এত শত শত মানুষ, গ্রামে মানুষ নাই, এটা আবার কি বললেন? কয় আচ্ছা, এই আগামী সপ্তাহে বাজারের দিন আমার সাথে দেখা করিস, বাজারে তো অনেক মানুষ থাকে, ওইখানে দেখবো মানুষ কেমন আছে। তো বললো আচ্ছা, দেখি হুজুরে ফকির সাহেব কি বলে না কি একটা ইঙ্গিত দেয়। তো পরের সপ্তাহে যখন বাজারে যায়, তো তখন তার মুরিদরা আসলো, আয়সা বলে, হ্যাঁ হুজুর, আপনি তো বলছেন যে মানুষ নাই, এখন দেখেন বাজারে হাজার হাজার মানুষ, এই যে সবগুলো তো এই গ্রামের ওই গ্রামের মানুষ আসছে, তো তাদেরকে একদিন দাওয়াত দিয়ে খাওয়ান, তাই একটা উৎসব আনন্দ হইল, আপনার তো অনেক ধন সম্পদ আছে, অনেক জায়গা সম্পত্তি আছে। তখন ফকির সাহেব বলতেছে, আরে আমি তো কোনো মানুষ দেখতেছি না। তো কি বলেন, তোরা এটা দেখবি? আচ্ছা। তো তখন উনি কি করলো, ওই ওনার হাতে একটা কাগজ ছিল মানে বাস করার মতো, এরকম ফাইভের মতো, তো উনি এটা দিয়ে দেখাইলো, এটা দিয়ে প্রথমে ফকির সাহেব দেখতেছে, কে দেখ, আমি দেখতে আছি, কোনো মানুষ দেখা যাইতেছে না। তো পরে আচ্ছা তোরা দেখবা, তো পরে ওই মুরিদদেরকে দেখাইলো, তোরা দেখ। তো তখন মুরিদরা নাকি দেখতে আছে যে বাজারে কোনো মানুষ নাই, সব কুকুর বিড়াল শুকর এরকম প্রাণী। তো মুরিদরা তো পুরো অবাক হয়ে গেল যে এটা কি হইল। তো ফকির বলতেছে আসলে মানুষ এত অপকর্ম করতেছে, মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে, সুদ ঘোষ এমনকি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সুতরাং আমি আমার চোখে মানে আধ্যাত্মিকতার চোখে আমি তাদেরকে মানুষ দেখতেছি না, সব কুকুর বিড়াল শিয়াল এরকম দেখতেছি। তো আমি কাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, এদেরকে তো মানে মানুষে মানুষে লাগতেছে না। তো তখন মুরিদরা ওই বিষয়টা ভালো করে লক্ষ্য করলো। তো তখন মুরিদরা মানে খুব আফসোস করলো যে আসলে তো মানুষ মানে এত পাপ কাজে জড়িয়ে হয়ে গেছে, হয়তো আমরা সাধারণ খালি চোখে তাদেরকে মানুষ দেখি, কিন্তু ওই যে ফকির সাহেব উনি তো ওনার আধ্যাত্মিক চোখে প্রত্যেকটা মানুষকে বিশ্লেষণ করে চোখে দেখে। তো উনি দেখতেছে একটা মানে দুই তিনজন মানুষ দেখা যাইতেছে, এরকম কোন মানুষ নাই। তো এটা বলছিল যে এই ঘটনাটা যেন হাইড করে রাখে, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই ঘটনাটা মানে মোটামুটি পুরো এলাকা জানে, এমনকি ফকির অনেক বিখ্যাত এমনিও। তো এটা ছিল আমার ফার্স্ট ঘটনা।
সো আলী হায়দার ভাইয়ের কাছ থেকে আমরা তার প্রথম ঘটনাটা শুনছিলাম, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। ইউটিউবের থ্রুতে কিন্তু আপনি লাইভটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ফেসবুকের মাধ্যমে আছে এবং রেডিওতে কিন্তু আপনি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। অনেকে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত রয়েছেন এবং একই সাথে দেখতে পাচ্ছিলাম চিটাগং থেকে আছেন অনেকেই, যেমন রেখা দত্ত লিখেছেন আমাদেরকে, তিনি এই মুহূর্তে শুনছেন, এই মুহূর্তে অলংকার থেকে তিনি আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা দাস জয়েন করে আছেন, ফারজানা মুন জয়েন করে আছেন আমাদের সাথে, সাবরিনা রিক্তা আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি ফামিদ ভাই আছেন আমাদের সাথে, জান্নাতুল সিতি জয়েন করেছেন, আচ্ছা ধীরেন রয় তিনি শুনছেন এবং সাথী ইসলাম আছেন আমাদের সাথে, আরো অনেককে দেখতে পাচ্ছি, রেজোয়ানা রিমা জয়েন করে আছেন, তামান্না মিম আছেন আমাদের সাথে, লাল মিয়া বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, কুষ্টিয়া মেহেরপুর থেকে দেখছেন ইনফ্যাক্ট এই মুহূর্তে। সো অনেকগুলো বন্ধু কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। এখন আলী হায়দার ভাইয়ের কাছ থেকে আমরা তার দ্বিতীয় ঘটনা শুনবো। হায়দার ভাই এই ঘটনাটা কোথাকার ঘটনা?
আচ্ছা এই ঘটনা প্রথম ঘটনার যে ফকিরকে নিয়ে আমি ঘটনাটা বলছি, তো ওনাকে নিয়ে আরো কিছু রিলেটেড ঘটনা আছে
শুনি।
তো রিলেটেড ঘটনাগুলো হচ্ছে এরকম যে ওনার উনি তো এতই ধনী রিচ ছিলেন, ওনার ১২টা গ্রামে ১২টা মসজিদ ছিল। তো এমনকি আশেপাশে পুকুর দিঘি মানে জায়গা জমি অনেক বিশাল। তো কি হয়েছে যে ওনার পুকুর পাড়ে অনেক গাছপালা ছিল, তো স্পেসিফিকভাবে কিছু আম গাছ থাকতো অনেক বিশাল অনেক মোটা। তো ওই আম গাছগুলোতে আম যখন ধরত, তখন মানুষ সেগুলোকে মানে নিজের মনে করে খাওয়ার জন্য থাকতো, রেডি থাকতো অথবা ইউজ করত। তো এমনও ঘটনা হয়েছে, ধরেন আজকে ওই গাছ থেকে আম পারছে, কয়েকদিন পর ওনার অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা বলতে এরকম গা ব্যথা জ্বর এরকম মানে একটু না একটু ক্ষতি হইতো। তো এরকম একটা ঘটনা এরকম হয়েছে যে রাত্রের বেলা ওই গাছে কেউ উঠছিল, ওর অনেকগুলো আম ধরছে। তো রাত্রের বেলা বলতে মাগরিবের টাইমে টাইমে এরকম। তো যখন উনি আম পাড়তে গেছিল, তো তখন নাকি হঠাৎ উপর থেকে কেউ মানে ওনাকে ফালাই দিছে, মানে একবারে গাছ থেকে পড়ে গেছে। তখন গাছ থেকে পড়ে গিয়ে উনি মারাত্মকভাবে আহত হয়েছে। তো তখন ওনার মানে শাউট করছে মানে কান্নাকাটি শুরু করছে, তখন আশেপাশে মানুষ আসছে। তো আয়েশা ওনাকে উদ্ধার করলো। তখন মানুষ বলতেছে যে আপনি রাতের বেলা কেন আম পাড়তে গেছেন, এগুলো তো এই গাছগুলো তো ফকির সাহেব নিজ হাতে লাগাইছেন, তো ওনার এরকম জিন ওনার আন্ডারে অনেকগুলো জিন আছে, তো ওই ফকির সাহেবের যদি কেউ ক্ষতি করতে চায় তখন ওই জিনগুলো বাধা হয়ে দাঁড়ায়। তো এরকম গাছগুলো যারা আম চুরি করে খাইতো তাদের এরকম ছোটখাটো ক্ষতি হইতো। তো এই ঘটনাগুলো একেবারে সত্যি। তো ছোটকালে আমরাও তো যখন এই দিক দিয়ে যাইতাম, এখনো মনে আছে গাছগুলো তাকায় থাকতাম, মানে আম পাড়ার সাহস হইতো না, আমগুলো বড় বড় হইয়া মানে নিজে নিজে পড়তো, পরে আম খাইলে সমস্যা হইতো না, কিন্তু যারা ওই গাছ থেকে আম পেরে খাইতো বা চুরি করে খাইতো তাদের ক্ষতি হইতো। তো এই ঘটনাটা আমাদের গ্রামের মানে সবাই জানে যে ফকিরের ফকির এরকম একজন মানে বুজুর্গ দিন, এবং কি ওনার সাথে জিন আছে, সবাই ওনাকে রেসপেক্ট করতো ওই সময়। তো আমরাও এখন এগুলো মাঝে মধ্যে বন্ধু বান্ধব একসাথে হলে এসব ঘটনা শেয়ার করি, মানে আগের দিনের স্মৃতির মতো আমরা একটু এনজয় বলতে পারেন এগুলো করি। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
তো আমরা এখন আপনার তৃতীয় যে ঘটনাটা সেই ঘটনাটা শুনবো, তারপর এসে হচ্ছে বাকি এসএমএস এন্ড কমেন্ট গুলো পড়ছি। চলছে ভূত স্টুডিও ব্রডিও বাই প্রাণ পতাকা, অপূর্ব রয়েছে আপনাদের সাথে। হায়দার ভাই, এই তৃতীয় যে ঘটনাটা বলবেন এটা আসলে মূলত কোথাকার ঘটনা?
আচ্ছা, তৃতীয় ঘটনাটা ভাইয়া এটা একেবারে আমার সাথে ঘটনা, এবং কি আমি ফেস করছি, খুবই একটা মানে বলতে পারেন দুঃখজনক ঘটনাটা।
ওকে শুনি।
আচ্ছা, তৃতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া, ঘটনাটা এখন তো চলে 2026 সাল, ঘটনাটা সম্ভবত 2007-08 সালের দিকে, তো মোটামুটি 17-18 বছর আগে। তো আমার তখন বয়স ছিল 7-8 এরকম, 7-8 বয়স ছিল, তো মোটামুটি ছোট। আর আমার জ্যাঠাতো ভাই, জ্যাঠাতো বোন, আবার বা আপন ভাই বোন, এরা আমার থেকে অনেক বড়, মানে ওই সময়কার ওরা আমার থেকে বড়। তো ওরা সবাই আমাকে মানে স্নেহ করতো এবং কি আদর করতো এরকম টাইপের আর কি। তো ভাই, আমি যেহেতু গ্রামে মানে ছিলাম তখন, তো আমাদের এইদিকে একটা কমন ব্যাপার ছিল, যাদের ঘরে গরু আছে বা ইয়ে আছে তারা ঘাস কাটতে যাইত। তো একদিন সবাই মাঝে মধ্যে একসাথে মানে দল বেঁধে ঘাস কাটতে যাইত, মোটামুটি বাড়ির থেকে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূর, মানে যেটাকে গ্রামে বিল বলা হয়, বিলের ওই পারে নদী থাকে অথবা ছোট একটা খাল থাকে, খাল পেরিয়ে ওই জায়গায় যাইতে হয়। তো ছোটকালে আমিও ছোট ছিলাম, সবার আদরের ছিলাম, তো আমিও তাদের সাথে মাঝে মধ্যে, ওরা ঘাস কাটতে যাইত তো আমিও তাদের সাথে যেতাম আর কি। এর মধ্যে স্কুল তো যাওয়া হইতো না, ছোটকালে ছিলাম, 6-7 বছর ছিল, তো তখন তাদের সাথে বিকাল টাইমে বা দুপুর টাইমে তাদের সাথে যাইতাম। তো একদিন কি হয়েছে ভাইয়া, তখন ছিল বর্ষাকাল, তো বর্ষাকাল প্রচুর বৃষ্টি, খাল মানে একবারে বরাট, আমাদের এদিকে ওইটাকে গাং বলে, কারণ খালের চেয়ে এটা একটু বড়, নদীর চেয়ে একটু ছোট, মানে মিডিয়াম সাইজ আর কি, খাল বলে গাং বলে। তো বাড়ির থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে, তো মোটামুটি আমরা আমাদের কাজিনরা মোটামুটি 7-8 জন আছি সাথে, আমিও, তো আমারও খুব ভালো লাগতেছে যে ঘাস কাটতে যাইতেছি, আমি তাদের সাথে যাচ্ছি, ওরাও আমার খুব আদর টাদর করে, কারণ আমি সবার ছোট ওইখানের। তো তখন তো আমি ছোট, আমি সাঁতার জানি না, এটা হচ্ছে মহা বিপদ। তো তখন তো গাং মানে পেরিয়ে ওই পারে যাইতে হবে, ওই পারে গিয়ে ঘাস কাটবে ওরা সবাই গরুর জন্য। তো তখন মোটামুটি সবাই সাঁতার জানে এখানে, যেহেতু সবাই ছোট আমি, আমি সাঁতার জানি না। তখন কি হবে সবাই ভাবতেছে, তাহলে হ্যাঁ রে এখানে রাখা যাই, আমরা আধা 1-2 ঘন্টা ঘাস কাটতে আইসা ওরে আবার একসাথে বাড়ি চলে যাব। তো তখন আমারও খারাপ লাগতেছে যে আমি 2 ঘন্টা এখানে একা একা বসে থাকবো, বাড়ির কেউ নাই, এটা কেমন দেখা যায়। তো ওরাও ভাবলো আসলে তো হ্যাঁ রে, আমরা যেভাবে হোক সবাই তো আমরা সাঁতার জানি, ওকে ধরে কোলে করে হোক মাথায় করে নিয়ে হোক ওকে ওই পারে নিয়ে যাব। তখন আমিও রিল্যাক্স, আমিও যাব। তো হয়েছে কি, তো তখন সবাই একজনে আমার পায়ে ধরছে, একজনে আমার মাথায় ধরছে, হাতে ধরছে। তো প্রথমে মোটামুটি সাঁতার কাটটা কিভাবে কিভাবে আমি ওই পারে চলে গেছি, মানে কোনো সমস্যাই হয় না। তো তারপর ওই জায়গায় ঘাস কাটলাম, অনেক দুষ্টামি আড্ডা মজা করলাম। বলে রাখা ভালো, এই গাংটা কিন্তু বিশাল, এমনকি দিনের বেলা মানুষ থাকে, কিন্তু সন্ধ্যার পরে এখানে আর কোনো মানুষ থাকে না, কারণ এটা একটা নির্জন জায়গার মতো, মানে ওইখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে আশেপাশে কোনো বাড়িঘর নাই, ওই যাদের জমি জমা আছে তারা শুধু এখানে এসে দিনের বেলা কাজ করে, সন্ধ্যার আগে চলে যায়, অনেকে গরু আনে এরকম আর কি। তো একটু মানে হন্টেড টাইপের এরকম আর কি। তো যাই হোক, যাওয়ার সময় সুন্দর মতো চলে গেছি, সাঁতার তো আমি জানি না, তাদের সহায়তায় যেভাবে আমি ওই পারে পৌঁছেছি। তো 2-2.5 ঘন্টার পর যখন ঘাস কাটা শেষ হলো, তো এখন আমার এখন আবার এই পারে আসার পালা। তো প্রথমে তারা কি করলো, তাদের যে ঘাসগুলো আছে, অনেকে বস্তার মধ্যে ঘাসগুলো সংগ্রহ করছে, অনেকে খাড়ির মধ্যে গাছগুলো সংগ্রহ করছে। তো ওরা আগে কি করলো, খাড়িগুলো এগুলো ওই পারে পৌঁছায় দিল। তো লাস্টে পালা হচ্ছে আমার, আমাকে ওই পারে পৌঁছাইতে হবে। তো আমি তো সাঁতার জানি না, এখন আমাকে ওই প্রথমে যেভাবে আনছে এখন ওইভাবে নিতে হবে। তো কি হইলো, ওই আগের মতো আমাকে একজনে হাতে ধরলো, পায়ে ধরলো, মাথায় ধরে আমাকে সাঁতার কেটে নিয়ে যাইব। তো যখন আমাকে সাঁতার কাটার জন্য নিয়ে যাওয়ার জন্য সবাই হেল্প করতে শুরু করলো, তো তখন কি হয়েছে আমি নিজেও জানি না, মাছ মানে গাঙ্গের মাঝখানে যখন আসছি তো তখন আমার অবস্থা একেবারে খারাপ। আমি কি হয়েছে আমিও নিজেও জানি না, মানে দূর থেকে নাকি সবাই দেখতেছে আমি মানে ফানি খেতে আছি, মানে সাঁতার তো আমি জানি না, ওরও আমাকে বাঁচানোর চেষ্টা করতেছে, কিন্তু আমার অবস্থা এমন হয়েছে আমি মানে ডুবে গেছি এরকম। পরে কয়েকজনে আমাকে ডুব দিয়ে উঠাইছে, উঠাইয়া মানে আবার মানে আমাকে উদ্ধার করছে, উদ্ধার করে এদিক দিয়ে আমি হাবুডুবু খেয়ে পানি খেয়ে আমার অবস্থা একেবারে কাহিল অবস্থা, ভয় পেয়ে ছোট্ট বাচ্চা ছিলাম, সবাই আমাকে মানে ধরাধরি করে মানে খালের উপর গাঙ্গের উপর থেকে পারে উঠেছে, মানে সবাই ধরে নিছে আমার শেষ। সবার সামনে আসতেছি, হঠাৎ কি হয়েছে আমি এরাও বুঝতেছে না আমরাও বুঝতেছে না, মাঝ গাঙ্গে যখন আসছি আমার পানি টানি খেয়ে মানে আমার অবস্থা একেবারে কাহিল। তো তখন আমার গাঙ্গের ওই পারে নিয়ে আসলো, তো তখন সবাই দোয়া দরুদ পরে ফুটু দিয়ে মোটামুটি পানি টানি খাইছি অনেক, এগুলো একটু বেড টের করে মোটামুটি একটু রিল্যাক্সে আনলো, মানে সবাই প্রথমে ভয় পেয়ে গেছে যে এই ছেলে তো মারা যাবে একবারে ছোট বাচ্চা। তো আমিও খুব ভয় পেয়ে গেছি। তো তারপর আমাকে কোন রকম বাড়িতে পৌঁছাইলো। তো তখন বাড়িতে আনার পর, কারণ আমি খুব ভয় পেয়ে গেছি, আমাকে বাড়িতে এনে সবাই রসুন তেল অনেক কিছু দিতে থাকলো। তো আমার মোটামুটি দুই দিন আমি খুব অসুস্থ ছিলাম, জ্বর ছিল অনেক, অবস্থা বেশি খারাপ, অনেকে আমাকে দেখতে আসছে যে পানি ফেরা মানে মারা যাওয়ার অবস্থা, অবস্থা বাপ। তো আব্বু আম্মু জানে না আমি যে ওই জায়গায় গেছি, ওরাও আমাকে খুব বকা দিল যে কেন আমি গেলাম, আবার সাঁতারও জানি না। তো তারপর দুই তিন দিন পরে মানে আমি একটু সুস্থ হয়েছি। তো ওই থেকে ধরেন ওই গাংটা বা একটু হরর টাইপের, বা যারা সাঁতার জানে না তাদেরকে নিষেধ করে যে ওই জায়গায় যেন না যায়। তো ভাই এই ঘটনাটা এখনো আমার মানে মাঝে মধ্যে ওই দিকে হাঁটতে গেলে বা ইয়া করতে গেলে মনে পড়ে, তখন মানে কষ্ট লাগে আবার একটু ভালো লাগে যে না বেঁচে আছি এখনো।
এটাই অবশ্যই, এবং আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, খুব ভালো থাকবেন, এবং এটাই আপনার লাস্ট ঘটনা ছিল।
জি জি,
থ্যাংক ইউ সো মাচ। আলী হায়দার ভাইয়ের কাছ থেকে আমরা তার কাছ বেশ কিছু ঘটনা শুনছিলাম, এবং ঘটনাগুলো আসলে এরকমই, মানে প্যারানর্মাল ঘটনা যে সবগুলো ঘটনাই যে অনেক বেশি বড় বড় হবে, নট লাইক দ্যাট। আপনি ভাবুন তো একটাবার যে আপনি হয়তোবা এই মুহূর্তে ঢাকা চিটাগং হাইওয়েতে, কিংবা আপনি আপনার বেডরুমে এই মুহূর্তে আছেন, কয়েক সেকেন্ডের ভেতর একটা গরম বাতাস আপনাকে পাস করে হুট করে দেখলেন জানলাটা একা খুলে গেল, তারপর জানলাটা একা একা নড়ছে, বা থাই গ্লাসটা একা খুলে গেল এবং কিছু একটা পাস হয়ে গেল, আপনি টের পেলেন, কি করবেন? এর কোনো ব্যাখ্যা বা কারণ আপনি হয়তোবা আমি কিংবা কেউই হয়তোবা খুঁজে বের করতে পারবো না, বাট ঘটনাগুলো ঘটে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ঘটে। বাকি কথাবার্তাগুলো হবে ব্রেকের পর, চলছে ভূত স্টুডিও, চলছে অপূর্বর সাথে, এবং আজকে পুরোটা সময় জুড়ে আশা করছি আপনি থাকবেন আমাদের সাথে। ভূত স্টুডিওতে যদি আপনি পরবর্তী পর্বে আসতে চান, রেজিস্ট্রেশন করুন ঝটপট, RBS আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বার। যদি আপনি পরের পর্বে ঠিক আলী হায়দার ভাই কিংবা আমাদের প্রথম যিনি গেস্ট ছিলেন তার মতন করে স্টুডিওতে বসে ঘটনাগুলো বলতে চান, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাফতুল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Banchai kora alu shake. Spicy seasoning er twist hero prawn potato.
Guys, thamo. Eta chips naki biscuit? Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফতুল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না।
spicy and crispy.
Potato.
তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট।
Potato.
এটা তাহলে বিস্কিট।
No bro, এটা চিপস। এটা বিস্কিট। এটা চিপস। এটা বিস্কিট। এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টের গ্রান্ড পটাটো।
Guys, থামো। এটা চিপস নাকি বিস্কিট? কে বুঝে নাও।
স্বাগত আপনাকে আরো একটা বার এবং চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং দুজন গেস্ট তাদের মতন করে তাদের ঘটনাগুলো বলে গেল, বাট আপনার সাথে আমার এখনো দেখা হলো না, এটা একটা খারাপ লাগে আমার জন্য। তো আমি চাই যে নেক্সট পর্বে তুমি আসো, আপনি আসুন। আপনি স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট বা জব করেন, হাউস ওয়াইফ, যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো বয়সের মানুষ, হ্যাঁ তবে জুনিয়রদের ক্ষেত্রে বা টিনেজারদের ক্ষেত্রে যেটা বলবো, প্যারেন্টস এর সাথে একটু কথাবার্তা বলে নাও। যদি প্যারেন্টস অ্যালাউ করে তাহলে তুমি নেক্সট এপিসোডে আসবে তোমার ঘটনাগুলো বলতে। তো আজকে যেটা বলতে চাই আরো একটাবার, যদি পরের পর্বে আসতে চাও তাহলে রেজিস্ট্রেশনটা কিভাবে করবে, স্ক্রলে একটু পরপর দেখানো হচ্ছে। বাট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু এখন তুমি সপ্তাহের যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে পারো। এখন মোবাইলে ব্যালেন্স নাই, কালকে করো, বা ধরে নিলাম এই প্রোগ্রামটা তুমি আরো দুদিন তিন দিন পর দেখছো, আই মিন ইউটিউবে বা ফেসবুকে থেকে যাওয়া এপিসোডটা তুমি দেখছো, তো তখনও তুমি চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো। RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিও 2669 নাম্বারে। এবং ভূত স্টুডিওতে এখন এই মুহূর্তে লাস্ট গেস্ট হিসেবে তাকে আমরা আমন্ত্রণ করছি, যিনি এর আগেও আমাদেরকে বিভিন্ন জায়গার ঘটনা শুনিয়ে গেছেন, মগবাজার থেকে আমাদের বেবি আপা। সো ভূত স্টুডিওর সঙ্গে তিনি সবসময় থাকেন এবং বিভিন্ন জায়গার ঘটনা কালেক্ট করার ট্রাই করেন। সো এই প্রোগ্রামটা তিনি খুব করে ওন করেন। বেবি আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। মগবাজার থেকে বেবি আপা। তো এই অনুষ্ঠানটা আমার মানে কত ভালো লাগে এটা আমি বুঝাতে পারবো না, মনে হয় এটা আমারই কোনো প্ল্যাটফর্ম, আমার নিজস্ব কোনো কিছু। আর অপূর্ব উদয় ভাইয়ের কথা কি বলবো, ওদেরকে ওরা আমার আত্মার আত্মীয়, ওদের মানে বাড়িয়ে কিছু বলার নাই। আর আমি অনেক সময় ঘটনাগুলো হয় কি, আমি তো বানায় বলার কিছু নাই, আমি নিজে কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে। সবসময় যে আমার সাথে হবে এমন কোনো কথা না, তারপর মাঝে মাঝে ভবিষ্যতে হয়ে যায়, মানে যেটা আমি কল্পনা করি না হয়ে যায়। তো যেই ঘটনাটা আমি এখন শুরু করব, এটা কলকাতারই তালসারিতে বেশ কিছুদিন আগে, ওই যে রাহুল ভাই মারা গেল পানিতে ডুবে, ওই আশেপাশেরই গঙ্গার ধারের একটা কি বলে এটারে
শ্মশানের
ঘটনা। তো আমি শুরু করি ঘটনাটা, ভাইয়া আমাকে যেভাবে পাঠাইছে বা বলছে আমি ওইভাবেই বলি। ঘটনাটা হচ্ছে যেই আঙ্কেলের সাথে ঘটনাটা হয়, ওই আঙ্কেলটার হইতেছে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে, যেমন কখনো ঝালমুড়ি বিক্রি করে, কখনো বেলতাল বিক্রি করে, মানে যেই সময় যেইটা একটা নিয়ে থাকে না। যেমন এই জিনিসটা বিক্রি করতেছে, এটা বেচা হইল না, পরে দেখা গেল আর একটা জিনিস করতেছে, এরকম। তো বিভিন্ন স্কুল কলেজের সামনে বা ফুটপাতে বিভিন্ন জায়গায় তাকে দেখা যায়, আশেপাশের সবাই তাকে চিনে, ওরা এখানে তালসারিতে স্থানীয় লোক। তো ওই আঙ্কেলটার কোনো ছেলে মেয়ে নাই, মানে আমরা আশেপাশের, আমি যেভাবে আমাকে বইলে পাঠাইছে ওরকম আশেপাশে যে ছেলে পেলেগুলো আছে ওরাই তার ছেলে মেয়ে, এরকম আর কি একটা ব্যাপার। তো হয়েছে কি যে বেশ কিছুদিন তাকে দেখা যায় না, কোথাও দেখা যায় না। তো আঙ্কেলটাকে কোথাও দেখা যায় না, ওকে বেশিরভাগ সবাই মানে মুড়ি মামাই বলতো, তো মামাকে আর দেখা যায় না। তো একজন আরেকজনকে বলে এরকম, এলাকার একটা জায়গায় আবার কিছু ছেলে মেয়ে যায়, 15-16-12 এরকম ধরনের বয়সের ছেলে পেলেরা ওরা একটা আড্ডার মতন বিকালবেলা বসে, বিভিন্ন কথা এলাকা নিয়ে আলোচনা সমালোচনা এরকম করে। তো করার পর একজন বলতেছে, জানিস বেশ কিছুদিন মুড়ি মামাকে দেখা যায় না। কি হয়েছে, কে বলছে? হ্যাঁ আমিও দেখি না রে, কি হইল, কোনো অসুখ বিসুখ নাকি? যেহেতু তার কোনো ছেলে মেয়ে নাই, এলাকার সবাই তাকে খুব মানে করে ভালোবাসে। আচ্ছা যাই হোক। তো একটা ছেলে এসে বলল, এই তার না খুব অসুখ, অসুস্থ, কি হইল হঠাৎ, চল আমরা সবাই যাই। ওখানে প্রায় মনে হয় 10-12 জন ছিল, সব ছেলেগুলি এলাকায় যেহেতু, তো গেছে, তালসারির আশেপাশেই থাকে কলকাতায়। তো ওরা সব গেছে, যায় দেখে ভীষণ মানে মুমূর্ষ অবস্থা। কি হয়েছে, আজকে 5-7 দিন তার জ্বর, হঠাৎ করে ওই জ্বরটা দেখা গেল টাইফয়েডের মতো হয়ে গেছে। ভেতরে দেখার কেউ নেই, এলাকার ছেলেপেলেরা একজন একজন মাঝে মাঝে যায়, কেউ পানি দিচ্ছে, কেউ খাবার নিচ্ছে, এমন এমন নিয়ে তার সেবা যত্ন করতেছে। তো এক সপ্তাহের মতো গেছে এমন, যাওয়ার পর আবার সব ছেলে মেয়ে একসাথে হয়েছে, ছেলেরা কথা টথা বলতেছে, একজন এসে বলে কি জানিস এই মুড়ি মামাটা না মারা গেছে। বলে কি মানে খুব একটা শীত, মানে এত শীত যে বলার মতো না যে সময়টা সে মারা গেছে। তো ছেলে পেলেরা ওইখানে যে কয়েকজন ছিল ওরা আবার অন্য অন্যদেরকে খবর দিল যে এই মুড়ি মামা মারা গেছে, তোরা সবাই আয়। এলাকার ছেলে পেলেরাই, কারণ তার মাটি দেওয়ার মতো বা ই করার মতো তার তেমন কোন আত্মীয় স্বজন কেউ নাই, সে একা ওই ঘরটাতে থাকে। তো যাই হোক বাড়িটাতে থাকে। তো থাকার পর সবাই গেছে, যাইয়া এখন দেখে যে হ্যাঁ খুব খারাপ অবস্থা, যাই হোক তাকে তো এখন মানে তারা হিন্দু তাহলে তাকে শ্মশানে নিতে হবে। আর শীতের রাত সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে পরে প্রত্যেকটা ছেলে পেলে বাসায় গেছে যে মানে তাকে শ্মশানে নিয়ে যাবে মরি মামাকে। তো ওই পজিশনটা করে আসতে হবে, এক একজন এক এক জায়গা থেকে আসছে। তো সবাই বাড়িতে যে কাপড় টাপড়ি করে, তো একজনের ছেলের নাম ছিল চঞ্চল, তোর মা বলতেছে এই তুই কিন্তু যাবি না, এসবের মধ্যে যাইতে হয় না, এগুলি খুব খারাপ আর ভেজাইলা ব্যাপার, দরকার নাই শ্মশানে যাওয়া। বলে কি মা তার তো কেউ নাই আমরা সারা, কি বলো এটা তুমি, আমি আজকে তোমার কথা শুনবো না। তো কি করতে গেছে তার একজন এরকম প্রায় মানে তার বিয়ে টিয়ে রেডি, মেয়ে দেখা শেষ এরকম একটা ব্যাপার। তো ওই লোক ওটা আবার মানে কিছু একটা নাম হয়তো আমার খেয়াল নাই, যাই হোক ওর একটা নাম আমি বলি এই হাসান এরকম একটা টাইপের নাম। তো ওই লোক বলল কি যে এই আমিও তোদের সাথে যাই, মুরব্বী মানুষ আর কি। তো ওরা সবাই বলল যে না না, কেউ কেউ দুষ্টামি করে বলল তোমার সামনে বিয়ে ঠিক হয়ে আছে, তোমার কয়েকদিন পর বিয়ের অনুষ্ঠান, তোমার যাওয়া দরকার নাই শ্মশানে। বলে কি না রে আমি তো তোদের সাথে থাকবো, তোরা 15-16 জন, আমি না হয় একজন বাড়লাম, থাকি না তোদের সাথে, একটা কাজ করি এটার সাথে জড়িয়ে থাকি। তো আর আচ্ছা ঠিক আছে চলো আঙ্কেল। তো ওরেও নিয়ে নিল, নেয়ার পর আর সবাই যাইতাছে। শীতের রাত তখন 8-9 এরকম বাজে। তো এটা হইতাছে গঙ্গার ধারে, শ্মশান ঘাটটা গঙ্গার ধারে, মানে বাড়ি থেকে যার যার বাড়ি থেকে বেরেছে বা যেই এলাকায় উনি মারা গেছে ওইখান থেকে 20-25 মিনিটের রাস্তা হবে। তো ওরা ই করছে নিয়ে যাইতাছে, নেয়ার সময় হয় কি হিন্দুদের একটা লাশ যখন নিয়ে যায় তখন তাকে তো ই করা থাকে। তো অনেকের ব্যাপার আছে যদি একটু পয়সাওয়ালা লোক থাকে তাহলে পয়সা ছিটায়, কেউ খই ছিটায়, মানে এরকম একটা ওদের আচার অনুষ্ঠান হয়। তো যাইতাছে ওরা খই ছিটাচ্ছে আর নিচে রাস্তায় বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় পড়তেছে। তো যাওয়ার পর শ্মশান ঘাটে গেছে, আর সবসময় মানে মুসলমান হোক হিন্দু হোক যেই ধর্মের লোক হোক যদি মারা যায় ওই লাশটাকে একা রাখতে হয় না, এটা হয়তো এরা কেউ জানতো না। যাই হোক খুব কনকনে শীত, তারপরে গঙ্গার ধার, তো ভীষণ ব্যাপার শীতে। তো সবাই কি করছে একটু মানে যেখানে যায় দেখে কোন 10-10:30 হয়ে গেছে ওদের যাওয়ায়, যায় দেখে ওইখানে কোন মানে যে পুরাবে ওই লোক টোক কেউ নাই। তো একজন বলল যে ওই যে একজন মুরব্বী গেছে সাথে, সে বলল কি আমার একটা চেনা আছে, তো আমার সাথে কেউ একজন আয়, শীতের রাত সুপ শুনশান রোডঘাট আমার একটু কেমন লাগতেছে, তুই আমার সাথে চল ওই লোকটাকে দেখি পাই কিনা, কারণ এটা তো রাত্রের মধ্যেই পোড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, তা একজন গেল আর ওই 15-16 জনের মধ্যে ওরা সবাই ওইখানে বসে রইল। তো একজন আবার কাঠটাট গুছাইতেছে মানে চিতাটা সাজাইতেছে, পরে ওই ডোম শুয়ে আছে, মনে হয় ওরা নেশা টেশা কইরাই ঘুমায়। তো খুব ওরা গেট নক করতেছে, কিছুতেই ওঠে না খোলে না, আর শীতের রাত তো অনেক গেট নক করতে করতে ওনার মানে ওয়াইফ উঠছে, যে ডোমটা ওনার ওয়াইফ উঠছে, উঠে বলে কি ব্যাপার এত রাতে তোমরা এইটা লাস্টটা সকালবেলায় আনতা চিতা করতে, এখন একটু আগে ঘুমাইছে এখন কি উঠবে? তা বলে কি এই যা টাকা লাগে আমরা দেব, উঠতে বলো, এটা আমরা রাত্রের মধ্যেই করতে চাই, তার কারণ তার কোন আত্মীয় স্বজন নাই, আমরা কি সারা রাতে আর পোহাবো নাকি, তাকে উঠতে বলো যা টাকা লাগে দিয়ে দেব, এখন যাইতে হবে আমাদের সাথে। তো তার বউ যেই টাকার কথা শুনছে, গরিব মানুষ টাকার কথা শুনছে, সে যায় ডাকছে যে ওঠো একটা লাশ পোড়াইতে হবে তুমি যাও। তো ওই লোক উঠছে, উঠে বলে আমার একটা সুইটার দে দিল, তো উনি বের হয়েছে। উনি যে যাইতাছে উনি তো মানে যেহেতু নেশা করে ঘুমাইছে ডোম লোক, তো সে আউল বাউল করে হাঁটতাছে রোটে, কিন্তু শ্মশানের ঘাটটা সে তার মাথায় ঠিক আছে। সে আগে আর ও যে আঙ্কেলটা আর একটা ছেলে ওর সাথে, ওরা পরে হাঁটতেছে তো গেস্ট জায়গা মতো। আর ওরা শীতে লাশটাকে দূরে রাখা, ওরা অনেক দূরে ছিল, মানে দূর থেকে দেখতেছে জাস্ট, কিন্তু কেউ কাছে রয় না শীতের জন্য। আবার ওই যে গঙ্গার ঠান্ডা হাওয়া আছে, দুইটা মিলে প্রচুর শীত ওদের। তো যাই হোক, ওই লোক গেছে ডুম যায়, বললো আয় আমার সাথে কেউ আয়, আমি একা একা পারবো না, এ কাঠকুট গুলা চিতায় তোল, পরে আগুন ধরানোর ব্যবস্থা। এসে তো ওই ছাইরা ওই লাশটাকে নানা রকম কাজকর্ম করার আছে, মুসলমানদের যেমন থাকে গোসল দেয় কাফন পরায়, ওদের ওরকম একটা গোসল দেওয়া এই সেই ব্যাপার থাকে। তো ওরা রেডি করছে, কিছু জন লোক লাশটাকে রেডি করতেছে গোসল টোসল দিয়া, আর কিছু জন লোক ওই ডোমের সাথে হাত মিলাইছে যাতে তাড়াতাড়ি করে আর কি চিতাটা জ্বালানো যায়। তো জিজ্ঞেস করলো যে একে ই দেবে কে, মানে কি বলো এটারে, মোক আগ্নি কে করবে? তো ওদের মধ্যে একজন বলল আচ্ছা আমি করি। তো যাই হোক, ওই করলো, করার পর আগ্নি টাগ্নি করা শেষ, তো ওরা বলতেছে, কিছু লোক বলতেছে এই অনেক রাত হয়ে গেছে, বারোটা সাড়ে বারোটা, চল আমরা চলে যাই, আর প্রচুর শীত, মায়েরা চিন্তা করবে। অনেকে আবার বলে কি না না নিয়ে আসছি আমরা, দায়িত্ব আমাদের, আমরা একদম শেষ করব, আগুন নিবু নিবু হবে তারপর আমরা যাব। তা একসাথেই সবাই যাই, আবার অর্ধেক চলে যাবে অর্ধেক থাকবো, না বাবা একসাথে যাই। তো অনেকে মানলো আচ্ছা ঠিক আছে। তো ওইখানে মুরব্বী যে হাসান আঙ্কেল ছিল ওদের সাথে আসছিল, তো সে মানে চিতা পড়তেছে প্রচুর আগুন আর প্রচন্ড বাতাস, একবার এদিকে একবার সেদিকে আগুনটা যাইতেছে চিতা থেকে। যাই হোক, ওরা হয়তো এক দুই হাত দূরে হবে চিতা থেকে, মানে সবাই বৈশা নানা রকম কথাবার্তা বলতেছে তার সম্বন্ধে, সে কেমন ছিল কি ছিল, ভালো লোক ছিল, খুবই ছিল, এসব সব বলতেছে, আবার বিভিন্ন রকমের কথাবার্তা হইতেছে। এই টাইমটা দিয়ে হঠাৎ করে মানে বেশ অনেকক্ষণ পুরানো হয়েছে, এক ঘন্টার মতো পুরানো হয়ে গেছে, এখনো শেষ হয় নাই, শীতের রাত, বাতাস এলোমেলো, এই জন্য হয়তো দেরি হইতেছে। তো ওই যে ওদের মধ্যে যে একজন মুরব্বী ছিল হাসান ভাই, ওই লোকটার সাথে ওই লোকটা আবার এই যে আঙ্কেলটা মারা গেছে মুড়ি মামা, এর পাশের বাড়ির লোক, এদের দুজনের প্রায় মানে পাশাপাশি বাসা। এই তোর পাতা আমার এখানে পড়লো, ও বললো এই তোর ডাল ভেঙে আমার এখানে বলে, এমন নিয়ে তাদের ঝগড়া হইতো প্রায়, কেউ কাউকে একদম দেখতে পারতো না। তো এই কথাটাই ওরা বলছিল যে তোমাদের তো প্রায় ঝগড়া লেগে থাকে, তা তুমি আবার এখন ওকে শ্মশানে নিয়ে যাবে, এই সাথে যোগ দাও কেন? বললো আরে না রে, মারা গেছি, ওর সাথে আর আমার কিছু আছে, আমি ভুলে গেছি। এটা এই ভাই বাসে আসছে, ঠিকই আছে, মানুষ যে তার তো মনুষ্যত্ব বোধ থাকলে এমনই হবে। তো গেছে, হঠাৎ করে মানে নাভিটা ফুটলো, ফুটে মানে জাস্ট তার একদম ফুলকি সহ আগুন সহ কাঠের একটা ছোট্ট টুকরা এসা তার পায়ের উপরে পড়ছে, তার পায়ের উপরে পড়ছে, পায়ে হয়তো একটু ফোসকা টোসকা পড়ছে। তো সে ও মা গো এরম করে চিল্লায় একদম দাঁড়ায় গেছে যে একটা কাঠ সহ আগুনের ফুলকি আমার পায়ের মধ্যে পড়লো, উনি একটু কেমন ভয় পায় গেছে। তো ভয় পায় যাওয়ার পর পিছায় গেছে, সবাই বলল যে ই করো গঙ্গার ওখানে যাও, ওখানে যায় একটু পাটা পানিতে ডুবাও, বলে আরে না রে তেমন কিছু হয় নাই, একটু ফোসকা পড়ছে। তো একটু থুতু নিয়ে পায়ের মধ্যে ছিটায় দেয়া মানে বুলাইতেছে হাতটা। তো যাই হোক, সবাই বসে টসে আসে, বাস আগুন প্রায় নিভু নিভু অবস্থা, সবাই একসাথে রওনা দিছে। তো কেউ কেউ বলতেছে চল বাড়িতে গেলে তো গালমন্দ শুনবো, তার চেয়ে বরং গঙ্গায় ডুব দিয়ে যাই। অনেকে আবার বলতেছে না না এত ধৈর্য নাই, এত শরীরে নাই এনার্জি নাই যে গঙ্গায় এই শীতের মধ্যে ডুবাইতে যাই, চল সব একসাথে চল ঘরে যার যার বাসায় যায়, যা যা ওই যে কি পাতা টাতা দিয়ে একটু গরম পানি করে গোসল করতে হয়, এমন এমন ব্যাপার আছে ওদের, ওরম করেই যাবে। তো সবাই চলে গেছে যার যার মতো। তো ওই ওই যে হাসান আঙ্কেলটা মুরব্বী উনিও গেছে, সবাই যার যার মতো গেছে, শ্মশান থেকে ঘরে গেছে। ওর মধ্যে দুই দিন যায় তিন দিন যায়, আবার সবাই এলাকার ওই ছেলে পেলেরা একসাথে হয়, কি রে হাসান মামাকে এখন আর আঙ্কেলকে এখন আর দেখি না, বলে কি আসলেও তো তারে তো অনেকদিনই দেখি না, কি ব্যাপার তার পাটা যে ফুসকা পড়লো ভালো হয়েছে কিনা এসে, বলে আচ্ছা ঠিক আছে দেখলে জিজ্ঞেস করে নিব, এরকম আলোচনা করতেছে করে আবার মন নয়টা দশটা রাতের মতো হয়েছে, যার যার ঘরে চলে গেছে। তিন চার দিন পরে শুনে ওই লোকটা শ্মশান থেকে আসার পর ওই গোসল টোসল সবই করছে কিন্তু কোনো কাজ হয় নাই, তার প্রচন্ড জ্বর, আর ওই যে পা একটু পড়ছে ওটা কোনো আসে যায়নি, একটু ফসকা টসকা পড়ছে, প্রচন্ড জ্বর, জ্বরে সে কাতরাইতেছে এরকম অবস্থা, কোন রকমে জ্বর ভালো হইতেছে না। তারপরে এরকম মানে জ্বর এলাকার বাচ্চা টাচ্চারা দেখা আসলো যায়, দেখা টাকার পর এরকম প্রায় 7-8 দিন ধরে তার জ্বর চলল। চলার পর আবার মনে হয় 2-3 দিন গেছে, যাওয়ার পর সবাই বলে কি কি রে তার কেমন অবস্থা হলো কি হলো, আমরা তো আর কেউ খবর নিলাম না, যাওয়া উচিত। এর মধ্যে একটা ছেলে ওই আশেপাশেরই ওদের সাথে মিলেমিশে এরকম আয়সা বলে কি হাসান মামাকে আজকে 2 দিন পাওয়া যায় না। বলে কি ধুর কেরম বলদের মতো কথা বস, পরশু দিন আমাদের সাথে দেখা হইল, কথা হইল, সে এখন একটু ভালো, পা দিয়া হাইটা চললে আমাদের এখান দিয়া বাজারের দিকে যাইতেছে, আমরা জিজ্ঞেস করলাম মামা কোথায় যা, বললো বাজারের দিকে যাই। তো এই কথা বললো, বলে কি আরে না রে সত্যি আমি দেখ ফোনে আমি ওর বাড়ির লোকের সাথে কথা বলে দিই, তাকে 2 দিন যাবত পাওয়া যাইতেছে না। মানে কেমন একটা ব্যাপার, ওখানে 5-7 জন যারা বসা ছিল সব তো গায়ের লোম কাটা দিতেছে যে কি ব্যাপার, তাহলে কি কোনো অন্য ঘটনা রে, ওই যে চিতা থেকে যে আগুনের ফুলকি কাটটা আইসা তার পায়ে পড়লো সেটার থেকে কোনো ব্যাপার। অনেকে আবার বলতেছে হ্যাঁ হইতেও পারে, এমন তো হয়, মুরব্বীরা তো এমন বলে, এতগুলা লোক আমরা 15-16 জন, তার মধ্যে কাঠটা ছিটকায় আগুনের ফুলকিটা তারই পায়ে পড়ল, আর তার সাথে প্রায় ঝগড়া হতো, কিছু একটা তো হবে অন্য কোনো। তো কি করলো, তো চল হাসান আঙ্কেলকে খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, আবার কেউ কেউ বললো না ভাই এখন রাত্র 9-10 হয়ে গেছে, এত রাতের খুঁজবো না, কালকে সকালে সবাই ই করিস। তো এরম কেউ কেউ গেল। তো যাই হোক, আবার 3-4 দিন তাকে খোঁজা চলতেছে। পরে বাড়ির লোক বলে কি আচ্ছা একটা কাজ করলে হয় না, ওর মধ্যে একটা ছেলে বলে যে থানায় একটা জিডি করা দরকার, আজকে 4-5 দিন হইল তাকে পাওয়া যায় না। তো কি করলো, সবাই মিলে ওরকম একটা সাথে গিয়ে জিডি করলো, করার পরে সবাই খুঁজতেছে সেই তালসারির গঙ্গার ধার, পরে শ্মশান ঘাটে সেই সব খুঁজতেছে, কোথাও তাকে কেউ দেখে নাই, কেউ জানে না। কিন্তু পরশু দিন ওদের সাথে কথা বলে গেছে, তখন বলে তাহলে কে আইসা আমাদের সাথে কথা বলল, ওদের মধ্যেও কারো কারো এরকম অবস্থা মানে ভয়ে ওরা আরো এখানে আইসা বসে না। তাই এরকম চলতেছে, চলার পর হঠাৎ একদিন মানে 5-7 দিন পরে সেই গঙ্গার ধারে সিঁড়ির মধ্যে প্রচুর লোক স্নানে আসে এই করে সেই করে, তো 3-4টা সিঁড়ি পরে একটা লোক মানে একটা চাদরের মতো মুড়ি দিয়ে শুয়ে আছে। তো ওরা কি করছে দুষ্ট, তো তো বলে কি আচ্ছা দেখি এইটা হাসান মামা হবে কিনা, তাকে তো কোথাও পাওয়া যাইতেছে না এই লোকটা। সেই সকাল থেকে অনেকে আবার বলা বলি করলে এই লোকটা সকাল থেকে এখানে, এখন সন্ধ্যা হয়ে গেছে তাও যায় না কোথাও, মনে হয় অসুস্থ নাকি, ওরা এমনি মানে দেখতে গেছে, যায় দেখে সেই হাসান আঙ্কেল। তো ওরা তো সব কি ব্যাপার হাসান আঙ্কেল তুমি এইখানে, সে ওরা দেখতেছে কি যে চাদরটা সরানোর পর মানে এডাব ডাব করে ওদের দিকে তাকায় আসছে, কোন কথা না, চোখ নড়া না, কিচ্ছু না। তো অনেক লোক জড়ো হয়েছে, কি ব্যাপার কি হয়েছে, বলে কি এই লোকটার তো এই কাপড়টা তুললাম, এই দেখেন দেখেন এই যে টিভি বা ইতে দেখা গেছে এই লোকটাকে আমরা খুঁজতেছি, উনি হাসান আঙ্কেল, উনি ওনাকে আমরা পাইছি, পুলিশে খবর দিছে যে ওনাকে পাওয়া গেছে। পুলিশ আসছে, আইসা দেখলো, দেখার পর দেখে সে মারা গেছে, কখন কোন সময় এটা কোন না, শুধু বললো যে মারা গেছে, কোন শ্বাস নিঃশ্বাস নাই, চোখ তাকায় আছে। তো চোখটা ওরা বন্ধ করে দিল, দেওয়ার পর তাকে আবার ওই যে সৎকার করতে হবে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তো ওরা বললো যে এরপর থেকে আমরা চিন্তা করব যে আর কোন লোককে শ্মশান ঘাটে একা রাখা যাবে না, মানে লাস্ট। তো এরকম এই হলো আমার ঘটনাটা ছিল
প্রথম ঘটনা। হ্যাঁ অলরাইট, সো বেবি আপার কাছ থেকে আমরা প্রথম ঘটনাটা শুনছিলাম, এবং যেই ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা ঘটনা, এবং পশ্চিমবঙ্গের অসংখ্য বন্ধু পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, মুম্বাই থেকে, ইন্ডিয়ার প্রচুর মানুষ কিন্তু আমাদের সঙ্গে সবসময় থাকেন। যেমনটা প্রেমাকে দেখছিলাম, তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে, বলছেন ভালো লাগছে আজকের এপিসোডটা। সুমার্মা বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, বান্দরবান থেকে আছেন আমাদের সাথে। নাইমুল হক দেখতে পাচ্ছি ফেসবুক লাইভে আছেন আমাদের সাথে। রায়হান খান তিনি শুনছেন এই মুহূর্তে, এবং বনানী থেকে আছেন আমাদের সাথে ইমরান ভাই, এবং বলছেন তিনি শুনছেন এবং তার ফ্যামিলি নিয়ে তিনি দেখছেন আজকের এপিসোডটা। আচ্ছা রত্না রয় আছেন আমাদের সাথে, বলছেন গল্পটা ফাটাফাটি লাগলো, থ্যাংক ইউ সো মাচ। নাফিসা আছেন আমাদের সাথে, এস জে জায়েদ আছেন আমাদের সাথে, মায়াবতী জয়েন করে আছেন, ঈশা মুনজারিন জয়েন করে আছেন, বলছেন
বিকাল থেকে অপেক্ষা ছিলাম কখন শুরু হবে ভূত স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনি যুক্ত আছেন এটা দেখে ভীষণ রকম ভালো লাগছে। সো প্রাণ পটাটা সঙ্গে রাখতে পারেন, হালকা করে একটু স্ন্যাক্স আয়োজন যদি হয়, গল্প শুনতে শুনতে খুব একটা কিন্তু মন্দ হয় না। সো স্ন্যাক্স পার্টনার হিসেবে কিন্তু প্রাণ পটাটা আপনাকে খুব ভালো একটা কোম্পানি দেবে। এনিওয়েজ, বেবি আপার কাছ থেকে আমরা তার সেকেন্ড ঘটনাটা শুনবো ঝটপট করে। সো বেবি আপা, এই ঘটনাটা কোথাকার ঘটনা বা কবে?
এই ঘটনাটা কলকাতারই, আমি যেখানে প্রতি বছর একবার চেক আপ করাতে যাই, ওই হোটেলের একটা বয়, ওর নাম আমিন টামিন এরকম একটা কিছু হবে, আমার খেয়াল নাই নামটা, যাই হোক, ও আমাকে বলছে যে আপু আমি তো সবসময় তোমাদের জাগো এফএম এ জয়েন্ট থাকি, তোমার অনুষ্ঠানগুলো দেখি, ভালো লাগে, তো আমার একটা কথা আছে, এটা আমি পাঠাই, হিস্টোরি আছে এটা পাঠাই। আচ্ছা ঠিক আছে পাঠাও, তুমি তোমার মত করে বলে দিও।
শুনি,
আমিনুল মনে হয়েছে ছেলেটার নাম, আমিনুল। তো বলল যে এটা হইতেছে একটা মানে কি বলবো, দুই বাংলার কথাই বলি আমি, কখনো মিলায় ঝিলায় এই বলি, তো বাংলাদেশ থেকেও শুনি, ইন্ডিয়া থেকেও শুনি, কারণ ওইখানে আমার আবার রক্তের নারী পোতা আছে, বাবার দেশটা এখানে, মায়ের দেশটা এখানে। তো যাই হোক, ওখান থেকে আমরা তিন ভাই বোন এখানে আমাদের জন্ম, আর চার ভাই বোন ওখান থেকে আসছে, তো দুই বাংলায় আমাদের কথা হয়। ও বলল যে আমি পাঠাই, তুমি তোমার মতো করে বলো। এটা হইতেছে অনেকদিন, অনেক মানে সময়টা আমি ঠিক আমার জানা নাই, ও যেভাবে বলছে জানা নাই, তখন হয়তো বাংলাদেশ থেকে কিছু লোক এখানে জায়গা বাড়ি চেঞ্জ করে আসতো, আবার এখান থেকে কিছু লোক ওইখানে যাইতো, তো এরকম যাই হোক বাংলাদেশ থেকে কিছু লোক এখানে আসছে, আসার পর তো এখানেই থাকতেছে, কাজকর্ম করতেছে, যাই হোক একটা ভাই একটা বোন, মানে বাংলাদেশে ওদের কেউ নাই, তো ওরা ভাবলো যে কলকাতা আমার আত্মীয় স্বজন আছে ওখানে চলে যায়। তখন হয়তো দুই দেশে একটা মানে এমন ছিল যে দুই দেশে যাতায়াত করা যাইত বা বাড়িঘর চেঞ্জ করা যাইত। তো ওই মহিলাটার নাম ছিল হইতাছে পূর্ণিমা, তো ওর ভাই, ওর বৌদি, একটা ছোট বাচ্চা 4-5 বছর, আর ওই দিদিটা, ওরা হইছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আছে। তা আসে পরে ওর ওর ভাই বলল যে দিদি তোকে এবার বিয়া করানো উচিত, তার কারণ কি আমি বাবা নাই মা নাই, আমি আর তোকে কত দেখে রাখবো, তো ভালো মন্দ যাই হোক একটা দেখে দিদিকে বিয়ে দিছে, মোটামুটি স্বাভাবিক ঘরেই দিছে, মানে অত গরিব না বড় লোক না, এমন আর কি, ধানি জমি টমি না তেমন। তো বিয়ে দেওয়ার পর মানে মা বাবার পছন্দ হয় নাই, ছেলে পছন্দ করছে বিয়ে দিয়ে দিছে এমন। তো যাই হোক, তো এখন 2-3 বছর গেছে দিদিটার বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয় না, এখন এটা তার দোষ। তো দোষ হওয়ার পর বাবা মা একদম উঠে পড়ে লাগলো, কি হবে দিদিটার জামাইকে আবার বিয়ে দিতে হবে। তো দিদিটা খুব কান্নাকাটি করতেছে, এই করতেছে সেই করতেছে, না যাই হোক তার অনুমতি তো নেয় নাই, বিয়ে করে আর একটা নিয়ে আসছে। এখন দিদিটাকে কোন রকমে আর ওই সংসারে মানে থাকতে দিতেছে না, সবাই খুব জ্বালাইতেছে, এখন হাজবেন্ডও জ্বালায়, যেহেতু নতুন একটা বউ পায় গেছে, এখন আর তাকে ভাল লাগতেছে না। তো যাই হোক এরকম মানে খুব ই করা, ওই দিদিকে ওই বাসা থেকে তাড়াই দিছে, তাড়াই দেওয়ার পর সে আর কোথায় যাবে, আবার সেই দাদার বাড়ি। তো যাই হোক দাদার বাড়ি থাকতেছে, থাকার পর হঠাৎ তার মাথায় আসলো যে সে ব্ল্যাক ম্যাজিক করাবে, মানে তার হাজবেন্ডকে তার চাই। তো এরকম উনি বিভিন্ন জায়গায় পূর্ণিমা দিদিটা চেষ্টা করতেছে যে ব্ল্যাক ম্যাজিক এর কোন কাজ করে তার হাজবেন্ডকে তার কাছে নিয়ে আসবে, এরকম বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছে, যেখানে কানে শোনে যে ওইখানে কোন লোক ব্ল্যাক ম্যাজিক করে সে ওইখানে যায়। এমন এমন করতে করতে হঠাৎ তার সাথে এক ব্ল্যাক ম্যাজিকের লোক দেখা হয়, ওরা আসলেই মানে ওই কামরূপ কামাখ্যা থেকে করে আসে না, শিখে আসে, ওরকম লোকের সাথে দেখা হয়েছে, মানে বেশ ভয়ঙ্কর রূপী ওই লোকরা, ওর সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর বলছে হ্যাঁ দিদি তোমার সব করে দিতে পারবো, কিন্তু প্রচুর খরচ লাগবে। আচ্ছা ঠিক আছে খরচ দিব, কিন্তু আমার স্বামীকে আমার চাই, মানে আমার সংসার আমি ফিরা যাইতে চাই, ভাইয়ের সংসার আমি থাকতে চাই না, এটা হইতেই পারে। আচ্ছা থাক, ব্ল্যাক ম্যাজিক করার পরেও যদি সে তার স্বামীকে ফিরা পায়, আচ্ছা ঠিক আছে করুক। তো দাদা আগে এগুলা পছন্দ করতো না, কি রে তুই কি সব খরচ দিদি, এগুলা দরকার নাই, বলে কি না আমার জীবনটা কাটাইতে হবে, আমি আমার জামাইকেই চাই। আচ্ছা ঠিক আছে, ভাইটাও এখন বোনের সাথে যোগ দিছে। আচ্ছা বোনটা যখন তার ঘরে ফিরা যাইতে চায়, যাক মানে তাকে যেন শ্বশুর শাশুড়ি বাড়ির লোক দেখতে পারে বা ভালোবাসে হাজবেন্ড তাকে, এরকম একটা ব্যাপার করতে চায়, খারাপ কিছু না। আচ্ছা যাই হোক, তো করলো, করার পর ওই লোক মানে এমন ভয়াবহ এক ব্ল্যাক ম্যাজিকের লোক। ওই লোক কি করছে, ও যে ডাইনি টাইনি ডাকিনি শাকিনি এসব কি দেখা যায় এগুলা করে। তো বলল যে দেখো তোমাকে আমি যা করে দিব এটাই পয়সা যাবে। আচ্ছা ঠিক আছে, এরম বললো। বলার পর বলে কি তা আমাকে একটা থান দিতে হবে, থান মানে একটা আসনের মতো পাততে হবে, প্রায় আমি ওখানে আসবো বসবো আর তাদেরকে ডাকবো, তাদের একটা জায়গা দরকার। তো দিদিটা একদম বাড়ির পিছনে, ওদের আবার গঙ্গার ধার ঘেসে ছিল বাড়ি, ছিল প্রচুর জায়গা নিয়া। তো আর ওই বাড়িতে ফলের কোনো গাছ ছিল না, কোনো ফল গাছ না, সব আউল বাউল যত আছে ওই চালতা তেঁতুল কি বলে এটারে যেগুলার মধ্যে ভুট্টুক থাকে, বাঁশবন এসব এসব কলা বাগান এরম এরম জিনিস ছিল, কিন্তু ওই গাছগুলোতে কখনো কলা ধরত না। যাই হোক মানে কোনো ফল ওইখানে ই করত না, ওই যে মানে ওই যে ম্যাজিকটা দিকে এগুলার ব্যাপার যখন লোক আনলো ওই পর থেকে আর কোনো ফল টল ধরে না, সব গাছ মানে এমনিতেই থাকে। তো যাই হোক একটা ঘরের মতো বানায় দিল, উপরে লাল কাপড় করায়া ওই দিদিটা ওই লোক আসলে ওই ঘরে ওই লোক দিয়ে মানে তান্ত্রিক যাকে বলে, যাই হোক এটাই বলি তান্ত্রিক, তো ওই লোক যখন আসে আসলে পরে বিভিন্ন জিনিস ডাক করে, ডাকার পরে মানে ঘরটর ভাইঙা ফেলবে, বাসচার ভাইঙা যাবে, এমন বাতাস একটা অন্যরকম পরিস্থিতি হয়ে যায়। হওয়ার পর এখন উনি বলে যে যে যেই কাজ করতেছি তোমার কতটুক কাজ হলো। তো দিদি বলল যে না তেমন কোনো কাজ হয় নাই। বলে কি তাইলে এইবার আমি একটা লাস্ট তোমাকে কাজ দেব, আমি ডাকিনি নামে একজন আছে তাকে ডাকবো, তো তোমাকে কিন্তু ই দিতে হবে, বলি দিতে হবে বাচ্চা। উনার মাথায় তখন বেশ অনেকদিন হয়ে গেছে বছরখানেক, ওই পূর্ণিমাদির মাথায় এমন ই করছে, বাচ্চা কোথা থেকে আনবে কি আনবে এটা তার কোনো মাথায় নাই, কিন্তু সে রাজি হয়ে গেছে যে হ্যাঁ তবু আমার স্বামীকে আমি চাই। তো যাই হোক এমন বলছে, ওকে ডাকলে প্রতিবার একটা করে বাচ্চা বলি দিতে হবে, বাচ্চা কোথায় পাবে। তো কি করে ওই ভাই বোন মিলে সারাদিন পুরা গ্রামটা ঘুরে, আর আগের দিনে বেশিরভাগ লোকদের হয়তো কি পাঁচ সাতটা দশটা করে বাচ্চা, কে কোথায় খেলছে কে কোথায় যাচ্ছে এগুলো কোনো খবর রাখার কোনো বিষয় নেই। তো ওরা কি করে ওই যে চকলেট বা সেই দেখা দেখা একটা করে বাচ্চা আনা শুরু করল। প্রথম বলি যখন দেয় একটা তিন বছরের বাচ্চা, ওকে বলি দেয় ওইটা ওই যে ওই ওনাকে দিতে হয়, ওই ডাকিনি ফাকিনি কি একটা বলে ওরে ডাকে, ওরে দিলেই বলি দিতে হয় ওকে ডাকলে। তো বলে এই কর সেই করে মনে মন করে প্রায় ছয় মাসের মতো হবে, কত বাচ্চা বলি হয়ে গেছে প্রায় দশ বারো জন। এখন এলাকার লোক সব ই হয়ে গেছে যে ওদের বাড়িতে মানে কিছু একটা হয়, আর পুরা মাটিগুলা থরথর করে কাঁপতে থাকে, প্রত্যেকের বাড়ির থেকেই ওরা অনুভব করে যে ওই বাড়িতে রাত্র বারোটা সাড়ে বারোটা বাজলে এমন একটা ঘটনা ঘটে, খুব মানে তুফান হয় এমন একটা ব্যাপার হয় ঘটনা। গ্রামের সব লোক মানে আনুমানিক কিছুটা জানছে, আবার বাচ্চা পাওয়া যায় না, সবাই মুখে বলা বলি করে যে আজকাল গ্রামের মধ্যেও ছেলে ধরা এসা গেছে, ওর বাচ্চারে পায় না তার বাচ্চারে পায় না, কিন্তু এটা ওই পূর্ণিমাদি ভাইয়ের সাথে মিলে ধরে ধরে আনে যে বলি দেয় ডাকিনির কাছে, ওটা বলি দেয় তখন সে ওদের কাজ করে। এমন এমন হইতেছে, হওয়ার পরে তো কি করলো এরকম অনেক দিন হয়েছে, আর কি হয় মানে রাত হলে পরে ওই প্রত্যেকটা বাচ্চা যে মারা যায় ওর আশেপাশের লোকজন শুনতে পায় বাচ্চাদের চিৎকার চেঁচামেচি, তারপরে ওই যে ডাকিনি আসে যখন ওইটার একটা ব্যাপার থাকে, প্রচুর বাড়িটা একদম উলটপালট হয়ে যায়, এরকম একটা ঝড় তুফান বয়ে যায়, এরকম গ্রামের লোকও পরে জেনে গেছে যে ওরা একটা কোনো তান্ত্রিক দিয়ে কোনো একটা খারাপ কাজ করাইতেছে, ওদের সাথে এখন আর কেউ কথা বলে না মিশে না কিছুই করে না, এরম হয়ে গেল। এখন ওর পূর্ণিমাদির মাথায় আসলো যে এখন এত বাচ্চা পাবো কোথায়, আর তো বাচ্চা পাওয়া সম্ভব না, গ্রামের প্রচুর বাচ্চা দশ বারোটা আনা হয়ে গেছে, তো এখন ডাকি নিয়ে আসছে, বলে কি না আমার বাচ্চা চাই, না হলে আমি কোনো কথাই বলবো না তোদের কাজও করবো না। এখন তো পূর্ণিমাদি হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে, বলতেছে আচ্ছা ঠিক আছে, বলে কেউ যে তোর ভাইয়ের ছেলে আছে ওইটা দিয়ে। এখন তো পুরা পূর্ণিমাদির মাথা একদম খারাপ হয়ে গেছে যে ভাইয়ের ছেলেকে দিয়ে দিব, বলে সে হ্যাঁ না হলে আমি তোদের কোনো কথা বলবো না, কিছু বাচ্চা পাস না কি হয়েছে ওইটা দিয়ে, আমার পেট ভরে না বাচ্চার রক্ত না খাইলে পরে, এরম বলছে। বলার পর এখন পূর্ণিমাদি ভাইয়ের কাছে বলল যে ভাই এখন তার কোনো বাচ্চা জোগাড় করা যায় না, ও তো ওই বাচ্চাটা চায়। বলে না এটা কি করে সম্ভব, ওর বউ দিয়ে বলে না এটা কোন রকমে সম্ভব না, তুমি তোমার কি করবা, তোমার সুখ চাও স্বামীকে ফিরে চাও, আমার বাচ্চা দিয়ে কেন, এটা তো হবে না। তো তখন সে স্বামীকে বলল, চলো আমরা এইখান থেকে পালায় যাই, আমরা বোনের সাথে থাকবো না। তা বললো, আচ্ছা ঠিক আছে, বোনকে জিজ্ঞেস করি ও কি করতে চায়। বোনও দেখলো যে এটা কি ধরনের, আমার কাজও সম্পন্ন হইল না, কিছুই হইল না, আমার স্বামীকে আইনা দেওয়ার কথা বললে বললে এতগুলি বাচ্চা আমি করলাম, তো এখন ভাইয়ের বাচ্চা চাই এটা সম্ভব না। তখন কি করলো, ভাইকে বলল, ভাই তোর যা খুশি কর, বললো তো চল আমরা তিনজনে এখান থেকে পালায় যাই, আমরা এখানে থাকবো না, তা আমাদের এখান তো কেউ থাকে না, পালায় আমরা কোথায় যাব। তারপরে বলে, আমাদের একটা আত্মীয় থাকে বাংলাদেশে, আমরা যেখানে থাকতাম ওর আশেপাশে, ওদের সাথে আমরা বাড়িটা বদল করি, আমরা বাংলাদেশে চলে যাই, ওরা এখানে আসুক। এরম বলছে, বলার পর বলে, আচ্ছা ঠিক আছে, এরম কথা বলি, অনেকের সাথে কথা বলছে, বলার পর একজন রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমার এইখানে এই চারটা ঘর, এত বড় বিশাল একটা উঠান, পদ্মা নদী, বাংলাদেশে যে নদীটা আছে পদ্মা নদী, ওই আশেপাশে পদ্মা নদী হয়তো এখান থেকে দুই চার পাঁচ মিনিটের জায়গা, তো ওই রকম একটা লোকের সাথে ওরা ঠিক করে ওরা ওইখান থেকে চলে আসলো বাংলাদেশে, আর এখানকার যারা থাকতো ওরা চলে গেল এখানে। তো এখানে যাওয়ার পর মানে ওরা নতুন আসছে, কেউ ওদের সাথে মিশে না, কথা বলে না, ইমাসে না, বহুদিন পর আসছে, অনেক বছর পর হয়ে গেছে। তো যাই হোক, মানে সব লোক একটা অচেনার মতো হয়ে গেছে, আর ওরা যেখানে বাড়িটা নিছে একদম পদ্মার পার ঘেসে, প্রচুর জায়গা সহ। তো যাই হোক, এরকম নিছে, নেয়ার পর এখন ওই বাড়িটাতে যারা গেছে, মানে ওরা যেখানে ওই যে ডাকিনি ডাকতো বা যা যা করতো, ওই বাড়িতে গেছে হয়েছে মা বাবা একটা মেয়ে, এই মেয়েটা 12-13 বছর এরকম হবে, ওরা যে বাড়িটাতে এই ঘটনাগুলো করে আসছে ওরা বাংলাদেশে চলে আসছে, আর ওরা যে গেল যারা মানে চেঞ্জ করে গেল, ওরা এখন পড়তেছে বিপদে। ওই যে নানান রকম জিনিসগুলি যে বাচ্চাগুলা ই করছে, ওরা যখন রাতে ঘুমায় দেখে উঠানে ছোট ছোট বাচ্চাদের, অনেকগুলা বাচ্চাদের চিৎকার চেঁচামেচি কান্নাকাটি, তারপরে খুব জোরে ঝড়ো হাওয়া, এই সেই মানে বিভিন্ন রকম হওয়া শুরু করলো। এমন করতে করতে কখনো দেখা গেল ঘরের আশেপাশে ঘরটা ফেলে দিবে এমন তুফান আসতেছে, অথচ দরজা খুলে দেখে কিছুই না। ওটা হয় কি, ঠিক রাত্র 12টা 1টা বা রাত 3টা এরকম টাইম দিয়া, মানে ওই যে ডাকিনিগুলি ডাকছে যে ওদের ওই অত্যাচার শুরু হয়েছে বাড়ির উপর। তো এখন কি করছে, মেয়েটা হইতেছে এক ঘরে ঘুমায় আর বাবা মা এক ঘরে ঘুমায়। তো ওই বাবা মাকেও বলছে যে দেখ, আমরা শুলে পরে রাত্রে এমন এমন হয়, ভয় পাওয়ার কিছু নেই, একটা ঝড়টর হইতে পারে যেহেতু নদীর ধারে, তো এমন বলছে। বলার পর বেশ কিছুদিন গেছে, যাওয়ার পর এখন ওই মেয়েটা যখন ঘুমায় ও অনুভব করে জ্বর, শরীরের মধ্যে কিছু একটা মানে জিব্বা দিয়ে চাটতেছে, এরম ভয়ঙ্কর হয়ে গেল। ওই যে যা কইরা গেছে ওইগুলার প্রভাবটা ওই মেয়েটার উপর পড়ছে। তো যাই হোক, মেয়েটার উপর পড়ছে, মেয়েটা কি করছে, ওর মাকে যায় সকালবেলা, দেখো মা আমি যখন ঘুমাইছিলাম মনে হয় আমার গায়ে কেউ চাটতেছে, এরকম এরকম একটা ব্যাপার হয়েছে, আর কেমন মানে পিছলা পিছলা শরীর, এরকম আমি গায়ে হাত দিয়ে দেখছি। ওর মা এখন বলল যে এটা ঘটতেছে আমরা যখন আসছি তার মাসখানেক পর দিয়া, আমারও না এমন হয়েছে, তা এখন কি করা যায়, তো আমরা কোনো মৌলবীর কাছে যাইতে পারি, মানে কেন এমন হয় এরকম। তো ওরা কি করছে, মৌলবীর কাছেই গেছে, গেছে পরে মৌলবী বলল যে এটার উপরে মানে এমন ব্যাপার হয়েছে যে এটা পুরাটাই একটা জাদুমন্ত্রের মতো হয়ে গেছে বাড়িটা, এটা আপনারা বাস করতে পারবেন না, আর এটা ছাড়ানোর মতো মানে আমার নাই, ওটা হইতাছে ব্ল্যাক ম্যাজিক, আর আমি হইতাছে কোরআনের দেব, আমারটা উৎসাহে পড়ে যাবে, কাজে লাগবে না, আপনার ঠিক যারা ব্ল্যাক ম্যাজিক করে আপনি তাদের কাছে যাইতে হবে, আমি ওদের সাথে কোলে উঠতে পারবো না। বললো তারপরে আমাদেরকে কিছু দেন, আমরা একটু শান্তিতে যাতে থাকতে পারি। আর ঘটনাটা হয় কি, ওই বাড়ির ভেতরের মধ্যে যখন বাবা মা আর মেয়েটা থাকে তখন মানে ওদের কি করে গায়ে থেকে একটা ছায়া পড়বে না, সেটা হয় না, মানে কেমন একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে। আর যখন বাড়ির বাইরে আসে তখন দেখা যায় গায়ে থেকে ছায়া পড়ে, তাহলে ওদের মানে প্রজেস যেটাতে বলে ওদের গায়ের মধ্যে ওরকম হয়ে গেছে ওই ডাকিনি ফাকিনির ইসে। তো হয়ে গেছে পরে ওরা যখন বাড়ির বাইরে যায় তখন দেখা যায় যে ছায়া পড়তেছে গায়ের, আর যখন বাড়ির ভিতরে থাকে তখন ওদের গায়ে কোনো ছায়া পড়ে না, এরম হয়ে গেছে, মানে ওরা সবাই ওই যে ওই ডাকিনির ইসে পড়ে গেছে। তখন একদিন মেয়েটা কি করলো, রাত্রে যে এমন ঝড় ছাড়ছে, তো ও বলল কি যে আমি একটু বের হয়ে দেখি ঝড়টা কোথা থেকে শুরু হয়। তো ওরা ওই যেখানে একটা ঘরের মতো করছে উপরে লাল কাপড় দিয়ে, দেখে বাঁশবন থেকে এটার ইটা, তো কি করছে আস্তে আস্তে বের হয়েছে, বের হইয়া উঠান পার হইয়া ওই বাঁশবনের কাছাকাছি গেছে, যাইয়া দেখে যে অনেকগুলা বাদুর ঝুলতেছে কিন্তু কারো গলা নাই। এই ব্যাপারটা কি? ও কি করছে ভয়ে যখন দেখছে যে প্রত্যেকটা বাদুর নিচের দিকে মাথা দিয়ে ঝুলে আছে কিন্তু কারো মাথা নাই, মানে কারো সাথে কারো গলাটা নাই, শুধু বাদুর ঝুলে আছে, আর কেউ কান্না করতেছে কেউ চিৎকার করতেছে মনে মন আর কি। তো মেয়েটা দৌড়ায় ঘরে আসছে, আইসা সুরা টুরা পইরা গায়ে ইদিয়া শুইছে, শোয়ার পর আবার সকাল হয়েছে, মাকে বলছে মা হুজুরাইন না তো এটা করলা, আমি না রাত্রে এটা দেখছি, এরকম দেখছি। মা বলে কি, আমি প্রতিদিন এমন দেখতে দেখতে একদিন হঠাৎ রাতে উঠি, উঠে আমি দেখি কি ছোট ছোট অনেকগুলা ছেলে মেয়ে কিন্তু কারো গলা নাই, ওইগুলা হয় কি দিনের বেলা ওই যে বাদুরে পরিণত হয়, হয়ে নিচের দিকে ঝুলানো থাকে, গলা থাকে না। এটা কিভাবে জানতে পারলো? এটা ওই যে ওরা আবার কি করছে, কালো জাদু যারা করে এরম লোক ই করছে, ওই যে বছর একবার এরকম কিছু লোক বের হয়, তো ওরা ওই যে ভিক্ষা টিক্ষা চাইতে আসে এরকম একটা লোকের সাথে ওদের দেখা হয়। দেখা হওয়ার পরে ওই লোক বলল যে আচ্ছা মা, তোমার এই বাড়িটা আমরা বন্ধ করাই দিই, তাহলে হয়তো তোমরা এটা থেকে উদ্ধার পাইতে পারো, যেহেতু এটা ব্ল্যাক ম্যাজিক করে এই বাড়িটা এমন পরিণতিতে হয়েছে। তো বলছে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা চাও আমরা তাই দিব, কিন্তু আমরা অন্য একটা জায়গা থেকে আসছি, আমরা ইচ্ছা করলে চলে যেতে পারবো না, আমরা যাতে থাকতে পারি। পরে ওই লোককে দিয়া এমন কিছু করানো হয়েছে, মানে মন্ত্র তন্ত্র পড়ানো হয়েছে, ধরার পর তো মানে বাড়িটা ঠিকঠাক করে ওই বাড়িটা বন্ধ করে দিছে। দেওয়ার পর এখন এক সপ্তাহ মতো হয়েছে, ওদের সাথে এমন আর কোনো ঘটনা ঘটে না, ওই যত ঝড়ঝাপটা যা কিছু ওই পদ্মার পার ঘেসে যে বাঁশবনটা ওইখানেই হয়, ওই পর্যন্ত থাকে, মানে ওদের উঠান বা বাড়ির এই দিকটাতে আসে না। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, সো দ্বিতীয় ঘটনা শুনছিলাম, দুটাই ইনফ্যাক্ট ইন্ডিয়ার ঘটনা।
হ্যাঁ,
ওকে, সো আরো একটা ঘটনা শুনবো আমরা বেবি আবার কাছ থেকে, আমাদের সময়টা অলরেডি একটু একটু করে শেষের দিকে যাচ্ছি। আমরা অনেকেই রয়েছেন, যেমনটা জয়ন্ত বলছেন বেশ ভালো লাগছে, সুব্রত চাকমা জয়েন করে আছেন ওদের সাথে, নিরুপমা আছেন দেখতে পাচ্ছি, মোশারফ হুসাইন বলছে ভূত স্টুডিও ভালোবাসি, ভূত স্টুডিও বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। লাম জয়েন করে আছেন, হাই লাম, ওয়েলকাম টু দ্য শো, থ্যাংক ইউ। আদিত্যনাথ জয়েন করে আছেন আমাদের সাথে এই মুহূর্তে, তিনি আছেন ধামরাই থেকে, থ্যাংক ইউ সো মাচ। মারিয়া খান জয়েন করে আছেন, সো অনেকগুলো নতুন নতুন বন্ধুকে আজকে দেখতে পাচ্ছি, স্বাগত। সো যারা আজকে একদম নতুনবার শুনছো, মানে প্রথমবার শুনছো ইনফ্যাক্ট, দুঃখিত, সো তাদেরকে যেটা বলবো যে পরের পর্বে হতে পারে যে তোমার কাছে দুইয়ের অধিক বেশ কিছু ঘটনা আছে, তিনটা চারটা পাঁচটা, তো তুমি কিন্তু চাইলে আসতে পারো পরের পর্বে ভূত স্টুডিওতে। তো আশা করি নেক্সট এপিসোডে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং প্রফেশন, এবং পাঠাবা তুমি যে নাম্বারে সেটা হচ্ছে 26969। ইন দ্য মিন টাইম আমরা যেটা করবো সেটা হচ্ছে বেবি আপার কাছ থেকে তার তৃতীয় ঘটনাটা শুনবো। বেবি আপু, এইটা কোথাকার ঘটনা?
এটা অবশ্য আমার নিজের সাথে হওয়া, তার কারণ মাঝে মাঝে হয়ে যায় আর কি,
বাংলাদেশে হওয়া।
হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে রিসেন্টলি এক বছর আগে যে ম্যাট্রিক পরীক্ষাটা গেল, ওই একটা, আসলে এগুলাতে জড়াইতে হয় না, জড়াইলে পরে নিজে ওইটার মধ্যে পড়ে যাইতে হয়, ওরম একটা ঘটনা বাংলাদেশেরই। এই রেল স্টেশনে যে ইগুলা হয়, অ্যাক্সিডেন্ট গুলা হয়, ওগুলার সাথে ইনভলভ হওয়া আসলে ঠিক না, আমি মানে ভুক্তভোগী হয়ে এখন চিন্তা করতেছি, কারোই ওটাতে যাওয়া উচিত না। হ্যাঁ, তো মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, এই যে এখন আমার পুরো শরীরে লোম দাঁড়ায় গেছে ভয়। তো ওইটা একটা মুড়ি মামার ব্যাপার, উনি আমাদের এলাকাতেই মগবাজার এলাকাতে মুড়ি বিক্রি করে, বিভিন্ন জায়গায়, হ্যাঁ হ্যাঁ, ঝালমুড়ি বিক্রি করে, তো ওনাকে সবাই চিনি আমরা। তো যাই হোক, ওনার একটা চাচাতো ভাই, মানে ওদের ইসেবাড়ি কি বলে এটা, গাজীপুরের দিকে, তো ওই ছেলে কখনো ঢাকা শহর দেখে নাই, ঢাকা শহর দেখে নাই, তো বলল কি ভাইয়া আমি তোমার সাথে ঢাকা শহর দেখতে যাব, তুমি যে এখানে থাকো, কারণ ম্যাট্রিক পরীক্ষা শেষ, তো শেষ হওয়ার পরে আমি এখন তোমার সাথে যাইতেই পারি। তো নিয়ে আসছে, বলে কে আমার সাথে কিন্তু সারাদিন পথ ঘাটে গুলা ঘুরতে হবে, আচ্ছা ঠিক আছে, তাও তো ঢাকা শহর দেখব। তো মুড়ি মামাটা ওকে নিয়ে আসছে, নিয়ে আসার, ম্যাট্রিক পরীক্ষা শেষ, এখন ছোট মানুষ, ওর বিশাল ব্যাপার, ঢাকা শহর যাইতেছে, কখনো দেখে নাই। তো সে কি করলো, এই জিয়া উদ্যান, তারপর হইতাছে এই শিশু পার্কের এইখানে, চিড়িয়াখানার গেট, এসব এসব জায়গায় মুড়ি নিয়ে ওই ছেলেকে নিয়ে সাথে নিয়ে যায়, মানে ঘুরায় দেখাইতেছে ঢাকা শহরের বিভিন্ন নাম করা ভালো জায়গাগুলা। যাই হোক, এই জাদুঘর এরম এরম জায়গায় যায়, সে মুড়ি বিক্রি করার যায় আর ওই ছেলেটাকে ঘুরায় ঘুরায় দেখায়, এরম দেখাইতেছে। দেখানোর পর এক সপ্তাহ ধরে থাকতেছে, আমারও ছেলেটাকে চোখে পড়ছে। তা আমি আবার জিজ্ঞেস করলাম, সন্ধ্যাবেলা মেয়ে কোচিং থেকে আসলে, বলে মা মা মুড়ি আনো, তো ওই লোকটা থেকে আনি। তা আনলে পরে আমি বললাম, কি ব্যাপার ভাই তোমার সাথে এটাকে? বললাম, আমার চাচা তো ভাই, ও কখনো ঢাকা শহর দেখে নাই, ওকে নিয়ে আসছি আন্টি, ঘুরে ঘুরে দেখাবাম। খুব ভালো হয়েছে, ম্যাট্রিক পরীক্ষা দিছে, ফ্রেশ মন, বাংলাদেশ মানে ঢাকা শহর ঘুরতেছে, বিশাল ব্যাপার। বলে কি আন্টি, আমি অনেক জায়গায় দেখতেছি। আমি স্যার, হ্যাঁ দেখো, মগবাজারটা দেখলা না? তারপরে আমার ও প্রশ্ন করছিল যে মগবাজারটা মগবাজার হইল কেন, আমি এটার উত্তর দিতে পারি নাই। তো যাই হোক, এরম কথা হয়েছে। হওয়ার পর যদি আপনি চিন্তা করেন, তিন দিন পরে ওই লোকটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, চার পাঁচ টুকরা হয়ে যায়, তার মাথাটা মানে আমি দেখছি ওই বিবর্ষ রূপটা, মাথাটা থেকে খুলিটা ওই একটা জায়গায় পড়ছে, আলাদা ভাবে মগজ ট্রেনের মধ্যে লাইনের মধ্যে পড়ছে, সেটা কাকে কুকুরে চেটে চেটে খাচ্ছে, কেমন অবস্থাটা ওই বাচ্চাটা? তো হয়েছে কি, মানে খুব সরগোল, চিৎকার চেঁচামেচি, আর আমার বাসা থেকে মনে হয় 20-25 হাত দূরে রেল লাইনটা। আমি এখন বর্তমানে যে বাসায় আছি মগবাজারে, ওখান থেকে এতটা দূরে। তো বললো কি, একটা ছেলে মারা গেছে, রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক টুকরা হয়ে গেছে, গাড়ি একদম শেষটায় বহু দূর পর্যন্ত নিয়ে গেছে। তো আমি কি করলাম, চুলায় রান্না ছিল, আমি ওটা বন্ধ করে দিয়ে দৌড়াইলাম, দেখি। বিশ্বাস করেন, আমি গেছি, যাওয়ার পরে তো আমি বলি কি, আপনার নাম চিনি, দেই হাউমাউ করে মাটির মধ্যে বইসা কান্না করতেছে, যে আমি চাচিকে কি জবাব দেব ভাইয়ের জন্য, ওর যে এরকম অবস্থা হলো, ওরা হয়েছে কি, আমি এটা কিভাবে হলো? বলে কি, আরে বললেন না আন্টি, আমি তো ঘরের মধ্যে রেডি হইতেছে, ওকে গাজীপুরে দিয়ে আসবো। ও রেডি হয়ে ওর পুটুলিটা কাপড়ে নিয়ে শুধু রেল সড়কে দাঁড়াইছে, দুই পাশ থেকে দুইটা রেল একসাথে আসছে, ও তো এরম কখনো দেখে নাই, ও মনে হয় দুই হাত দূরে দাঁড়ানো ছিল, ওকে টাইনা নিছে, চুমুকের মতো একটা টান আছে আশেপাশে যদি কেউ থাকে রেলের, ঠিক আছে, ওইভাবে গেছে, ওর থলিটা এক জায়গায়, পা দুইটা এক জায়গায়, বডিটা এক জায়গায়, হাত এক জায়গায়, মাথাটা আরেক জায়গায়, খুলিটা রেল সড়কে পড়ে, মানে একদম মগজটা গড়াগড়ি খাইতেছে। তো কি করছে, বেশ কিছু ছেলে পেলে আছে, ওরা আবার না ভয় পায় না, ভয় পায় না, ওরা কি করছে, একটা পলিথিন একটা সাইডে রাখছে, রাখার পরে ওইগুলি কুড়ায় কুড়ায় এন না, ওই পলিথিনের উপর রাখতেছে। তা আমি আবার বললাম কি, আমার হাজব্যান্ড তো চাউলের ব্যবসা করে মগবাজার বাজারের মধ্যেই, তা আমি বললাম কি, এই ছেলে শোনো, তুমি ওই বাজারের ভিতরে যাও, একটা চাউলের দোকান আছে না তোমার ফারুক আঙ্কেলের, যায় বলো যে একটা বস্তা চাইছে, একটা প্লাস্টিকের একটা চাউলের বস্তা খালি, ওটা চাইছে, তুমি যাই বলো সে দিবে। তো ওই ছেলে গেছে, যাওয়ার পর পলিথিন বস্তাটা আনছে, আনছে পরে ওই বাচ্চাটা সব, ওই বাচ্চা আরো আরো দুই তিনটা বাচ্চা, ওই মানে পায়ের হাঁটুগুলি, পায়ের পাতা, হাতের এগুলা, তারপরে শরীরের বডি, মাথার জায়গাটা খুলি তো উড়ায় গেছে, মগজ রেল স্টেশনে পড়া, কাকে আর কুকুরে খাইতেছে, আমি দাঁড়ানো মানে আমি দেখতেছি, আমার শরীরটা পুরো কাঁপতেছে, এমনি তো আমি ক্যান্সারের রোগী, আমার মাথা পুরো ঘুরায় গেছে, তারপরে আমি মানে মাটিতে বসে পড়ছি, যে আমার মনে হয় আসা এই জায়গায় উচিত হয় না, আমি নিজে নিজে বলতেছি আমার মনে হয় আসা উচিত হয় না, আমার চোখ দুইটা ঘোলা হয়ে গেল, এমন মানে এমন বিভর্ষ অবস্থা আমি কখনো দেখিনি, রেল সড়কে মাঝে মাঝে হয় এমন, আমি কখনো যাই না, তো যাই না, এখন মানে ইচ্ছা হয়েছে যে রেলে মরলে কেমন কি হয় আমি একটু দেখি কাছে থেকে, এই জন্য গেছি। আচ্ছা যাক, ওইটার সাবজেক্ট শেষ, গেছে গিয়া হিস্ট্রিটা শুনলাম কিভাবে ওই হইল, বাস আমি ঘরে এসে পড়ছি। ঘরে আসার মানে ঘটনাটা হইতাছে, ম্যাট্রিক পরীক্ষার যে রেজাল্ট হইল, মানে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট হইল, এক বছর চলে গেল, এক বছর, পুরো এক বছর, এই যে এখন যে রেজাল্ট বের হয়েছে ম্যাট্রিকের, এই যে 25-এর যখন ম্যাট্রিকের রেজাল্টটা বের হয়েছে, ওই টাইম দিয়ে আমি আমার বড় বোনের বাসায় গেছি, বোনের মেয়ে আসছে বাইরে থেকে, ওই ওই ভাগ্নিটাও আপনাদের এখানে জাগো এফএম এ দুইবার গল্প পাঠাইছে লন্ডন থেকে। তো ও আসছে, ও আইসা আমাকে খবর দিছে যে খালামণি তুমি আসো। তো আমি ওইখানে গেছি, তো ওখান থেকে আমি যখন বের হই, এই যে বের হওয়ার পর তখন মনে হয় 9:30 হবে রাত। তো আমি মগবাজার আসব, একটা কোনো বাস নাই আমি যে উঠব আসার জন্য মগবাজারে, পাইতেছি না, আর ট্রেনও বন্ধ। আচ্ছা যাই হোক, এখন কি করি? আমি ওখানে দাঁড়ায় আছি যেই কোনো বাস পাই যতটুকুন যাইতে পারি, যেই কোনো জায়গার বাস পাই যতটুকুন যাইতে পারি আমি ওইভাবে ধাপে ধাপে যাব, যেহেতু বাস নাই, 10টার মতো বাজছে, কি কইরা যাই। তারপর যাই হোক, অন্য দূরের আমার মনে হয় ওটা বুড়িগঙ্গা ব্রিজের দিকে, মানে বিক্রমপুরের দিকে যাওয়ার একটা মাওয়া লেখা দেখলাম, ওই বাসটাতে আমি উঠছি। তো বলল, আন্টি আপনি কোথায় নামবেন? বলি কি ভাই, আপনাদের বাস যেখান দিয়া খুশি সেখানে যাক, আমাকে শুধু একটু আমি যেন মগবাজার যাইতে পারি, এরকম একটা কাছাকাছি নামাইলে হবে। তো বলল কি আমরা তো ইসে দিয়ে যাব, বাংলা মোটর হয়ে যাব। আমি সে আলহামদুলিল্লাহ, হাজার শুকুর, মানে আমি শান্তি পাইলাম যে আমার বাড়ির কাছে দিয়ে একটা বাস যাবে, আমি ওখানে নামতে পারবো। তো যাই হোক, মানে এটা আমি ওই ওই রেল সড়কের ঘটনাটা আমি ভুলেই গেছি, ওটা মনে রাখার তো কোনো বিষয় না, জাস্ট দেখছি বাস ওই পর্যন্ত শেষ। তো যাই হোক, দেখি 11:45 তো আমি যখন ফার্ম গেটে আমি বাসে আসি, তখন আমি ভাবলাম যে আমি এখান থেকে বাংলা মোটর যাইতে যাইতে আমার মনে হয় 12:00 এরকম হবে, যেহেতু প্রচন্ড জ্যাম। তো আমি কি করলাম, মানে শর্টকাট করার জন্য, যদি শর্টকাট করি তাহলে আমি যদি ইসে নামি, কারণ বাজার নামি, তাহলে আমি মগবাজার ভিতর দিয়ে ঢুকে রেল সড়ক দিয়ে হয়ে আমি সহজে যাইতে পারবো, আর এতক্ষণে আমি বাংলা মোটর যাব। তার চেয়ে বরং আমি এটাই করি। ও যে 12:00 এটা কিন্তু আমার মাথায় নাই, আমার মাথায় আমি মেয়েকে একা রেখে আসছি, আমি কত দ্রুত বাসা যাব এটা আমার মাথায়। তো কারণ বাজার দিয়ে ঢুকলে আমি তাড়াতাড়ি যাইতে পারবো, অর্ধেক রাস্তা হয়ে যাবে, আর যদি আমি বাংলা মোটর যাই তাহলে আমার অনেকটা টাইম লাগবে, 1:30 মতো হয়ে যেতে পারে। তা আমি দেখলাম যে এখন তো রিক্সার কোনো ওয়ে নাই, আমি হাঁটব। তো কারণ বাজারের মাছ বাজারটা আছে, ওইটার ভিতর দিয়ে ঢুকে আমি হাঁটতেছি। হাইটা যখন ইসের এখানে আসলাম, রেল সড়কের এখানে কোনো মানুষজন একটা কোনো কিচ্ছু নাই, ঝিমঝিমে অন্ধকার। তো আমি আমার ওগুলোও মাথায় নেই, আমি কত দ্রুত বাসা যাব আমার এটা মাথায়। আচ্ছা ভালো কথা, আমি মানে ভূত টুত এগুলার ভয় আমার মাথার মধ্যে তখন আসেই নাই, ওদের কোনো কিছু আমার আসেনি, আমি কত দ্রুত বাসা যাব এটা আমার মাথায়। তো রেল সড়ক দিয়ে হাঁটতাছি, কখনো ব্যাঙের ডাক, কখনো ঝিঝি পোকার ডাক, কখনো আপনারা কেউ কোনোদিন শুনছেন কিনা সাপের ডাক, আমি সাপের ডাকটা সাপের গন্ধটা দুটাই আমি জানি, আমি এটার ভুক্তভোগী হয়েছি একবার, আমি চিনি। এটা ঝিঝি পোকার ডাক না, এটা মানে ব্যাঙের ডাক না, এটা সাপের ডাক। তা আমি বেশ মানে এরকম চিন্তা করতে করতে, ভূতের কিন্তু আমার কিছু মাথায় আসে নাই, হ্যাঁ কিন্তু গাটা একটু কেমন করে উঠলো, মানে গাটা একটু শিউরে উঠলো, এরকম একটা ব্যাপার। আমি এত রাতে এত কাছাকাছি সাপ আর অন্ধকার দেখি না, আমি পাড়া পাড়া দিয়ে দিই, এরকম একটা ভয় আমার মধ্যে আসলো, ভূতের কিন্তু আমার মাথায় আসেই নাই। যাই হোক, আমি মানে সুরা পড়তাছি, আয়তল কুরসি পড়তাছি, আর ট্রেনের লাইন পার হইতাছি, মানে কাঠগুলা বেশ ফাঁকা ফাঁকা থাকে, আমি হাঁটতেছি, আয়তল কুরসি পড়তেছি, পড়তেছি হাঁটতেছি, মানে আল্লাহ আমার কোনো বিপদে ফেলায় না, আল্লাহ আমার কোনো বিপদে ফেলায় না, এরকম বলতেছি, আয়তল কুরসি পড়তে পড়তে হাঁটতেছি। দেখি, আপনি বিশ্বাস করবেন না, সাপটা 5-6 হাত সে আমার থেকে 3 হাত দূরে হবে, রোড ক্রস করতেছে, মানে এই পাশে ছিল, এই পাশ থেকে ওই পাশে যাইতেছে। আমি গন্ধটা পাইছি কিন্তু অনেক আগে, সাপের গন্ধটা আমি অনেক আগে পাইছি। তাহলে আমি জানি না, আমি ক্যান্সার হওয়ার পর মানে ইনশাল্লাহ এখন অনেকটা সুস্থ, 4-5 বছর যেহেতু হয়ে গেছে, আমি খুব মানে সুরা কালামের মধ্যেই পথ চলি, আর আল্লাহর নামে নিজেকে সঁপে দিই সব জায়গায়, বাইরে গেলে যে আল্লাহ তুমি আমার দেখো, কারণ একটা মেয়ে বাচ্চা আমার আছে, ওরে দেখার জন্য শুধু আমি, আর যেহেতু কেউ নাই, তুমি আমারে পথ চলাও, যে কয়দিন আমার হায়াতে বাঁচায় রাখো, আমার সুস্থতা দিও, আর তুমি দেখো, যেহেতু আমি তোমার সুরা কালাম পড়তে পড়তে পথ চলি, বিপদ থাকলে তুমি বুঝবা, আমার বোঝার নাই। এরম বলতে বলতে হাঁটতেছি, সাপটা আমি তো দাঁড়ায় আছি একদম মানে স্ট্যাচু হয়ে গেছে, আমি দেখতেছি সাপটা আমি 2 হাত দিয়ে ধরতে পারবো, এতটা মোটা, পার হইতেছি। আচ্ছা হ, আমার তার কিছু বলে নাই, ওর যাওয়াও যাইতেছে। যখন শেষ হয়ে গেল, যখন ও রাস্তা ক্রস করে ওই পাশে চলে গেছে, যায়া পরে আবার ফের আমার দিকে তাকাইছে। ওই ওর চোখ দুইটা আমার চোখ দুইটা একদম পুরা দুজনের। তো আমি বললাম যে ভাই তুমি যেই থাকো, আমি তো তোমার কিছু করি নাই, তোমার যাওয়া দরকার গেছে তখন আমার যাওয়া আমি যাই। তা এটা বইলা আমি আবার আয়তুল কুরসি পড়তে পড়তে যাইতেছি, হঠাৎ করে মানে 10-15 গজ দূরে যাওয়ার পর হঠাৎ দেখি একটা মাথা, গলাটা শুধু শুধু মাথার জায়গাটা, গলার জায়গাটা রক্ত মাখা, মানে ও যেই আমার থেকে 2-3 হাত দূরে গলাটা, ও যে আমার আগে আগে যাইতেছে, যাওয়ার পরে মানে প্রত্যেকটার মধ্যে রক্তের ছাপ পড়তেছে, আর ওই জায়গাটায় আমার পা পড়তেছে। আমি বুঝতেছি যে আমার স্যান্ডেলে রক্তটা লাগতেছে, মানে কেমন একটা অবস্থা আমি মানে মানে বুঝায় বলতে পারবো না। আমার গা পুরা মোটা হয়ে গেছে, আমার মনে হইতেছে আমি কোনো হাতি। আমি আবার চিমটি কেটে দেখি যে আমার পাটা খুবই মোটা, আমার চিমটিটা কি আমার গায়ে লাগতেছে কিনা। তারপরে দেখলাম পা দুইটা একদম ঠিক হাতির পায়ের মতো মোটা এমন হয়ে গেছে। আমি বুঝতে পারতাছি, আমি পা ফালাই যে না একটা ধূপ করা শব্দ হইতাছে। আমি মানে বুঝতে পারতাছি না আমি আগাবো কি করে, ভূত যে তখন আমার মাথায় কোনো কল্পনায় আসেনি। তারপরে আমি বলি কি ভাই আমি তো তোমার, আমি এইভাবে বলতাছি, সুরা পড়তেছে বলতাছি, ভাই তুমি যার গলাই হও আমি তো তোমার কিছু করি নাই, আমারে তুমি ভয় দেখাও বা কোনো কিছু করো, এটা আমি তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি তোমার মতো যাও, তুমি হয়তো কোনো পথে যাইতাছো যাও, আমি আমার মতো যাই। তো ও কি করে আমার থেকে 2-3 হাত দূরে থাকে আর খালি থামাই দিতাছে আমাকে, মানে থামাই দিতাছে বারবার, মানে ও আমার দিকে মানে মাথাটা পিছন দিকে, চেহারাটা আমার দিকে, ও আমাকে মানে থামাই দিতাছে। 3-4টা যায় আমার থেকে 3 হাত দূরে থাকে, আমাকে থামাই দেয়। তারপরে আমি বলি ভাই তুমি কি আমাকে কিছু বলতে চাও? তারপরে সেম আপনি মানে আমি কিভাবে বোঝাবো বিশ্বাস করবেন, আমার শরীর তো আমার শরীরের সাথে নাই, যে বললাম হাতির মতো মোটা হয়ে গেছে হাত পা সব। আমি মানে ভয়ে আমার শরীর এমন হয়েছে, আমি এখন এদিকে কি পয়রা যাব না কি করব, আমার মাথা তো ভো ভো করে ঘুরতেছে। বলে কি আন্টি আমার মগজ খুঁজা দাও। আমি তো ভয়ে আমি মগজ খুঁজা দিব, মানে ওর এই জায়গাটা পুরা খুলি নাই, মানে এই জায়গাটা কেমন মানে বিবস অবস্থা। বলে কি আমার মগজ টুকুন খুঁজা দাও। পরে আমার সেন্সে আসছে 1 বছর আগের ঘটনা। আমি বলি কি এই বাচ্চা তুমি না ওই বাচ্চাটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিলা, আমার হাজবেন্ডের থেকে বস্তা না তোমার সবকিছু গুছায় আমি বাচ্চাকে দিয়া বস্তার উপরে রাখাইছিলাম। বলে কি হ্যাঁ এই জন্যই না আমি তোমার কাছে আসছি, আমি অনেকদিন তোমার অপেক্ষা করতেছি, তুমি কখন এই পথে আসবা, আমার মগজ টুকু একটু খুঁজা দাও। পরে আমি বলি কি আমি কিন্তু ও ভূত আমি ভয় পাইতেছি, এই ভয় না, মানে এতদিন পর ও আমাকে সেম মনে হয় একটা বাচ্চা, মানে ওর গলাটা রক্তমাখা নিষ্ঠা, মগজের এইখানটা মানে দেখা যাইতেছে ছিন্ন ভিন্ন অবস্থা, মাথার উপরে জায়গাটা খুলি নাই। বলে কি মগজ খুঁজা দাও। আমি বলি কি বাপু মগজ তো খুঁজা দেওয়া যাবে না, আমার মনে হইছে তোমার সেইগুলা কুকুরে খাইছে কাকে খাইছে, রেল সড়কের মধ্যে পয়রা ছিল, আমি মগজটা এখন কোথা থেকে খুঁজে আনবো, তাহলে কি তোমার জিনিসপত্রগুলি খুঁজা একসাথে গুছাইয়া পুলিশের কাছে দেওয়া কি আমার কি পাপ হইছে, আমি প্রশ্ন করতেছি। আরে উল্টা কি আমি ভূতের ভয় পাবো আর কি ভাবো, আমার মধ্যে নাই, কিন্তু এদিক দিয়ে আমি ভয়ে আমার শরীর পুরা কোঁকড়ায় যাইতাছে মাটির সাথে, আমার সারা শরীর ফুলে এমন মোটা হয়েছে, পা দুইটা হাতির মতো মোটা হয়ে গেছে। তো আমি বলতাছি কি ভাই মা পচাই দোয়াও চাই, তুমি যেই থাকো তুমি যাও, আমি মগজ খুঁজা দিতে পারবো না, ওইটা অর্ধেকটা কাকে খাইছে অর্ধেকটা কুকুরে চাইটা পুইটা খাইছে, আমার কোন রকমে সম্ভব না। আমি সম্পূর্ণ শরীর কিন্তু 3-4টা বাচ্চাকে দিয়ে আমার হাজবেন্ডের দোকান থেকে বস্তা চাই না আমি গুছাই দিছিলাম, তাহলে কি আমি অপরাধ করছি ভাই, তুমি আমার এত রাত্রে কেন এই বিরক্তটা করতেছ, আমার মেয়েটাকে আমি একা রেখে আসছি, আমি এখন আসি কত দ্রুত আমি যাব, একটু আগে একটা সাপ আমার কিছু বলে নাই, আমি গন্ধ পাইছি 1 ঘন্টা আগে যে এই আশেপাশে কোথাও সাপ আছে, এবং তার ডাকটাও আমি শুনছি, সে আমার রাস্তাটা ক্রস করলো, সেই ভয়ে আমার সারা শরীর এমনি হিম হয়ে আছে, তার মধ্যে তুমি আমার এখন বলতেছো যে আমার মগজ খুঁজা দাও, এটা কি করে সম্ভব, ওটা কুকুরে খাইছে অর্ধেক, অর্ধেক খাইছে তোমার কাকে ঠোকরায় ঠোকরায় অনেকগুলো কাক খাইছে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি মা পচাই দোয়াও চাই, তোমার অন্য কোনো কাজে যদি আমি কখনো লাগি তুমি ই কইরো, কিন্তু এখন তোমার মগজ খুঁজা দেওয়ার মতন ওই ইটা আমার মধ্যে নাই, আমার যাইতে দাও, আমি আমার সামনে থেকে বাহির যাও তুমি। আমি তো ওর সাথে কথা বলতেছি মনে হয় আমার সামনে দাঁড়ায় আছে, কিন্তু এগুলা সব রক্ত মাখা। আমি বলছি তুমি যাও, আমারে যাইতে দাও, আমার মেয়েটার একা ফালায় আসছি। রাত কত হয়েছে আমি জানি না, এখন কত দ্রুত আমি বাসায় যাব, এই শর্টকাট রাস্তাটা আমি নিয়েছি। আমি জানতাম তুমি এই পথে আসবা, এই জন্য আমি অপেক্ষা করতেছিলাম। তারপরে এরম বলার পরে ও আমার সাথে সাথে লাফায় লাফায় ঠিক আমার মগ বাজারের, আমি যেখানে এসা বাজারের মুখে মানে রেল সড়ক ক্রস করা বাড়ির মানে গলিতে ঢুকব, ও তখন আমার থেকে বলে আচ্ছা আমি তোমাকে কিছু বলবো না, ভয় পাইছো তুমি? না না, তুমি আমার সামনে দাঁড়ানো, আমি কিভাবে ভয় পাই? ওরে এটা বললাম, বলে আচ্ছা ঠিক আছে। এটা বললা মানে হঠাৎ আমার সামনে থেকে মাথার মানে ওই গলার টুকরাটা নাই হয়ে গেল, মানে গায়েব। আমি আবার ভালো মতো রেল সড়কের দিকে তাকাইলাম, রক্তেরও কোনো চিহ্ন কোথাও নাই। মানে এটার আমি কি বলবো, এটার ব্যাখ্যা আমি এখনো খুঁজে পাই নাই, আমার মাথা এখনো ঘুরে। আমি তারপরে আমি পুরা 15-16 দিন আমার দুই মেয়েই জানে যে আমি জ্বরে ভুগতাছি, কিন্তু আমি বলি নাই কেন। এই যে আজকে এখানে আইসা এই সবার সাথে শেয়ার করলাম যে কখনো কেউ এদের সহযোগিতা করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। প্লাস কেউ যদি মারা যায় লাশটা দয়া ধর্ম কইরা যে ধর্মের হোক লাশটা একা কখনো রাখবেন না। এই গেল। আর ওই যে লাশ মারা গেছে এটা মুসলমান হোক হিন্দু হোক তাকে সহযোগিতা করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সহযোগিতায় যে আমি আমার প্রথম ঘটনাটা বললাম তাহলে সহযোগিতা অনেকজন মিলে করা উচিত, কিন্তু দূরত্ব বজায় রেখে। কারণ ওই যে ওই ভাইয়াটার ওই যে একটা চুল্লি থেকে একটা কাটাইসা পায়ের মধ্যে পড়ল, ওই ভাইয়াটা সামনে বিয়ে মারা গেল, সে তো ভালো করতে গেছে, তার সাথে ঝগড়া হয়তো ঠিক আছে, কিন্তু সে তো ভালো করতে গেছে, ভালো করতে যাওয়ার পরিণাম কি এটা? এজন্য বললাম যে এই জিনিসগুলা সবাই সেন্সে রাখবা, একটু দূরত্ব বজায় রাখা।
এক্স্যাক্টলি। এবং একই সঙ্গে
যেটা আমার শেষ ঘটনাটা
অবশ্যই বেবি আমার কাছে আসছি, মানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই যে কোনো মানুষ মারা গেলে অবশ্যই আমরা এগিয়ে যাব,
বাট তার আগে
যেটা একটু কিছু কিছু রিচুয়াল মেইনটেইন করার দরকার প্রত্যেকটা ধর্মে।
আমরা উপকার করব, অবশ্যই। কিন্তু এই যে আমি যদি ওই যে ওই বাচ্চাটাকে আমি কি করছি, যে এই বাচ্চাটা আমাকে এতগুলি করলো, অন্য মানুষ ওখানে থাকলে মানে অজ্ঞান হয়ে লাশ হয়ে যেত
অবশ্যই,
কিন্তু আমার মাথায় রয়েছে যে এই ছোট বাচ্চাটা আমার থেকে সাহায্য চাইছে, ওর মগজটা চায়, মগজটা চায়। তার কারণ আমি ওইখানে ছিলাম, প্লাস আমার হাজবেন্ড থেকে বস্তা চেয়ে এনে বাচ্চাদেরকে দিয়ে ওর সম্পূর্ণ জিনিস কোথায় ছটকে আছে ওগুলি সব গুছায় দিছি, পুলিশরা এসে একসাথে পাইছে, তাহলে উপকারের কি এটা প্রতিদান?
ব্যাপারটা হচ্ছে অনেকের কাছে যেটা মনে হতে পারে যে
আমি 15 দিন জ্বরে ভুগলাম, মানে আমার মানে কি অবস্থা, তাহলে কি কারো শরীরে যে আমি গল্পগুলো বললাম হিম হয় নাই?
অবশ্যই অনেকের কাছে মনে হতে পারে যে এটা কি কল্প কাহিনী কিনা,
বলা যায়
অবশ্যই, কিন্তু ব্যাপারগুলো কিন্তু ঘটে বিভিন্ন জায়গায়, এমন এমন ভাবে ঘটবে। এর আগেও এরকম অনেকদিন আগে
কল্পনার বাইরে আর কি,
আমরা একটা এপিসোডে শুনেছিলাম যে একজন লোক তিনি ঢাকা মেডিকেলে গিয়েছিলেন, তার ঠিক 3 দিন আগে তার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি যেটা দেখতে পান সেই ঢাকা মেডিকেল একটা শিশু তাকে কিছু বলবার ট্রাই করছে এবং শিশুটিকে ভালো করে দেখার পর দেখেন যে 3-4 দিন আগে রোড অ্যাক্সিডেন্টে যে বাচ্চাটা মারা গেছিল সেই বাচ্চাটা তাকে ডাকছে ডিএমসি মর্গের একটা রুম থেকে। এরকম ব্যাপার স্যাপার কিন্তু হরহামেশাই অনেকের সঙ্গে ঘটে, বাট আপনার সঙ্গে যেন না ঘটে সেই প্রার্থনাটুকুন আমরা করতে পারি। সো চলছিল ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা এবং সঙ্গে ছিলাম আমি আর যাওয়া পূর্ব আর বেবি আপাকে আজকের মতো আমরা বিদায় দিচ্ছি। আমি জানি বেবি আপার আরও বেশ কিছু ঘটনা আছে, আবারও কোনো একটা বিষয়ে আমরা বেবি আপাকে ইনভাইট করবো এবং তার কাছ থেকে বাকি ঘটনাগুলো শুনবো। বেবি আপা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আপনার অনেক সুস্থতা কামনা করছি আমরা, খুব ভালো থাকবেন আপনি। জি অবশ্যই। এবং একই সঙ্গে যারা যারা শুনছিলেন পুরো সময় জুড়ে লাস্ট মোমেন্টে অনেকেই ছিলেন আমাদের সাথে, একটু দেখতে চাই, কিবরিয়া ছিলেন আমাদের সাথে, মুক্তা ছিলেন আমাদের সাথে, কৃষাণ ছিলেন আমাদের সাথে দেখতে পাচ্ছিলাম, শারমিন তালুকদার, সৈয়দ নূর ছিলেন আমাদের সাথে, মোল্লা মামুন ছিলেন আমাদের সাথে, শিমুল দত্ত ছিলেন আমাদের সাথে, মাহাদি বলছেন পুরো এপিসোডটা শুনলাম বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এরকম অসংখ্য SMS ফেসবুক কমেন্টস নিয়ে আজকের মতো বাড়ি ফিরছি আমরা, খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী পর্বের জন্য আরো চমৎকার কিছু ঘটনা নিয়ে আমরা চাই আপনি আসুন, আপনারা আসুন নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালামু আলাইকুম।